This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার শাকিল, খালিদ এবং লোবান। এবং আজকে আমার সঙ্গে রয়েছে যারা, তাদের জীবনের গল্প এখানে উদ্ঘাটিত হবে, তারা তাদের মুখে জীবনের গল্পটা বলবেন। আমি যারা বলছি মানে বুঝতেই পারছেন যে আজকে একজন নয়, একের অধিক অতিথি আমরা পেয়েছি যাদের জীবনের গল্প আজকে হ্যালো 8920 উপজীব্য। আমরা সেটা জানব, তবে জানার আগে আপনাকে বলতে চাই, হ্যালো 8920 হচ্ছে জীবনের গল্প বলার প্ল্যাটফর্ম। এখানে এসে মানুষ তার জীবনের গল্প বলে। হ্যালো 8920 নিয়ে আমরা বরাবরই বলি যে এটা একটা সিলেবাসবিহীন অনুষ্ঠান, এবং এখানে যারা জীবনের গল্প বলে তারা শুধু একটা জিনিসই খেয়াল রেখে বলে যে তার জীবনের গল্প থেকে যারা শুনছেন তারা যদি কিছু শিখতে চায় তাহলে সেই শেখার জায়গাটি আছে কিনা। আজকেও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। আর এছাড়া যে কোনো বিষয়, সেটা হতে পারে ভালোবাসার, হতে পারে আনন্দের, হতে পারে বেদনার, হতে পারে সাফল্যের, হতে পারে ব্যর্থতার, হতে পারে অন্য কোনো কিছু যা আপনার জীবনে ঘটেছে এবং যা আপনি বিশ্বাস করেন, সেই জায়গাটা থেকে আপনি যদি জীবনের গল্পগুলো বলতে চান, যদি আপনি মনে করেন আপনার জীবনের গল্প সমাজকে আন্দোলিত করবে, আপনার জীবনের গল্প আপনার প্রতিবেশীকে কিছু শেখাবে, আপনার জীবনের গল্পে এমন কিছু আছে যা মানুষের উপকারে লাগবে, তাহলে আপনি আসতে পারেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এখানে আসার জন্য নিয়মটি হচ্ছে, আমাদের একটি ফোন নাম্বার দেওয়া আছে, 24 ঘন্টা কাজ করে। ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আরো একবার বলছি, 9115668। এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। বলার পরে যে বিষয়ে আপনার জীবনের গল্প, সেই বিষয়টা খুব সংক্ষিপ্ত করে, ছোট করে, দুই মিনিটে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, এবং আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর আমাদের ফেসবুকটা হচ্ছে আমাদের আড্ডার কেন্দ্রবিন্দু। আমরা বারবারই বলে থাকি ফেসবুক নিয়ে কথাবার্তা। ফেসবুকে আমাদের অতিথিদের ছবি দেওয়া থেকে শুরু করে তাদের সাথে যোগাযোগ করা থেকে শুরু করে হ্যালো 8920 সম্পর্কে, আপকামিং এপিসোড সম্পর্কে ডাউনলোড করা থেকে শুরু করে কি হতে যাচ্ছে হ্যালো 8920 তে, যাবতীয় তথ্যাবলী আপনি ওখানে পেয়ে যাবেন। এবং আপনি যদি এই অনুষ্ঠানটিকে ভালোবাসেন, আপনি যদি মনে করেন যে হ্যালো 8920 মেম্বার আপনার হওয়া উচিত, তাহলে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, একটা লাইক দিয়ে আপনি হয়ে যেতে পারেন আমাদের হ্যালো 8920 মেম্বার। আমাদের হ্যালো 8920 ফেসবুকের ঠিকানাটা হচ্ছে, আপনি ওয়েবসাইটে যেভাবে লিখেন www দিয়ে, আপনি ঠিক একইভাবে লিখবেন www.facebook.com/hello8920। আবারও বলছি, www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পর অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাচ্ছেন। আর আজকে যারা আমার এখানে অতিথি হয়ে এসেছেন তাদের সম্পর্কে রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি চাইলে ওদেরকে নিয়ে প্রশ্ন করতে পারেন, কমেন্টস করতে পারেন। চলুন আমরা প্রথমেই তার সঙ্গে একটু পরিচিত হই। আচ্ছা, আমার সামনাসামনি বসে আছে লাল পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন যুবক, আপনি আপনার নামটা একটু বলুন।
আমার নাম মোহাম্মদ নাদিম হোসেন মুন্না।
নাদিম হোসেন মুন্না, তার মানে আমরা মুন্না নামে আপনাকে বলতে চাই। ওকে, আমার বাম পাশে বসে আছে, সেও লাল পরেছে কিন্তু আসলে একটু সাদা কালো, তার উপরে লাল, আপনি আপনার নামটা একটু বলবেন।
নাজনীন আক্তার বর্ষা।
নাজনীন আক্তার বর্ষা। ওকে, নাজনীন এবং মুন্নার জীবনের গল্প, তারা কোন সূত্রে এখানে বাধা, কোন সূত্রে আসলে এক, এবং তাদের দুজনের জীবনের গল্প এক হয়ে গেছে সেটা আমরা এখন পর্যন্ত বলছি না, গল্পের প্রাসঙ্গিকতায় সেটা আবিষ্কার হবে। এবং গল্পের আজকে সেন্ট্রাল মানে কেন্দ্রীয় চরিত্র থাকছে হচ্ছে মুন্না। আমরা মুন্নাকে দিয়ে শুরু করতে চাই, তবে তার আগে দুজন সম্পর্কে একটু জেনে নিতে চাই। কোথায় থাকেন আপনারা?
নারায়ণগঞ্জ।
নাজনীন ও নারায়ণগঞ্জে থাকেন, ফাইন। চলুন শুরু করুন, মুন্না কোথা থেকে শুরু করতে চান?
ছোটবেলা থেকেই। প্রাথমিক বিদ্যালয়ের সর্বপ্রথম ঘটনা যদি বলতে যাই, সবসময় পড়াশোনা, খেলাধুলা, একটু দুষ্টামি নিয়ে থাকতাম, যেমন মানুষের গাছের ফল পাড়া, যেমন ঘুরে উড়াইতাম সবসময়, মানুষের শস্যক্ষেত নষ্ট করতাম, বাসায় এসে বিচার দিত, পরবর্তীতে বাবা এবং মা দুজনের একজন শাসন করত, মারত। একদিন ঘুরে উড়াইতে গিয়া একজনের ক্ষেতের অনেক কিছু নষ্ট করে ফেলি, পরবর্তীতে দেখা গেছে বাবা অনেক চেতে যায়। চেতে যাওয়ার পরে আমাদের বাসার পাশে একটা ঝোপ ছিল, ওই ঝোপে আমি প্রায় সারা রাত্রি ফজরের আগ পর্যন্ত ওখানে আমি ছিলাম
একা একা।
একা একা।
কত বছর বয়স তখন আপনার?
8।
8 বছর বয়সে সারা রাত, মানে ভূতের ভয়ের চাইতে যে বাবার ভয় কত বড় হতে পারে এবং কি, সেটা 8 বছরের একটা ছেলে বুঝে গেছে। আমরা আসলে ওই যে ভূত দেখে মানুষকে ভয় দেখাই বা ভূতের কথা শুনে আমরা ভয় পেয়ে যাই, তার চেয়ে পরিবারের আপন জন, একেবারে জন্মদাতা পিতাও যে কখনো ভয়াবহ এবং রুদ্র মূর্তি ধারণ করতে পারে, দেখুন। ওকে, তারপর
ফজরের আগে আমার খুঁজে পেয়েছে, আমি ঝোপের মধ্যে বসে রয়েছি, ঝোপের সাথে একটা পুকুর, আমার বাবা চাচারা জেডারা সবাই পুকুরে ডুবাইতেছে, আমি দেখতেছি, সবাই লাইট নিয়ে খুঁজতেছে কিন্তু আমার কেউ দেখতেছে না,
মনে করছে পুকুরে ডুবে গেছে বা কিছু,
ভাবছে যে পুকুরে পড়ে গেছে। তখন আমি সাঁতার জানতাম,
কেউ কান্নাকাটি করছিল না?
আম্মা তো কান্নাকাটি করতেছে, আম্মা তো পুরো শেষ। বড় বোন ওদিনকে মারছে অনেক, আমার আব্বা তুই দেখলি না কেন, কই গেছে হ্যান তেন অনেক।
তারপর পেলো যখন আপনাকে?
পরবর্তীতে ফজরের একটু আগে আমি যে স্যারের কাছে পড়তাম, আমার ছাত্র জীবনের সর্বপ্রথম স্যার আসাদ ভাই, আসাদ ভাই আমার পাইছে, হঠাৎ দেখছে উনি দেখে ডরাই গেছে, গা আমার কোলে নিছে, কোলে নেওয়ার পরে আমি তার একটা খামছে দিই, আমার কথা নাই বাসায় যাবো না, বাসায় গেলে মায়ের খামু, ঠিক আছে। এই কথাটা সবচেয়ে বেশি মনে পড়ার কারণ হলো এটাই, তার সাথে আমার প্রত্যেকদিনই দেখা হয়, প্রত্যেকদিন দেখা হইলে তার আমি গেলে ওই খামছির দেখতে এখনো দেখতে পাই।
আচ্ছা, তার বাবা কি বললো
পরবর্তীতে? দেখি বাসায় গেলাম মতো দুধ, তারপরে সোনার উপর পানি দিয়া গোসল টসল করা।
ওকে,
একচুয়ালি আমার কোন ভাই নেই তো একাই, ছোটবেলা থেকে ছেলে মেয়েরা একসাথে ক্লাস করে আসছি, এটা অন্যরকম একটা মজা, আমার কথা আমি এখানে ভর্তি হবই না,
মানে মেয়েরা নাই এই জন্য আপনি ভর্তি হবেন,
ভর্তি হবো না।
এটা কোন ক্লাস? ক্লাস সিক্সে?
ক্লাস সিক্সে।
ওকে,
হ্যাঁ হ্যাঁ, বাসায় এরকম একটা প্রিপারেশন, আমি সারাত্র জায়গা পড়তাম, কিসের করতাম বই না, শুধু বসে থাকতাম। পরবর্তীতে ইন্টারভিউ যখন দিতে গেলাম আমি খাতায় কিছুই লিখিনি,
ভর্তি না হতে পারি।
হ্যাঁ, পরে আর কি ওখানে ভর্তি করাইলো না। পরবর্তীতে তিনটা স্কুল ঘুরে আমার চয়েস হলো গোদনালী উচ্চ বিদ্যালয়।
কেন চয়েস হলো?
পরিবেশটা ভালো।
আচ্ছা, মানে ওখানে মেয়েরা পড়ে একসাথে,
ছেলেরা খসা খায় মেয়েরা খসা খায়,
মানে স্কুলে আছে তো অন্তত। ওকে, তারপর
ক্লাস সিক্স এ যখন ভর্তি হলাম, খুব লাজুক টাইপের ছিলাম আমি, ছোটবেলা থেকে চশমা পরি, চোখের সমস্যা, তো দেখা গেছে যে সবাই আমার চশমিস কানা
চশমু এসব বলে ডাকতো।
জানুয়ারিতে ভর্তি হয়ে ফেব্রুয়ারিতে স্কুলে খেলা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, তো খেলার সময় অ্যাটেন্ড করলাম, প্রাইজ পেলাম, পুরস্কার বিতরণ অনুষ্ঠান যেটা, ওটাতে দেখা গেছে যে আমি ছোটবেলা নাচশিক ছিলাম, তো মাইকেল জ্যাকসনের ফলো করতাম ছোটবেলায়, ডান্স করি, পরবর্তীতে মেয়েরা খুব ভালো জানতো, আবার গানও গেছিলাম
ক্যাম্পাস হিরো।
এই যে মেয়েরা আমার দেখলে ফাইজলামি করতো, মাথায় টোকা দিত, তো তখন দেখা গেছে কি ক্লাস সিক্সে যে বড় ভাইরা যারা 19 পড়ে তারা আমার কাছে ছুটে আসতো সবাই, কারণ তারা প্রেম করবো এখন আমি একটা ওয়ে আমার ধারা সম্ভব। এটা
কিভাবে হতো জিনিসগুলো আমি ডিটেল জানতে চাই আপনার কাছ থেকে।
সর্বপ্রথম আসে নয়ন ভাই, আমার এলাকার নয়ন ভাই, ফার্স্টে আমার বলে মুন্না আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, তুই ছাড়া কেউ হেল্প করতে পারবি না, মেয়েটার নাম হলো শাহনাজ, তো ও আবার আমি যে স্যারে খামছি দিয়েছিলাম ওই স্যারের ভাগ্নি, তো সম্পর্ক আরো ভালো, প্রত্যেকটা মেয়ের সাথে আমার সম্পর্ক ভালো, চিঠি নিয়ে দিয়ে আসতাম, কথা বলার মতো ব্যবস্থা করে দিতাম, এরা বলতে ভয় পাইতো, আমি বলতাম যে শাহনাজ আপা আপনার নয়ন ভাই ভালোবাসে,
বিনিময়ে আপনি কি পেতেন?
অনেক খাইতাম, আগে এক চোট খাই নিতাম, প্রথম 7-8 দিন আমার খাওয়াই তো হইতো, 7 যখন উঠলাম তখন একচুয়ালি রুচিটা একটু পাল্টাই গেল, এখন ডান্সটা ভালো লাগে না, এখন গানের দিকে নজর।
আচ্ছা,
তো একটা গিটার কিনলাম, দেখা গেছে যে 7 এর শেষের দিকে আমি যে বাজায় গান গাইতে পারি।
কি ধরনের গান করতেন
তখন? ওয়ারফেস অর্থে তখন অসমাপ্ত এক অ্যালবামটা বের হয়েছে, আমি অ্যাকচুয়ালি ডেড মেটালকে পছন্দ করতাম সবচেয়ে বেশি,
ডেড মেটাল,
তখন আতিফ আসলামের নতুন দুরি অ্যালবাম বের হয়েছে,
ওটা তো হার্ড রক না?
হ্যাঁ, এটা সফট। পরবর্তীতে আর কি এরকম বাংলা গান করতাম জেমস এর।
নিজে নিজে করতেন নাকি স্টেজে করতেন?
নিজে নিজেই
শোনাতেন সবাইকে বন্ধুদের?
হ্যাঁ, ক্লাসও আমার স্কুলে স্যারেরা বলতো প্রত্যেকদিন গিটার নিয়ে যাইতে,
মানে স্যারেরা পর্যন্ত শুনতো,
স্যারেরা বলতো।
তাহলে আমার মনে হয় আমরা একটা সুযোগটা নিতেই পারি, আমাদের লিসনার যারা শুনছে তারা লোকটা সামলাতে পারবে না, আপনি কি এখানে কিছু করতে চান?
সমস্যা নাই,
সমস্যা নাই। ওকে, গিটার দরকার না? গিটার তো আপনি সাথে নিয়ে আসেন, দাঁড়ান আমি একটা গিটার ম্যানেজ করি,
তাহলে এখানটা আমি লাস্টে করি অনুষ্ঠানের শেষে।
আচ্ছা, সেটা খুবই ভালো হয়, এর মাঝখানে গিটার আমরা ম্যানেজ করে ফেলছি। ওকে, হ্যাঁ, তারপর?
তারপরে দেখা যায় যে স্কুলে 7 ও একই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এবার গানও গাইছি নাচছিও ইচ্ছা মতো সব, তখনই আমার নামটা ছড়া দেয় স্কুলে সবাই, ক্লাস 7 এই 9 এর দুটা বড় ভাই বিয়ে করে এবং তাদের বিয়েতে আমি মুকিলবা।
ওকে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, ক্লাস 9 এ তো বিয়ে করা ঠিক না প্রথম কথা হচ্ছে এটা, আর সেখানে আপনি ক্লাস 7 এর হয়ে উকিলবা, ভয়াবহ অবস্থা, বুঝতেই পারছেন যে পরিবেশ পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে, সামনের দিকে যাই। তারপর কি হলো?
ও, এটির একটা বড় ঘটনা,
জি,
আমার খুব ভালো একটা বন্ধু, তার নাম হলো হৃদয়, অন্তর্বৈল ওটা কি আমরা।
ওকে,
তো দেখা গেছে যে একদিন ওর সাথে কথা হইতাছে, বলতেছে ভাইরা অনেক কক্সবাজার যাই না কখনো, কক্সবাজার যেতে মন চাইতেছে, তো আমি বললাম কক্সবাজার যাবি? যা, আগামী শুক্রবারে যাবো, তো বাসায় টাকা চাইছি, বাসায় টাকা দেয় নাই, তো তখন আবার মা, বড় বোন, ছোট বোন এবং নানি বিয়ে খেতে গেছে আপনার শরীয়তপুর, আমার এক ফুপুর বাসায়,
জি,
তো আমারও নিতে চাইছিল, আমি যাইনি। পরবর্তীতে রাত্রে আব্বা আব্বার কাছে টাকা চাইছে, আব্বা টাকা দিবই না, পরে আব্বা ফজর নামাজ পড়তে গেল, আমি আলমারিটা খুললাম, আলমারি থেকে 80,000 টাকা নিলাম, 80,000 টাকা নিয়ে ওদের বাসায় গেলাম, অন্তরে নিলাম, আর একটা ফ্রেন্ডের বাসায় গেলাম, ইমন, ইমন রে নিলাম, নেওয়ার পরে আমরা কক্সবাজার চলে গেলাম
টুরে। হ্যাঁ, মানে বন্ধুরা মিলে কক্সবাজার যাচ্ছেন আপনারা, কত সালে এটা?
এটা 2007।
2007-এ 80,000 টাকা চুরি করলেন?
জি।
কতজন বন্ধু ছিল সাথে?
3 জন।
মানে সবার খরচ আপনি দিবেন?
সবার খরচ না, অ্যাকচুয়ালি দেখা গেছে যে অন্তর এমন একটা বন্ধু আমারও, যদি বলে যে বন্ধু তোর কলিজাটা আমার লাগবো, আমি চেষ্টা করবো আমার কলিজাটা খুলে দেওয়ার জন্য এখনো।
ওকে, দ্যাটস কুল। তারপর
এখন কক্সবাজার যাবো কিভাবে, রাস্তা তো চিনি না, প্ল্যান করলাম কমলাপুর যাবো, কমলাপুর থেকে চিটাগাং যাবো, চিটাগাং থেকে কক্সবাজার যেতে পারবি। তখন আমার মোবাইল কিনছি লাঠাবাড়ি থেকে, পরবর্তীতে চট্টগ্রামে গাড়ি ছাড়া হবে রাত 9টায়, ঘড়ির দিকে তাকালাম 10 মিনিট বাকি, ওখান থেকে গাড়িতে উঠা চট্টগ্রাম নামলাম ফজরের সময়। নামার পর ওখান থেকে গাড়িতে উঠলাম, দুপুর বেলা কক্সবাজার পৌঁছাইলাম আমরা 12টার দিকে। রেস্ট নেওয়ার পরে এখন অন্তর যে ও মারাত্মক রকম ভয় পাইতেছে, কান্নাকাটি করতেছে ওরা দুইটায়। এখন আমি বলতেছি তোরা থাক, আমি একটু মার্কেটে যাই কিছু নিয়ে আসি গা। টাকা পয়সা তো সব বেগেই, আমি মাত্র 7,000 টাকা নিয়ে গেছি মার্কেটে। পরবর্তীতে আইসা দেখি যে গররা নাই, জামা কাপড়ও নাই, ব্যাগটা কিছু নেই, ওরা আমার রাইখে চলে আইসা পড়ছে। বড় ভাইটা ফোন দিলাম, আমি ভাই ওরা তো ভয় মনে হয় আমার রাইখে চলে আইসা পড়ছে টাকা পয়সা নিয়ে, তুমি কই? আমি গিয়ে আমি কক্সবাজার, এখন আমি সেন্ট মার্টিন যেতে শিখে, কিন্তু আসলে মিথ্যা কথা, আমি ওইখানে। এই কথা যখন বলছি ওই যে নয়ন ভাই, যেটা বললাম ফার্স্টলি যে এক মেয়ের প্রপোজ করেন, নয়ন ভাইয়ের ছোট ভাই এলো অন্তর। পরে নয়ন ভাই, আমার দুই জেঠাতো ভাই, তারপর নিঝাম ভাই, তারা সবাই চিটাগাং রোড আসে বসে পড়ছে। তো ওইখানে যতগুলা কক্সবাজার থেকে গাড়ি আসে প্রত্যেকটা গাড়ি চেক করে, পরবর্তীতে সকাল 7টা বাজে ওদের পাইছে। তো আমার কথা হলো ফয়সাল ভাই, আমার বলতেছে তুমি আইসা পড়ো, কিন্তু তোমার কেউ কিছু কেউ না, তুমি কই আছো? আমি আইতেছি। এখন আমার চিন্তা হলো যে রাস্তাটা আমার সবাই ধরে নিব, অনেকে দেখবো, জিনিসটা কিরকম জানি লাগতেছে আমার কাছে। আমি ভাবলাম যে আমি ডাইরেক্টলি বাসা যাবো। আমি রাত্রে 10টায় গাড়িতে ওঠার পরে আইসা পৌঁছালাম আমি 8টার দিকে ফয়সাল ভাইয়ের বাসায়। কতক্ষণ পরে আমার বড় বোন আসলো মুক্তাপা, পরে আর কি আমার নিয়ে আসলো। একেবারে 2 নম্বর ঢাকেশ্বরী বাস স্ট্যান্ড থেকে একবারে চেয়ারম্যান অফিস পুল পর্যন্ত, মনে হইতেছে যে একটা বলিউডের হিরো আইলো এত মানুষ যন্ত্রণা দেখার জন্য। পরবর্তীতে বাসা আসলাম, ওই যে আগের কাহিনী, সোনা রূপা পানি দিয়া,
আগে সোনা রূপাতে মনে আমার মনে হয় ভেজাল ছিল, ওকে ধুলো। তারপর
পরবর্তীতে আর কি আমি আমার জিদ হলো অন্তরের সাথে আমি কথা বলবো না,
কেন আমাকে ফেলে চলে আসলো, ওকে টাকাগুলো নিয়ে চলে এসেছিল।
হ্যাঁ, ওর চিন্তা ভাবনা হলো এটা ওই ভয় পাইতেছে, যদি একটা অঘটন ঘটে গেল। ওরা অনেক পিচ্ছি ছিল, ওদের দুজন থেকে আমি বড়, আমার মারাত্মক রকম ভয়ও পাইতো অন্তরে। পরবর্তীতে আর কি ওরা ভয় আর কি আসা পড়ছে। অনেক দিন এলাকা থেকে বেরোই না, এই যে আমি গোদনাল উচ্চ বিদ্যালয়ে খারাপ হইলাম, স্কুলও জানা জানি হয়ে গেছে,
এই ছেলেটা বাসা থেকে পালিয়ে যায় এভাবে টাকা চুরি করে।
তখন থেকে ক্লাসে পড়াশোনা কমাই দিলাম, রেগুলারলি ক্লাস করতাম না, স্কুলে যেতাম, দেখা গেছে স্যার এসে ক্লাসে টিটকারি মারত, তখন ফাইজলামি করে বলতো। তখন আমার কাছে এটা মাইন্ডে লাগতো যে এতগুলো স্টুডেন্টের মাঝে আমার এই কথাটা বলতেছে।
ক্যাম্পাস হিরো রাতারাতি জিরো হয়ে গেল। ওকে, তারপর
পরবর্তীতে এভাবেই চললো, ক্লাস 10 উঠলাম, নদীর সাথে স্কুল, নদীর ওই পারে যেতাম ঘুরতে। তো যখন নদীর ওই পারে যাই, অনেকদিন যাওয়ার পরে একদিন বিকেল বেলা টিফিন হওয়ার পরে 3টার দিকে যেতেছি, তো একটা মেয়ের সাথে দেখা। তো মেয়েটা দেখে একটু ভাল লাগলো। পরবর্তীতে আবার দ্বিতীয় দিন যখন গেছি, একই জায়গায় দেখা, মানে ও স্কুল থেকে আসতেছে আর আমরা ঘুরে আসতেছি, ও লক্ষ্মীনারায়ণ স্কুলে পড়তো মেয়েটা। পরবর্তীতে আর কি ওই মেয়েটা হলো যে নাজনীন,
ওই মেয়েটাই হলো নাজনীন। আচ্ছা, নাজনীনকে আপনি দেখতেন, ওকে ফাইন, আমরা একটু সামনে দিকে যাই, তারপরে নাজনীনকে ফ্লোর দিব।
অনেকদিন দেখা হওয়ার পরে আস্তে আস্তে ভাল লাগলো। তো আমি এরপর থেকে ওরই ফলো করতাম, খোঁজ খবর নিলাম যে এটা পরীক্ষা দিয়ে 9 উঠবে আর আমি 9 পরীক্ষা দিয়ে 10 উঠবো। বার্ষিক পরীক্ষা দিলাম, বার্ষিক পরীক্ষাতে রেজাল্ট খারাপ হয়েছিল, রোল 5 হয়েছিল। পরবর্তীতে আমি স্কুল থেকে চলে আসবো।
আগে কত ছিল আপনার রোল?
আগে ছিল 2।
2 থেকে 5 হয়ে গেল।
পরবর্তীতে আমার কথা হলো যে আমি লক্ষ্মীনারায়ণ স্কুলে ভর্তি হব, এখন লক্ষ্মীনারায়ণ স্কুলে তো 10 ভর্তি নিব না,
আমার 9 ভর্তি হতে হবে।
বাসায় একটা কস দেখালাম আমার দুটা ফুয়াতো বোন, ওদের সাথে আমার সবসময় ঝগড়া লাগে, ওরা আবার স্কুলে ভর্তি হতেছে, আমি স্কুলে পড়বো না। এই কস দেখায় আমি খুব জোর কইরা, অনেক জোর টোর কইরা, এরকম অনেক বাহানা দেয়া জোর কইরা ভর্তি হলাম লক্ষ্মীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয় চৌধুরী বাড়ি। এটা ভর্তি হওয়ার পর ওর সাথে বন্ধুত্ব।
কার সাথে?
নাজনীনের সাথে।
কিভাবে বন্ধুত্বটা হলো? নাজনীন, আমি একটু আপনার কাছে যাই, পরিচয়টা কিভাবে হলো একটু শুনি। ও তো বললো যে আপনার সাথে দেখা হলো, মানে আপনার সাথে ওর সাথে কথা বলার শুরুটা কিভাবে হলো?
না, কথা হইতো না, যখন ওদিকে ঘুরতে যেত তো আমার এক বোন ছিল, চাচা তো বোনই, নাম ফারিয়া। তো বলতেছে দেখ দেখ, ওই আর কি চশমা পড়তো, তো চাশমিশ বলতো দেখ দেখ ওই চাশমিশ ছেলেটা না তোর দিকে তাকায় আছে। তো এরকম 2-3 দিন তাকায় থাকে, আমি স্কুল থেকে বাসায় যাই, তো আমি বলতেছি যা মনে হয় তোর পছন্দ করে, তো আমার কিছু বলবো, সেই জন্য আমার দিকে তাকায় থাকে। তো বলতেছে না যা তোর পছন্দ করে, কয়েকদিন যায় যাই বাসায় আর কি, তখন ইন্টারভিউ দিব, কাগজপত্র নিয়ে যাই আসি স্কুল থেকে। তো ইন্টারভিউর দিন আমি ইন্টারভিউ দিতেছি, ও আর আমি এক রুমে পড়ছি। তো আমার দেখছে, আমি ওর ওই দিন দেখি নাই। তো চলে আসছি ইন্টারভিউ দিয়া, তারপর ক্লাস টেলাস শুরু হলো, ক্লাস গেলাম। কয়েকদিন পর আমার এক আর কি বান্ধবী ছিল, নাম মনিকা, কেউ বলতেছে যে আমার বান্ধবী ওর পছন্দ করে, বলছে হ্যাঁ ভালো তো কর আর কি, অনেক ব্রিলিয়েন্ট, স্কুলে অনেক স্যাররা সবাই অনেক আদর করত। তারপর বলতেছে হ্যাঁ তুই দেখিস, আমি ওর সাথে ই করবো, আগে বন্ধুত্ব করি। হ্যাঁ, তো বন্ধুত্ব করলো, তো আমার এক বান্ধবী ছিল আফসানা মিমি, ও চশমা পড়তো, আমরা দুজন মিলাছি আর কি, ওরে নিয়ে সবাই অনেক ই করতো ব্রিলিয়ান্ট দিকে, হ্যাঁ ও বলতো আমি পছন্দ করি, ও বলতো আমি পছন্দ করি, এরকম করতো। তো একদিন বলতেছে আর কি, ও মনিকারে বলছে যে আমি ওর সাথে বন্ধুত্ব করবো, হ্যাঁ মনিকা বলতেছে, আমার এসে বলতেছে, আর কে এটা বলে নাই যে আমার সাথে বন্ধু করবো, দেখ আমি ওরে পছন্দ করলাম কিন্তু আমার সাথে বন্ধুত্ব করবো না, অন্য একটা মেয়ের সাথে বন্ধুত্ব করবো, কিন্তু বলে না সে যে আমি কে, তোরা বলবো না। তো কয়েকদিন পর বললো এমন এমন
আমি ওরে স্কুল লাইফে যতদিন দেখছি ওর মাথা থেকে আমি কখনো ঘুমটা ছাড়া দেখিনি,
আজকে আমরা ঘুমটা ছাড়া দেখি না। না আমি একটু জানতে চাই যে স্কুলটা কি আপনি ওর জন্য চেঞ্জ করে ফেললেন, যে মেয়েটার সাথে আপনার কথা হয়নি, জানা হয়নি, শোনা হয়নি, কিচ্ছু না, তার জন্য আপনি স্কুল চেঞ্জ করে ফেললেন, তারপর আপনি এক বছর গ্যাপ দিয়ে দিলেন?
আমি যখন টেনে পড়ি তখন ও নাইনে উঠবো।
আপনার এই ব্যাপারটা কি আপনার ফ্যামিলি জানতো, আপনার পরিবার বা আপনার বন্ধু বান্ধব কেউ জানতো?
বন্ধু বান্ধব প্রথমত কেউ জানতো না,
আপনি শুধুমাত্র কজ দেখালেন যে স্কুল সমস্যা ভালো না, পড়তে ইচ্ছে করে না, আর স্কুলের একটা দুর্ঘটনাও ঘটে গিয়েছিল কিছুদিন আগে, সবকিছু মিলিয়ে আপনি তখন মন চলে গেছে ওদিকে। যতটুকু শুনেছি একটা যেটা হচ্ছে যে মন যেদিকে চলে আপনি সেদিকে চলেন, এরকম একটা ব্যাপার ছোটবেলা থেকে ছিল। বাবা কি অনেক বেশি শাসন করতেন, মানে এত বেশি যেটা যে লোড নিতে পারতেন না, এরকম কি ব্যাপার স্যাপার ছিল? আর মার ক্ষেত্রে কি ছিল, মা কি একদমই শাসন করতেন না, নাকি শুধু আদরই করতেন?
মা শাসনও করত, শাসন থেকে আদরটা বেশি করত,
মা আদর বেশি করতো আর বাবা গায়ে হাত তুলত বেশি। এবং বাবা যেটা বুঝতে পারছি যে বাবা কখনোই বন্ধুর মতো ছিল না ওই সময়টাতে, তাই তো?
কিন্তু ছোটবেলা ছিল এটা, আমার বাবা প্রথমত কৃষি কাজ করতো, ছোটবেলায় যাত্রা বাড়ি আরো দেয় উনি 5-7 ভ্যান গাড়ি টমেটো নিয়ে আসতো, দেখা গেছে এক এক দিন এক এক ভ্যান বইরা এক এক রকমের ফল নিয়ে যেত একমাত্র আমার জন্য। আমাদের এলাকা থেকে প্রায় দীর্ঘ 2 কিলোমিটার একটা রাস্তা, 2 কিলোমিটার রাস্তার মধ্যে সোজা একটা রাস্তা, এই রাস্তার মধ্যে যতগুলো দোকান প্রত্যেকটা দোকান আমার জন্য ফ্রি, ও যখন যা চাইবো তখন তা দিবি। কিন্ডার গার্ডেন স্কুলে সব পাইছি, যখনই বড় হইলাম তখনই মনে করেন শাসন আস্তে আস্তে বাড়তে থাকে,
এবং সে বাড়তে বাড়তে মানে একেবারে ইনফিনিটি হয়ে গিয়েছে, যেটা আপনি পছন্দ করতেন না ব্যক্তিগতভাবে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটাতে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা মোটামুটি দুজনের যে সম্পর্কের কেমিস্ট্রি সেটা মোটামুটি আমরা আবিষ্কার করে ফেলেছি, কিন্তু সেই কেমিস্ট্রিটা আসলে কতটা বিক্রিয়া করেছে এবং কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, সেটার বিস্ফোরণ কতটুকু, বা সেটা আদৌ সুন্দর কি অসুন্দর, বা মূল্যায়নের যে জায়গাটা আপনারা শোনার পরে করবেন সেটার জন্য সময় একেবারেই হয়নি। আমরা বলতে পারি যে এটা ছোট্ট একটা বীজ রোপণ হলো মাত্র গল্পের, গল্পের শেষ পর্যন্ত শাখা প্রশাখা কিংবা গল্পের যে রেজাল্ট সেটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা তো সবসময় হ্যালো 8920-তে অচিন্তনীয়, কারণ আমাদের শ্রোতারা গল্পের মোড়ে অনুমান করেন গল্প এদিকে যাবে, কিন্তু গল্প আসলে ওদিকে যায় না। জীবনের গল্পের এই একটা অন্যরকম বৈশিষ্ট্য, আমরা প্রায় 90তম পর্বের কাছাকাছি চলে গিয়েছি, এই এতগুলো পর্ব করার পরে আমার অভিজ্ঞতা হচ্ছে এরকম যে অনুমান করার কোন সুযোগ নেই। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি, 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি আমাদের প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আপনি চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ওদের একটা ছবি আমরা দিয়ে দিচ্ছি আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পর অবশ্যই লাইক দিতে হবে এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। 3 মিনিট পরই ফিরে আসছি, সাথেই থাকবেন। প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প 2 ক্যাম্পেইনটি চলছে দারুণভাবে। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ততায় আমরা পেয়েছি অগণিত কাছে আসার অসাধারণ সব গল্প। এখন চলছে বাছাই পর্ব, সেরা 3টি গল্প নিয়ে তৈরি হবে 3টি নাটক, যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডেতে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh পেজে। Close Up presents Hello 8920 Close Up, the closer the better. প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আমন্ত্রণ জানাচ্ছি আবারও হ্যালো 8920-তে। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছে নাজনীন ও মুন্না, তাদের জীবনের গল্প আমরা একেবারে শুরুর দিকে রয়েছি, আমরা সেখান থেকে ফিরতে চাই। তবে তার আগে বলতে চাই, আপনি যদি ওদেরকে দেখতে চান বা ওদের নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, বিশেষ করে নারায়ণগঞ্জে অনেকেই শুনছেন আমাদেরকে আমরা বিশ্বাস করি আজকে, তো তারা হয়তো বা ওরই বন্ধুদের কেউ একজন, চাইলে আমাদের ফেসবুকে সাড়া দিতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আরো একবার বলছি facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে কিন্তু লাইক দিতে হবে এবং লাইক দেওয়া মানেই হচ্ছে আপনি আজীবন হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ওকে মুন্না, তারপর কি হলো?
তারপর স্কুলে ভর্তি হলাম, একটা বছর ওর সাথে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়।
বন্ধুত্বের অফারটা আপনি করলেন কিভাবে?
ওই যে মনিকা ওর বান্ধবী আমাকে প্রপোজ করলো বন্ধুত্বের, আমি বলছি ওর এই কথা, হ্যাঁ বন্ধুত্ব করা যাবে কিন্তু বন্ধুত্ব থেকে বেশি কিছু কখনো ভাবার চেষ্টা করো না।
মনিকাকে বললেন?
হ্যাঁ আচ্ছা, মনিকা ওর সাথে আমি বন্ধুত্ব করবো। তো ও আবার ওকে এই কথা বলে।
ওকে,
দেখা গেছে যে তখন স্কুলটার মধ্যে একটা চকলেট বয় ছিলাম আমি, যেরকম আমি প্রত্যেক দিন স্কুলে ঢোকার আগে সেভ করে যেতাম প্রত্যেকদিন স্কুলে।
আপনি চকলেট বয় ছিলেন কিনা আমরা একটু ওর কাছ থেকে জানি। নাজনীন, ও যেটা বলছিস ও নাকি চকলেট বয় ছিল?
হ্যাঁ, স্কুলে সবাই ওর অনেক পছন্দ করত, এখন যেরকম আছে ওরকম না, আগে আর অনেক স্মার্ট ছিল, অনেক ছিল, সব মেয়ে ছেলে সবাই ওর বন্ধুত্ব হইতে যেত, সবাই অনেক ই করত।
আচ্ছা, কি করতো মানে ওকে পছন্দ করতো তাই তো?
ওর সাথে বসে যেত, ওর সাথে চলতে যেত, যে জায়গায় যেত ওই জায়গায় যেতে যেত।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার চকলেট বয়ের প্রমাণটা আমরা পেলাম। ওকে, তারপর
পরে আর কি মনিকাকে বললাম, মনিকা ওরা রাজি করাইলো। ওরা বললো তেমন একটা দ্বিমত করে নাই, খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। আমি, মনিকা, আফসানা, মিমি, কয়েকদিন পর যুক্ত হলো কলি নামের একটা মাইয়া আমাদের বেস্টার মধ্যে, আরো দুটা ছেলে ছিল রকি এবং অপু। দেখা গেছে যে আমি প্রত্যেকটা দিন ওরা টিফিনে সিঙ্গারা দিতাম, পুরি দিতাম, খাইতে চিত না
এই আমাদের নাজরিনকে।
হ্যাঁ
আচ্ছা,
জোর করে হাতের মধ্যে দিতে আছে, তারপরে নিতে আসেন আমি ক্লাসে ডিলে মেরা ফালায়
নিতাম মাঝে মাঝে, যখন বেশি জোরাজুরি করতো আবার একটা অভ্যাস ছিল হাত কাটতো, তো হাত কাটতো যখন দেখতাম তো নিয়া দিয়ে দিতাম বান্ধবীদের।
বুঝলাম না আপনি হাত কাটার ব্যাপারটা কিভাবে আসলো?
ও আমার বন্ধু, আমি ওর একটা জিনিস দিতে চাইতে নেবো না কেন, রাগ করে রাখ। এটা তখন খুব কম ছিল, তখন আমি চিন্তা করলাম একটা বছর এখানে আমি মেয়েটার সাথে যদি রিলেশন করতে যাই আমার অনেক প্রবলেম হবে। তখন আমি ক্লাসে খুঁজে বাইর করলাম লক্ষ্মীনারায়ণ স্কুলের মধ্যে কোন পোলাডারে সবচেয়ে বেশি মানুষ ডরায়। পরে ও শুভ বইলে একটা ছেলের নাম বলল, তো আমি ওরা দুদিনের মধ্যে আমার কবজায় নিয়ে আসলাম, খুব ভালো একটা বন্ধুত্ব করলাম। যখনই দেখলাম যে ফিট, আমি এই লক্ষ্মীনারায়ণটা ট্যাগেল দিতে পারমু, এদিকে আমার কোনো সমস্যা হইব না এই রিলেশনে, হ্যাঁ এখন প্রপোজ করা যায়। কিন্তু ওই সময়টা আইসা পড়লো বার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে ও আবার চলে গেল আর কুপের বাসায় না বইলেই, তখন আমি মোবাইল ইউজ করতাম না।
ওকে,
প্রত্যেকদিন বাসার সামনে যেতাম, দেখা হইতো না, মাথার মধ্যে টেনশন, কই গেল, আসে বিষয়ে কোনো নিউজও জানতে পারতাছি না, মনিকারও খুঁজে পাইতাছি না, মনিকার বাসা আমি তখন চিনি না, দেখা হয় না, কথা হয় না, খুব খারাপ লাগে, সারাদিন নদীর ওই পার, পরবর্তীতে নদীর ওই পারের পোলাপানের গুলার একটা টার্গেটে পড়ে গেলাম আমি, এই ছেলেটা প্রতিদিন এখানে কেন আসে, বুঝতে পারছি ফলো করে আমারে। ওর ফুপির বাসা থেকে আসলো ফেব্রুয়ারির এক তারিখ স্কুলে আসলো, জানুয়ারি মাসে স্কুলে আসে নাই, আমার মাথা নষ্ট, আমি তখনই আর কি সিগারেটটা খাওয়া শুরু করলাম রেগুলারলি। আমি ওরা দেখেছি, ও আমার দেখে নাই, আমি গেলাম ছাদে, ছাদের যে একটা চিঠি লিখলাম, কি লেটারটা আমার মনে হইতেছে আমি সারা জীবনের জন্য লেটারটা আমার ঠোঁটের আগে মুখস্থ থাকবে,
শুনি একটু।
সুদর্শনা, হৃদয়ের অদৃশ্য শূন্য ডায়েরির পাতায় অনেক অনেক কথা জমা হয়ে আছে, কিন্তু কোন ভাষায় কিভাবে চিঠি লিখতে হয় সেই ভাষা বা শৈল্পিক ব্যঞ্জনাও জানা নেই আমার। তারপরও খাতা কলম হাতে নিয়ে লিখতে বসলাম, সত্যি জগতের সকল সুন্দরের চেয়ে অপরূপ সুন্দরী তুমি, তাই অন্য কোন সৌন্দর্য আমাকে মুগ্ধ করে না। তুমি এমন একটি ফুল যাকে সবসময় ভালোবাসতে হয়, আর যার চোখে চোখ রেখে তাকিয়ে থাকা যায় সারাটি জীবন, কখনো চোখ ফিরিয়ে নেওয়া যায় না। তুমি সুন্দর যেমন সুন্দর শ্রাবণের আকাশ, তোমার কথা ভেবেই কাটে মোর অবকাশ। তুমি সুন্দর যেমন সুন্দর বসন্তের সকাল, দিবস বা বছর নয় তোমায় ভালোবাসবো চিরকাল। আই লাভ ইউ নাজদিন, আই ওয়ান্ট ইউ অফ মাই লাইফ ফর বি হ্যাপি, ইফ আই লুজ ইউ সো আই কিল মি। এতটুকু। লেটারটা এক তারিখে দিলাম, দেওয়ার পরে আমি চলে গেলাম, মনিকারে বললাম আর বলিস লেটারের অ্যান্সারটা আমার কালকে দিতে হবে, এনে হাওয়া যে কোনো উপায়। পরের দিন স্কুলে গেলাম, যাওয়ার পরে মনিকা আমার বলতেছে, ইশারা দিল যে না, আমার মাথা পুরা গরম। গেলাম ক্লাস থেকে বের হইয়া, পরবর্তীতে মনিকা আবার ডাক দিল যে ভাববো, তুই প্রথম ক্লাসটা কর, ওই ভাইবা চিন্তা প্রথম ক্লাসের পরে বলবো, প্রথম ক্লাস পরে টিফিনের পরে বলবো বলতেছে, আরো গেছে না যাচ্ছে এটা। পরে টিফিন দিল, টিফিনে বাইরে গেলাম ঘরে নিয়া, বাইরে এখন আমি বলতেছি যে অ্যান্সার কি, কয় হ্যাঁ, তুমি কি হ্যাঁটা কি? পরে ও বলতেছে যে হ্যাঁ আপনি যেটা বলছেন আমি রাজি। আমি কি রাজি, আমি তোমার কি বলছি, আপনি যেটা বলছেন আমি এটাতে রাজি। বুঝতেই পারছি যে শরম পাইতেছে, তো আমি ওর প্রথম দিনই সাতবার আই লাভ ইউ বলাইছি ইংলিশে, এবং চারবার বলাইছি বাংলাতে আমি তোমাকে ভালোবাসি।
আর অন্য দুই একটা ল্যাঙ্গুয়েজ যদি আরো ভালো হতো, মানে অন্য হিন্দিতে হতে পারতো, চাইনিজে হতে পারতো, জানা ছিল না অন্য কোন ল্যাঙ্গুয়েজ, চাইনিজ বা হিন্দি, মারাঠি?
কি করলে আপনি বিশ্বাস করবেন, আপনি ঘুরে বলে তখন আমার। আমি বললাম যে হাতটা বাড়ালাম, পরে এতগুলা মানুষ বলে আমার হাতটা দিয়ে হাইটা দেখাও, পরে হাত বাড়ালাম, হাত দেয় না, আমি হাত সরাই নিয়েছি, সরাই নেওয়ার পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আবার হাত ভরাইছে। হাটটা দূরে হাটটা দূরে একবার অন্যদিকে ঘাট পর্যন্ত আগাই দিয়ে আসি। সব স্কুলের স্যার, স্কুলের যে ম্যানেজিং কমিটির সদস্য, স্কুলের যে ছাত্র ছাত্রী যা আছে, মহল্লার যে পোলাপেন, সব আমার দিকে আকুরা চাই রয়েছে। তারপরে আর কি এভাবে প্রতিদিন চলতে থাকলো। পরবর্তীতে একদিন একটা ঝামেলা হলো, আমার সাথে ঝগড়া হলো। ঝগড়াটা হলো ঘুরতে যাওয়া নিয়ে, ও ঘুরতে যাবো না আমার সাথে, কারণ আমি যেহেতু ওরা পাইছি, আমার কথা আমি ওরা একবারের জন্য নিয়ে নেবো। প্রপোজ করছিলাম যে আমি তোমার বিয়ে করবো, গোপনে কোড ম্যারেজ করে রাখবো। আমি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ওরাই কথা বলি, ও বলতেছে যে না। আমার কথা হলো যে এখন সময় পাই আমি খুব কম, ক্লাসে টিচার জায়গা, টিচার যাওয়ার পর দুই মিনিট সময় পাই, টিফিন টাইমে দেখা গেছে কথা বলতে পারি না, ওর চাষাতো বোন রাশে পরে, স্কুল ছুটির পরে দেখা গেছে দশ থেকে বড় জোর পনেরো মিনিট কথা বলতে পারি। আমি ওরা লং টাইম বোঝানোর মতো সময়টা পেতাম না। আমি বলছি তুমি আমার পিছনে একটা ঘন্টা সময় দাও, একদিন নদীর পাড়ে দাঁড়িয়ে আমি তোমার সাথে কথা বলবো। ও এখানে শুরু করলো যে আমার সাথে দেখাই করতে চায় না। পরবর্তীতে আমি স্কুলে একদিন মারাত্মক রকম হাত কাটি, ভিতরে যখন বসি, বসার পরে নিচে অনেক রক্ত পরে, তো বন্ধু বান্ধব যারা আসছিল ওরা পানি টানি দিয়ে রক্ত মুক্ত মোছার চেষ্টা করছে কিন্তু মুছতে পারে নাই। এর মধ্যে স্যার এসে পড়ছে, স্যারটা হলো ওদের আবার নদীর ওই পারের রফিক স্যার।
আমি এই জায়গাটা থেকে ফিরবো, তার আগে আপনার কাছ থেকে জানতে চাইছি, আপনি যে মাঝে মাঝে হাতটা কাটতেন, ক্রেজি হয়ে যেতেন, আপনার ফ্যামিলি বুঝতে পারতো এই ব্যাপারগুলো? আপনার ফ্যামিলি জানতো?
দেখতো না,
হাত কাটাতেও দেখতো না?
দেখতো না, আমি ফুলাদা পরে থাকতাম।
ওকে, তারপর?
পরে আর কি রফিক স্যার দেখলো, দেখার পরে বলতেছে রক্ত কি সেরে জায়গায়? এক বন্ধু বলতেছে যে স্যার ওই যে বেঞ্চের তার কাটার সাথে লেগে হাত অনেকখানি কেটে গেছে। বেঞ্চের তার কাটার সাথে রাখলে হাত কাটবো, এত রক্ত বের হবে কেন? বললাম স্যার আমি নিজে হাত কাটছি। পরবর্তী স্যারে তুই থাক, আমি আইতাছি। আমি স্কুল থেকে গেলাম বের হইয়া, ও আবার ওই স্যারের বেঁচে পড়তো, তো ওই স্যারে আবার ওর বেঁচে ধরছে। তো আমি পরের দিন স্কুলে আসছি, স্কুলে আইসে আমার বলে তুমি যাও গা, রফিক স্যার কিন্তু তোমার অফিস রুমে টাকা নিব। আমি স্কুল থেকে জামু করে নিয়ে, আমি তোমার ভালোবাসি আমি সবার সামনে বলবো, দুনিয়া জানায় প্রেম করবো আমি। পরে স্কুলের পিটি শেষ হলো, পিটি শেষ হওয়ার পরে স্যারের ক্লাসে ঢুকলো। ক্লাসে ঢোকার পরে বলতেছে যে মুন্নাই দিকে গেলাম, দেখি তো তোর হাতটা, হাত কাটছিস কি লেগা? ঝগড়া লেগে কার সাথে? বন্ধুর সাথে। দেখি তো ওই হাতটা, এই হাতে তখন নামটা পুরো নামটা লিখছিলাম, কাইটা নাজদিন। পরবর্তীতে বলতেছে নাজদিন কার নাম, বন্ধুর নাম? পরবর্তীতে আর কি অফিস রুমে ডাকা নিল আমারে, জিজ্ঞাসা করলো যে তোমার সাথে ওর সম্পর্ক কি? আমি বললাম স্যার আমি ওরে ভালোবাসি, ও আমার ভালোবাসে, এর থেকে তো বড় সম্পর্ক দুনিয়া তারা হইতে পারে না স্যার। এই কথাটা বলার পরে আমার একটা স্যার সাদেক স্যার একটা চটকনা মারলো, চটকনা মেরা বলে যে মাপচা স্যারের কাছে আর জীবনে এরকম ভুল করতাম না, জীবনে ছেড়ে লোক কথা কইতাম না, ওই স্যার আমার মারাত্মক রকম লাইক করতো। আমি বলছি না স্যার এটা কোন ধরনের কথা, আমি যেটা সত্যিটা বলবো, আমি ওরা ভালোবাসি, আমি দুনিয়া জানাই প্রেম করবো, এটা আমার ভালো লাগবো, লুকুচুরি করতাম না তো আমি। তো ওরে আগে অনেক ভয় দেখাইছে, তো ওই ভয়ে ও আবার ওখানে না বলছে যে ওর সাথে আমার কোন সম্পর্ক নেই। এই কথা শুনে তো আমার মাথায় পুরা গরম, এটা কি বললো? আমার জিজ্ঞাসা তোর সাথে সম্পর্ক কি? আমি কি স্যার আমি ওরা ভালোবাসি, ও তোর ভালোবাসে? না স্যার ও আমার ভালোবাসে না। হাত কাটছিস কি লেগে? এই যে ভালোবাসে না স্যার, এই জন্য হাত কাটছি ডাইরেক্টলি এইভাবে। এখন ও না করে ফেলছে, এখন আমি আর কি বলবো, এখন আমি বলতে পারবো ও আমার ভালোবাসে? ও তো না করে ফেলছে একবার। পরবর্তীতে যে বলে সাদা কাগজে সিগনেচার নিল আমার, ওর সিগনেচার নিল, গার্জিয়ান নিয়ে আসতে বলছে। পরে ওর গার্জিয়ান আমি আমার ওই মহল্লার একটা বড় বাইরে বানাই দিছি, আমার গার্জিয়ান আমি নিব না। পরবর্তীতে আর কি স্যারেরা স্কুল থেকে বের করে দিল, দুই মাস এভাবে চললো। বাসা থেকে বের হইতাম, স্কুলে যাইতাছি, কিন্তু কি নদীর পার বসে রয়েছি, মেজাজ মোজাজ চেতা, ওর সাথে দেখা করার চেষ্টা করতাম, তখন ওর প্রচন্ড রকম গার্ড দিত রফিক স্যার, মানে পোলাপাইন বেজে দিত পিছনে, দেখো ওর সাথে কথা বলে কিনা, ও আমার এড়াই চলতো। পরে যখন দুই মাস পরে জিনিসটা একটু সেফলি হয়ে আসলো, ও আবার আমার কাছে ফিরে আসলো, এসে বলতেছে যে আমি তো ওদিনকে এটা ইচ্ছা করে বলি নাই। তখন আমি একটা খুব জিদ্দে, আমার জিদ আমি জিদ্দে একটা খুব বাজে একটা কথা বলছি। পরবর্তীতে কান্না করে সাথে সাথে জায়গায় চোখে পানি বের করে কান্না করে চলে গেল। পরবর্তীতে আমি একদিন কথা বলছি গিয়া, তাই বললাম তুমি যে ফিরে আসবা আবার, প্রমাণ কি? বিয়ে করতে পারবা? যদি বিয়ে করতে পারো তাহলে আমি আবার আসবো তোমার কাছে, এইসার আমি আসবো না। পরে রাজি হলো। রাজি হওয়ার পরে
কোন ক্লাসে ঘটনা?
এটা তখন ক্লাস টেন এর ঘটনা, আমি স্কুলে পড়ি না।
আপনি তখন পড়া বাদ দিয়ে দিয়েছেন?
মানে বাদ দিয়ে দিছি,
আমি তখন টেনে পড়ি, ও স্কুলে যায় না, পড়াশোনা বাদ দিয়ে দিছে।
পড়াশোনা বাদ দিয়ে দিয়েছেন?
বাসা জানে যে আমি স্কুলে আসতেছি, অ্যাকচুয়ালি আমি স্কুলে তো নাই, আমার তো বের করেই দিছি স্কুল থেকে।
স্কুল থেকে আপনাকে বের করে দিয়েছে অলরেডি, আপনি বাসায় জানেন না
এটা? বাসা জানছে আড়াই মাস পর।
এই সময়টাতে শুধুমাত্র আপনি নদীর পাড়ে গিয়ে বসছেন, আপনি স্কুল টিস্কুল সবকিছু করা বন্ধ করে দিয়েছেন, এবং ওই সময়টাতে আপনি চিন্তা ভাবনা করছেন আরো বড় কোন স্টেপে যাওয়ার জন্য। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি প্রিয় শ্রোতা, একটা জিনিস যেটা সেটা হচ্ছে এতক্ষণে যে কমেন্টস গুলো আমরা পাচ্ছি ফেসবুকে, এবং ইনফ্যাক্ট ওর যে কথার স্টাইল, ও যেভাবে বলছে, তাতে ও যে একটা ক্রেজি, ও যে কোনো একটা বিষয় বা ও লাইফ স্টাইলের মধ্যে একটা ক্রেজিনেস আছে, সে ব্যাপারে আমরা দ্বিমত পোষণ করছি না আপনাদের সঙ্গে। কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে ওর ক্রেজিনেসটাকে কন্ট্রোল করার জন্য যে ইনস্টিটিউশন কিংবা ওর যে ফ্যামিলি, ফ্যামিলি তো সবচেয়ে বড় ইনস্টিটিউশন, সেই ফ্যামিলির রোলটা কি থাকার কথা ছিল, সেটা কি ছিল? কিংবা ওর যে স্কুল, একজন মানুষ যদি ক্রেজি হয় তাহলে আপনি তার সাথে ক্রেজি হয়ে তাকে বোঝাতে পারবেন না। ওর স্কুলের যে স্কুলিংটা ছিল সেটা কি ঠিক ছিল? ও তো ইয়াং, ক্লাস টেনে পড়া ছেলে মানে হচ্ছে ওর বয়স সর্বসাকুল্যে তখন 14 থেকে 16। এই যে বয়সটা, এই বয়সটা হচ্ছে বয়ঃসন্ধিকালের বয়স। এই সময়টাতে ও কিছুটা বেশি ডেসপারেট হয়ে গেছে। ও 8-10টা সাধারণ কিশোরের মতো না। ও যে স্টেপগুলো নিচ্ছে সেগুলো 8-10টা কিশোরের সাথে যায় না। ও যেভাবে চিন্তা করছে সেগুলো 8-10 জন কিশোরের সাথে যায় না। সেজন্য ওর যে ট্রিটমেন্টটা দরকার ছিল বা ওরকে যে স্কুলিংটা দরকার ছিল সেগুলো স্বভাবতই 8-10 জন কিশোরের সাথে যেটা হয় সেটা হওয়া উচিত ছিল না। সেটা কিন্তু হয়নি, ওর পারিপার্শ্বিক অবস্থা কিন্তু সেটা বলেনি। আজকে এখানে আমরা মুন্নাকে হাজির করেছি। আমরা বিলিভ করি সমাজ এখানে হাজার হাজার মুন্না আছে। প্রত্যেকটা মুন্নার হৃদয়ে নাজরিনের মতো অদ্ভুত সুন্দর একটা মানুষ আছে, তার জন্য অদ্ভুত সুন্দর ভালোবাসা আছে। এবং সেই অদ্ভুত সুন্দর ভালোবাসার জায়গায় অনেক বেশি ক্রেজিনেস আছে। কেউ হয়তো দেখাতে পারে, কেউ হয়তো দেখাতে পারে না। কার দেখানোর রাস্তা হয়তোবা খুব ফেরোশাসলি হয়, কার দেখানোর রাস্তা হয়তোবা খুব বেশি ক্লোজলি হয়। ওর গল্পটা যখন আমি শুনছিলাম তখন আমার একটা ছবির কথা মনে পড়ছিল। ছবিটা হয়তো আপনারা অনেকেই দেখে থাকবেন, ম্যাড জোয়ান। ছবিটার নাম হচ্ছে ম্যাড জোয়ান। এটা 18 অ্যাভাব যারা রয়েছেন তাদেরই দেখা উচিত। এবং ম্যাড লাভ বলেও আপনি হয়তোবা সার্চ দিলে পাবেন। এখানে লাভের একটা অদ্ভুত রকমের কেমিস্ট্রি। মানুষ যখন ভালোবাসে তখন সেই ভালোবাসা পাওয়ার জন্য সেটা যে বয়সই হোক না কেন সেই পথ একেবারে কখনো কখনো ইল্লজিক্যাল হয়, অনৈতিক হয়, অযৌক্তিক হয়। সেই পথ কখনো কখনো ফেরোশাস হয়। সেটা একটা কিশোরের মধ্যে আরো বেশি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই বয়সটা আসলেই হিতাহিত জ্ঞানশূন্য বয়স হয়। আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে ওকে আসলে ওর মতো করেই আমরা হ্যালো ইট 920 তে তুলে ধরছি। ওর যে বয়স, সে বয়সে আসলে ধরনের চিন্তা করা উচিত ছিল না, কিন্তু সেটা বোঝানোর জন্য যে ধরনের পরিবেশের দরকার ছিল সেটা ওর পাশে ছিল না। আমরা শুধু এটাই পয়েন্ট আউট করলাম। তারপর কি হলো বলুন তো?
তারপর আর কি, ও রাজি হলো, কাজীর বাসায় গেলাম। কাজীর বাসায় গিয়ে সবকিছু কাগজপত্র আগে ঠিক করছি, দুইটা বন্ধু নিয়ে গেলাম মহল্লায়, একটা বড় ভাই নিয়ে গেলাম। মহল্লার বড় ভাইটারে উকিল বাব দিলাম, আর দুইটা বন্ধু, একজন ওর পক্ষে সাক্ষী, একজন আমার পক্ষে সাক্ষী। পরে আর কি বিয়ে হয়ে গেল।
দাঁড়ান দাঁড়ান, বিয়েটা হয়ে গেল, আমরা জানি বিয়েটা হয়ে যাওয়া অনেক সহজ, কিন্তু বিয়েটা হয়ে যাওয়া নাজরিনের কাছ থেকে এতটা সহজ ছিল কিনা? নাজরিন, প্রথম কথা হচ্ছে যে ও তো ওর জায়গাটা থেকে অনেক ক্রেজি ছিল, এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি তো জানতেন যে ও যেটা করে হাত কাটে সাধারণ 8-10টা মানুষের মতো না। ও যে ধরনের আচরণ করছে সে আচরণগুলো 8-10টা মানুষের মতো যায় না, এবং জোর করে আপনাকে যেভাবে হোক আপনাকে পাবে, এবং একসাথে স্কুলের টিচাররা ওকে বের করে দিচ্ছে। স্বভাবতই অনেক অসাম একটা চকলেট বয় ছিল, সে চকলেট বয় থেকে পুরোপুরি হিটলিস্টে চলে গেল, বা বখাটে একটা ছেলে এরকম হয়ে গেল ক্যাম্পাসে, ক্যাম্পাস থেকে তাকে বহিষ্কারও করা হলো। সেরকম একটা ছেলেকে আপনি কেন বিয়ে করতে যাবেন? আপনার অবস্থাটা আসলে কি ছিল?
আমি অনেক পছন্দ করতাম, যে অনেক ভালো ছেলে, চশমা পড়তো ওরে আর কি, সব দিকটা মানে এই জন্য ভালো লাগতো,
চশমাটা ভালো লাগতো।
হ্যাঁ, ক্লাসে ফার্স্ট ছিল, তারপর হাত কাটতো, হাত কাটতো না, ওটা দেখতে পারতাম না, অনেক বুঝাইতাম, কিন্তু ওর জিদ উঠলে কিংবা যেটা বলবো সেটা করতেই হবে, না করলে হাত কাটবো। তো কাটতো, কথাটা তো বলতাম না, কারণ কাটতাম, কিন্তু কথা না বলে পারতাম না, কথা বলতেই হইতো।
আপনার জীবনে কি ওই ফার্স্ট?
হ্যাঁ, বললাম না আগে আমি কোন ছেলের সাথে, এমনকি আমার চাচা তো ভাই, যে আমার সাহিত্যে কোনো কথা বললাম, কারোর সাথে কোনো কথা বলতাম না।
ওকে ওকে,
যে বিয়ের কথা যে বলছে, তো আমি বলতেছি হ্যাঁ, তো আমি তো হাত কাটতে পারি না, আমি অনেক ভয় পাই, অনেক চেষ্টা করছি অনেকদিন।
আপনি চেষ্টা করছেন?
হ্যাঁ, অনেকদিন।
কেন চেষ্টা করেছেন?
এই ওর সাথে রাগ কইরা,
ও কাটে আমিও কাটবো।
হ্যাঁ, যখন ব্লেড বা কোনো কিছু হাতে নিতাম তখন আর সাহস হইতো না হাত কাটতে, তো কাটতে পারতাম না। ও যখন আমার বিয়ের অফারটা করলো, হ্যাঁ আমি বিয়ে করবো,
আপনি হচ্ছেন
মাঝারো
বড়?
হ্যাঁ, মেঝো।
আপনার সবার ছোট? আর বাবা কি করেন?
বাবা এই ওই জায়গায় একটা গার্মেন্টস চাকরি করে,
গার্মেন্টস কাজ করে। না জানছি এই কারণে যে ওকেও আপনার প্রচন্ড ভালো লাগতো, রাইট? এবং ও যতটা সাহস দেখালো, এই সাহসগুলো কি আপনি পছন্দ করতেন? ওই স্কুলের টিচারের সামনে যে বলতেছে, বুক খুলিয়ে যে ওকে আমি পছন্দ করি, তারপরে আপনাকে ধরে
হারিয়ে, না ওইটা পছন্দ করতাম না, তো বলতাম আর কি, আমি চাইছিলাম যে সবকিছু লুকিয়ে লুকিয়ে, যখন ওর সাথে আমার সম্পর্ক হয়, তোমার বান্ধবী এসে যে মনিকা আমাকে বলে, তো আমার একটা কথা বলি যে আমি ওর সাথে ওই বন্ধুত্ব করতে পারি কিংবা ওর সাথে প্রেম করতে পারি, কিন্তু আমার বাসায় যেতে কেউ না জানে। আমার আব্বু অনেক রাগি ছিল, তোমার আব্বু যেতে না জানতে পারে, বলে আচ্ছা ওই দিকটা আমি দেখুন। ও আমার একটু ই করলো, সাহস দিল, তো বললাম আচ্ছা ঠিক আছে। তো বিয়ের দিন বাসা থেকে আমার বইলা নিয়ে গেল পড়ার কথা বইলা।
আপনি নিজেও জানতেন আপনি বিয়ে করতে যাচ্ছেন?
না, ওইটা জানতাম যে বলছে, তো বাসা থেকে কিভাবে বের হবো, তো আমাকে পড়ার কথা বইলা বাসা থেকে বের করে নিয়ে গেছে একটা বাসায়। যে বিয়ে করছি,
আপনি যখন বিয়েটা সাইন করছেন আপনি বুঝতেন যে বিয়ে জিনিসটা আসলে কি, বা বিয়ে করলে কি হয়, ওই ফিলটা কি ছিল?
বুঝতে পারতাম না যে সিগনেচার করলে বিয়ে হয়ে যায় নাকি, অতটা
কোন আইডিয়া ছিল না। বিয়ে বলতে আপনি কি বুঝতেন ওই সময়টাতে?
দিয়ে বলতে বুঝতাম যে আর কি দুজনে একসাথে থাকতে পারবো, কিংবা দুজনে যে
কেউ কখনো ঝামেলা করতে পারবে,
হ্যাঁ কেউ কখনো ঝামেলা করতে পারবে, কেউ বলতে পারবে না তোর একসাথে কেন কথা বলতেছিস।
দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্রিয় শ্রোতা, আমি এই জায়গাটাই বের করার চেষ্টা করতেছিলাম ওর কাছ থেকে, সেটা হচ্ছে বিয়ে বলতে যেটা ওরা বুঝতে পারছে সেটা হচ্ছে একটা সিকিউরিটি, সোশ্যাল একটা সিকিউরিটি। টানা হাঁচড়া করতে পারবে না কেউ ওদের কাছ থেকে, কেউ ওদেরকে বকা দিতে পারবে না, কেউ ওদেরকে বলতে পারবে না যে কেন তোমরা এই কাজটা করেছো, কিংবা কেউ ওদের সামনে ব্লেম করতে পারবে না হাত ধরে হাঁটাহাঁটি করলে তোমরা তো বিবাহিত না, কিংবা কেউ স্কুল থেকে সাসপেন্স করতে পারবে না, এই ব্যাপারগুলো মাথায় কাজ করতো, রাইট? সাইন করে ফেললেন চোখ বন্ধ করে আরামসে। ওকে, লেট ইট বি কন্টিনিউড, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, এবং আজকের এই গল্পটি হাজার হাজার বাংলাদেশের লাখ লাখ কিশোর কিশোরী আছেন তাদের জন্য অনেক বড় একটা লেসন হবে আমরা বিলিভ করি। জীবনে ক্রেজিনেস এর কতটা প্রয়োজন আছে, জীবনে প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজন আছে। আপনি যদি বলেন একটু রাগ, একটু হিংসা, একটু ভালোবাসা, যদি বলেন একটু ধৈর্য, কিংবা সবকিছুরই ছোট 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 করে সবকিছুরই প্রয়োজন আছে, এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে অদ্ভুত রকম একটা ব্যালেন্সিং পাওয়ার থাকাটাও জরুরি। কোনটা যদি বেশি হয়ে যায়, কোনটা যদি কম হয়ে যায়, তাহলে না একটা ডিস্টরশন তৈরি হয়, একটা ডিসফাংশন তৈরি হয়। সেই ডিসফাংশনটা কিন্তু লাইফের জন্যই অনেক অনেক বেশি ক্ষতিকর। আমরা বলছি না যে ওরা কোন খারাপ কাজ করেছে বা ভালো কাজ করেছে, তবে এই বয়সের বিয়েটা একেবারেই ইন জেনারেল সেন্সে আমরা মেনে নিতে পারি না। কিন্তু দ্য ট্রুথ অফ লাইফ, ওদের জীবনে যেটা ঘটেছে ইটস এ স্টোরি, এবং জীবনের সবচেয়ে চরম সত্য ঘটনা, এবং ওরা ঘটেছে যেভাবে হয়েছে সেভাবে আজকে এখানে উপস্থাপিত হচ্ছে। এই ঘটনার মধ্য দিয়ে যতটুকু ভালো আছে সেই ভালোটুকুকে আপনি আপনার জীবনে প্র্যাকটিস করবেন, যতটুকু মন্দ আছে সেটা আপনি আপনার জীবন থেকে পরিহার করবেন, তবেই আমরা বলতে পারি এই যে ক্লোজ আপ প্রেজেন্ট হ্যালো 8920 সফলতা। এবং এই যে কেমিস্ট্রি বা এই যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কোন জিনিসটা শেষ পর্যন্ত ভালো ছিল বা ভালো আছে, আর কতগুলো ভুল ভুল তো আপনারা বুঝতেই পেরেছেন এখন পর্যন্ত, যে কতগুলো ভুল আমরা বের করতে পেরেছি। একটা হচ্ছে যে মুন্নার অনেক বেশি ক্রেজিনেস, একটা লেভেল থাকা উচিত ছিল এবং কোন লেভেল মেনটেন করছে না। আর আরেকটা যেটা হচ্ছে যে নাজনীনেরও এক জায়গাটা থেকে পারিবারিক স্কুলিং, সেটা তো আছেই, বিয়েটা তারা করেই ফেললো, কিন্তু বিয়েটা ঠিক হয়ে যাচ্ছে, একজন সাইন করেছে আরেকজন কি করলো না করলো সেটা আমরা জানবো ঠিক 12:06। আপনি শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে ওদেরকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাওয়ার পরে অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 12:06, আশা করছি সাথেই থাকবেন।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণভাবে। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ততায় আমরা পেয়েছি অগণিত মানুষের কাছে আসার অসাধারণ সব গল্প। এখন চলছে বাসাই পর্ব, সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হবে তিনটি নাটক, যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডেতে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh পেজে।
চলছে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই, তাই লিখে পাঠান আপনার গল্প জিপিও বক্স নং 4034 অথবা ইমেল করুন closeupgolpo@gmail.com এই ঠিকানায়। বিস্তারিত দেখুন পত্রিকায়। শেষের গল্প দুই, তাই লিখে পাঠান আপনার গল্প জিপিও বক্স নং 4034 অথবা ইমেল করুন closeupgolpo@gmail.com এই ঠিকানায়। বিস্তারিত দেখুন পত্রিকায়।
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আছে মুন্না এবং নাজনীন, তাদের জীবনের সেই অ্যাডোলেসেন্স পিরিয়ড আমরা যেটাকে বলি, বয়স সন্ধিকালের জীবনের গল্প, এবং একই সাথে বর্তমান সময়ের জীবনের গল্প আমরা তুলে ধরছি। এবং আজকের এই জীবনের গল্পটি আমাদের সমাজের লাখো কিশোর কিশোরী যারা রয়েছে তাদের জন্য অসাধারণ একটি শিক্ষা হবে। প্রিয় শ্রোতা, আমরা তাদের কাছেই ফিরতে চাই। আর এই ফাঁকে অনেক অনেক প্রশ্ন পাচ্ছি, কমেন্টস পাচ্ছি। আমরা মনে করি যে হ্যালো 8920 যারা শোনেন তারা প্রত্যেকেই, ইনফ্যাক্ট যারা ফোন করে করেন কিংবা ফেসবুকে করেন, তাদের প্রত্যেকের কমেন্টসই আমাদের এই যারা এখানে এসছে তাদের অতিথির জন্য অনেক অনেক মূল্যবান, কারণ প্রত্যেকটি কমেন্টস চাইলে তারা কালেকশনে রাখতে পারেন। আমাদের ফেসবুকের স্ট্যাটাসে যে কমেন্টসগুলো আপনারা করেন, ছবিতে যে কমেন্টসগুলো আপনারা করেন, এই কমেন্টসগুলো কিন্তু তারা প্রত্যেকেই বাড়িতে বসে বসে দেখে, এবং কে কি লিখেছে, ভালো লিখেছে না মন্দ লিখেছে, সেই জায়গাটিতে আমি আপনাকে একটু রিকোয়েস্ট করতে চাই শ্রোতাদেরকে। সেটা হচ্ছে কি, আপনি যদি কাউকে খারাপ বলেন কিংবা আপনি যদি কাউকে ভালো বলেন, আপনি কি বলছেন সেটাতে শুধুমাত্র তার প্রতি আপনার বলাটাকে কিন্তু প্রতিফলিত করে না, আপনার যে পার্সোনালিটি, আপনার আইডিটা আপনাকে যেভাবে ফোকাস করছে সেটাকেও কিন্তু প্রতিফলিত করে। একটা সুন্দর মন্তব্য, একটা সুন্দর করে বলা, একটা সুন্দর গঠনমূলক সমালোচনা করা, এটা কিন্তু আপনাকে অনেকভাবে অন্যদের চাইতে আলাদা করে। তো সেই জায়গাটা থেকে আমরা একটু বলতে চাই যে ক্লোজ আপ যে কাজটা করছে, এখানে যারা কমেন্টস করবেন সেই কমেন্টসের মধ্যে থেকে একটা বেস্ট কমেন্টস কারিকে আমরা বের করব, তিনি পাবেন ক্লোজ আপের সৌজন্যে গিফট হ্যাম্পার। এবং একই সাথে যারা আজকে জয়েন করলেন আমাদের ফেসবুকে, নতুন যারা জয়েন করছেন তাদের মধ্যে থেকে দুইজনকে আমরা লটারির মাধ্যমে বের করব, যারা পাবেন ক্লোজ আপের সৌজন্যে গিফট হ্যাম্পার। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আমি আরেকবার বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে হবে। আর লাইক দিয়ে হতে পারেন আপনি আমাদের আজকে ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট ভাউচারের উইনার, এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে মুন্না, যেখানটাতে আমরা ছিলাম যে বিয়ে করার যে প্ল্যানটা, এটা কি রাতারাতি চলে আসলো মাথার ভিতরে নাকি হঠাৎ করে রেগে মেগে গিয়ে আপনি বিয়েটা করে ফেললেন?
এটা আগে থেকেই আমার কথা, আমি ওরে ভালোবাসি, ওরে আমার জীবনে পেতে হবে, এটা আমি এটাই জানি।
কত বছরের প্রেম হতো সম্পর্কে? এক বছর
হয়নি তখন,
তখন এক বছর,
এক বছর বন্ধুত্ব শেষ হয়েছে, মানে বন্ধুত্ব ছিল আমাদের এক বছর, কিন্তু প্রেম ইদানিং মাত্র আপনার তিন থেকে চার মাস।
এর মধ্যেই আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন ওকে আপনি বিয়ে করবেন, এর মাঝখানে আপনার যেটা ঘটে গিয়েছে সেটা হচ্ছে যে সিন ক্রিয়েট করার কারণে, রাগারাগি করার কারণে আপনি হাত কাটছেন, সেটার কারণে আপনাকে স্কুল থেকে বহিষ্কারও করা হয়েছে, এবং আপনার ফ্যামিলিতে ব্যাপারটা কেউ জানাতেনি হয়নি তখন পর্যন্ত। আপনার ফ্রেন্ড যাকে আপনি বলছিলেন যে আমার হার্ট, কলিজা, অন্তর বা ওরা যারা আছে, তারা কিগুলো জানতো?
হ্যাঁ জানতো, অন্তর জানতো, রাব্বি জানতো, হাসান জানতো।
তারা কি বলতো আপনাকে?
যথেষ্ট পরিমাণ আমার হেল্প করছে,
সাপোর্ট দিয়েছে,
সাপোর্ট দিয়েছে
যে বিয়ে করে ফেল,
বলছে যে ভাই বিয়েটা কর, এখন না আরো কয়েকদিন পরে কর।
মানে তারা আপনাকে ইসলামের সাজেশনটা দিত। আচ্ছা, এই যে বিয়েটা আপনি করার চিন্তা ভাবনাটা করলেন, এটা আপনি কেন করলেন?
বাইজাসলে যদি কোনো কারণে আমি হারাই ফেলাই,
এই কারণেই আপনি ওকে বিয়েটা করে ফেললেন? মানে ওর জায়গাটা থেকেও এক ধরনের অনিশ্চয়তা ছিল, তার মানে যে ওকে আপনি পাবেন কি পাবেন না সেটা ওর জায়গাটা থেকে একটা অনিশ্চয়তা ছিল, ওর ফ্যামিলির কারণে হোক বা মাঝখানে যে ঘটনাটা ঘটলো, স্কুলের টিচাররা যে আচরণগুলো করছে, সবকিছু মিলিয়ে আপনি একটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। ঠিক আছে, তো আপনারা কাজী অফিসে গিয়ে কিভাবে জিনিসটা ম্যানেজ করলেন?
কাজী অফিসে না, কাজী আমাদের মহল্লার, পাশের মহল্লার, তো উনি একটা মসজিদের ইমাম, তো দেখা গেছে যে তার সাথে আমাদের একটু সম্পর্ক ভালো।
ওকে,
ঠিক আছে, তো আমি বলছি তার সাথে, শেয়ার করছি, তিনি বলছে হ্যাঁ সমস্যা নেই, ব্যবস্থা করা যাইব, কিন্তু খরচটা একটু বেশি পড়বো। ঠিক আছে,
উনি কি বললো খরচটা একটু বেশি পড়বে?
ছেলে মেয়ে কেউ কোর্টে উপস্থিত নাই, আমি কোর্ট মিনিস্টার কিভাবে করামো, খরচটা একটু বেশি পড়বে, উকিল একটু বেশি টাকা দিতে হইবো, তো আমার ওই জায়গায় টোটালি খরচ দিয়েছিল 5,500 টাকা।
উনি কি ম্যানেজ করেছিলেন নাকি উনি বিয়েটা পড়িয়েছিলেন?
উনি বিয়েটা পড়াইছে,
উনি কাজী, উনি বিয়েটা পড়িয়েছেন,
বিয়েটা পড়াইছেন এবং উনি কোর্টে রেজিস্টার করেছেন উকিল দিয়া।
কি কি করলো উনি, সার্টিফিকেটগুলো উনি ম্যানেজ করেছে?
না, আমরা জন্ম নিবন্ধনপত্র আমার ম্যানেজ করতে হয়েছে।
জন্ম নিবন্ধনটা আপনি কিভাবে ম্যানেজ করলেন?
জন্ম নিবন্ধনপত্র পৌরসভায় আমার লোক ছিল।
আচ্ছা, ওইখানে গিয়ে আপনি বয়স বাড়িয়ে দিয়ে নিজের মতো করে একটা সাইন করে নিয়েছেন? ওরও ম্যানেজ করলেন, আপনারা ম্যানেজ করলেন?
ওরও ম্যানেজ করছি, নদীর ব্যাপার বন্দর পৌরসভায় গিয়ে।
আপনার পক্ষে সাক্ষী দিল কে?
আমার পক্ষে সাক্ষী দিছিল রাব্বি,
মানে আপনার ফ্রেন্ড। আচ্ছা, আর ওর পক্ষে?
হাসান,
মানে আপনারই ফ্রেন্ড।
জি।
আচ্ছা নাজরিন, আপনার ফ্যামিলিতে বা আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ জানতো এই ব্যাপারটা যে আপনি ওকে বিয়ে করতে যাচ্ছেন? এখানে আপনি নিজেও জানতেন না?
না, তো আমার বলছিল একদিন যে তুমি আমার কতটাই করো, আমরা বিয়ে করি, তো আমার বান্ধবী যখন এসে নিয়ে গেল আমারে, তখন জানতে পারছি।
এবং আপনি আরামসে সাইন করে দিলেন? ওকে, তারপর? ওকে, তারপর কি হলো?
মিষ্টি টিষ্টি খাওয়া হলো। রেজিস্ট্রেশন করায়, ঠিক আছে, তখন আমি ওর বয়সটা 18 করে দিছি। এখন চিন্তা ভাবনা হলো বাসায় যে প্রবলেমটা আমি কিভাবে ফেস করবো। স্কুল থেকে টিসি গেছে, এখনো বাসায় জানে না, তো যেহেতু যখন বিয়ে করছি 13-14 দিন পরেই জানতে পারছে।
কিভাবে জানলো?
মা স্কুল আসছিল।
ওকে,
তারপরও দেখা গেছে যে বাসায় অনেক চিল্লাচিল্লি করার পরে আমার আবার গোদনারী স্কুলে ভর্তি করালো। তো গোদনারী স্কুলে আমি প্রথম ক্লাসে গেছি, প্রথম দেখা গেছে যে ক্লাসে স্যার আসছে, এ বিশ্ব প্রেমিক পরাবল, এ বিশ্ব পরাবল, টিটকেনি মেয়েরা একটা কথা বলতো আমার, তো ছেড়ে দিলাম, স্কুলেও যাই না, বাসা থেকে দেখাচ্ছি স্কুলে যাইতেছি। বড় জোর এক ক্লাস করি, দেখা গেছে যে ক্লাসে ঢুকছি, দেখছে ক্লাসে ঢুকছি, সারে আসার আগে আমি আবার বাইরিয়া দেয়াল টপকে চলে গেছি, দেখে নেই আমার।
আপনার কখন এটা মনে হয়েছে মুন্না, টু বি অনেস্ট, যে এই যে মেয়েটার জন্য আপনি লেখাপড়া ছেড়ে দিচ্ছেন, এটা আপনার জন্য একটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে ক্যারিয়ারের জন্য হোক বা যে কোনো কারণে হোক, ওই টাইমটাতে কখনো মনে হয়েছে?
ওই টাইমটাতে মনে হয়েছে যে না, পড়ালেখা ছেড়ে দিলে আমি রিক্সা চালাও খাইতে পারবো, ও যদি আমার ছেড়ে দেয় আমি বাঁচতে পারবো।
প্রিয় শ্রোতা, নোট নোট অন দ্যাট পয়েন্ট, দিস ইজ আ ভেরি ট্রু ফিলিংস। যে কিশোর বয়সে প্রেম আসে, বিশেষ করে কিশোরদের যে প্রেম বা কিশোরদের মনের যে ফিলিংসটা জন্মায় অপোজিট জেন্ডারের প্রতি, সেই অপোজিট জেন্ডারের প্রতি ফিলিংসটা কিন্তু এরকম ফেরোশাস এবং খুবই খুবই পাওয়ারফুল ফিলিংস। এবং দেখুন, ও কিন্তু জানে না যে এই পড়াশোনা থেকে বিচ্ছিত হয়ে যাওয়া মানে হচ্ছে ক্যারিয়ারের অনেক সম্ভাবনাময় একটা জায়গা শেষ হয়ে যাওয়া। ও বলছে রিক্সা চালিয়ে খেতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু ওকে ছাড়া থাকতে পারবো না। এই ট্রু ফিলিংসটা সবার জন্যই, কেউ হয়তো ওর মতো ক্রেজি হয়, কেউ হয়তো ওর মতো ক্রেজি হয় না, কিন্তু কথা হচ্ছে যে ক্রেজি হলে তাদেরকে ম্যানেজমেন্টটা কি হবে। ওই যে স্কুলের টিচার বলছে যে বিশ্বপ্রেমীকে দিকে হয় বা ওইভাবে, ও সময়টা কিন্তু প্রচন্ড রকম একটা পার্সোনালিটি গঠনের একটা সময়, ও কিন্তু লজ্জাও পাচ্ছে কিছুটা হলো, কিন্তু ও লজ্জা পেয়ে ওর যে এক্সপ্রেশনটা ও কিন্তু থামছে না, ও ফেরো শেষ হয়ে যাচ্ছে, আরো বেশি ক্রেজি হচ্ছে। এই ব্যাপারগুলোকে টেকনিক্যালি সফটলি হ্যান্ডেল করার জন্য আমাদের সামাজিক যে ইনস্টিটিউশন, আমাদের পারিবারিক যে স্কুলিং, এবং একই সাথে আমি বলতে চাই যে আমাদের যে কাউন্সিলিং, সেগুলো কিন্তু নাই। আমরা ইদানিং শুনলাম যে স্কুলে এরকম একটা সোশ্যাল কাউন্সিল বা একজন সাইকিয়াট্রিস্ট থাকবেন যারা কিশোর কিশোরীদেরকে কাউন্সিলিং করবেন, একজন কাউন্সিলর থাকবেন। এটা একটা খুবই ভালো উদ্যোগ, আমি মনে করি প্রত্যেকটা ভালো ভালো স্কুলে এরকম কাউন্সিলর থাকা উচিত, যারা অন্তত বয়সন্ধিকালের ছেলেমেয়েদেরকে খুব সুন্দর করে পার্সোনালি বোঝাবেন যে এই জিনিসটা ভালো, এই জিনিসটা মন্দ, এই জিনিসটা তুমি করছো, তোমার ভিতরে এসছে এটা হেভেনলি ফিলিংস, এটাকে এইভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে। নইলে ওই যে একটা কথা আছে, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল, এবং পাওয়ারটা আসলেই কিছু না যদি সেটার মধ্যে নিয়ন্ত্রণ না থাকে। ওর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লাভ অনেক বড় একটা পাওয়ার হিসেবে এসছে, কিন্তু এটা একটা সম্পূর্ণরূপে কন্ট্রোললেস। ওকে, তারপরে আপনার কাছে ফিরছি।
এরকম ভাবে প্রত্যেকদিন স্কুল পালাই যাইতাম ওর সাথে দেখা করতে। দেখা গেছে সকালবেলা যাইতাম, আমি সারাদিন ওখানে থাকতাম, দুপুরবেলা ও আসতো টিফিন টাইমে কথা বলতো, আবার চলে যেত।
বিয়ে করার পরে এটা,
হ্যাঁ, ওর মহল্লার কিছু পোলাপাইন ডিস্টার্ব করা শুরু করছে ওরে, তো আমি আবার ওদেরকে মারি, তো ওরা গিয়ে আবার ওর বাসায় বলে দেয়। ওর বাসা জানতে পারার পর থেকেই প্রবলেম শুরু হইল। তো পরবর্তীতে ওর বড় বোনের সাথে আমার একদিন ঝগড়া হয় ফোনে, ওর বড় বোনের নাম হলো আইরিন। আইরিন রে আমি জ্বালানো শুরু করলাম, মারাত্মক রকম জ্বালাইতাম, রাত্রে দুইটা নাই, তিনটা নাই, চারটা নাই, আমি ইচ্ছা মতো ফোন দিতাম।
জ্বালাতেন কেন?
জ্বালাতাম যে বুঝাইতাম, পথের কাটা কেউ ছিল না,
মানে ওর কাছে বোঝাতেন যে বখাটে ছেলে আপনি।
হ্যাঁ,
কিন্তু
আমার বোনই ছিল আমার গার্জেন ওই জায়গার মধ্যে,
পরবর্তীতে গেলাম, যাওয়ার পরে আমার পোলাপাইন দিয়ে মারলো, আমার ইচ্ছা মতো বাইরে এলো, স্ট্যান্ড দিয়া তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমার বেড়ে গেছে, পোস্ট মারলো একটা এদিকে একটা এদিকে, চার চার আটটা সিলি বসলো। পরবর্তীতে দেখা গেছে যে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পরে যখন দেখলো যে মা আমার গেঞ্জি টেঞ্জি ছিঁড়া, হাতের মধ্যে ব্যান্ডেজ, তো বাসায় ঝগড়া লাগিয়ে আমি বইটি ফালাই দিয়ে আইসা পড়লাম। চৌধুরী বাড়ি স্টান আসলাম, চৌধুরী বাড়ি স্টান আইসা বন্ধু বান্ধব যা আছে সিদ্ধিমস পুল থেকে ফোন দিলাম, খানপুর পর্যন্ত চারশো থেকে পাঁচশো পোলাগুন আসছে নদীর ওই পার যাওয়ার পরে, কিন্তু ওই পোলাগুলার আর খুঁজে পেলাম না, আজও পর্যন্ত অস্বীকার যায়। আর বড় বোন যে আইরিন, এক সময় আইসা ওর সাথে আমার ব্রেকআপ হয়ে যায় একটা ব্যাপার নিয়ে।
বিয়ের পরে
ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে আমি করি কি, বিয়ের যে কোর্ট ম্যারেজের কাগজ এবং কাবিন নামা যেটা, আমি দুটোটাই পুড়ে ফেলাই।
কেন ছিঁড়ে ফেললেন, কি হয়েছিল?
এই যে ওর বাসায় প্রবলেম। দেখা গেছে যে আগে স্কুল আসতে তিন বেলা আমার সাথে দেখা করতো, সকালে দুপুরে এবং যাওয়ার সময়, কিন্তু তখন আমার সাথে একবারও দেখা করতো না। আমি চিত্তরঞ্জন ঘাটে বসে থাকতাম, লক্ষ্মীনারায়ণ ঘাট দিয়ে আসতো, সামনে গেলে বেশ একটা কথা বলতো না, তো আমার বলবো তো যে আমার বাসায় প্রবলেম, বাসা থেকে ফলো করাইতেছে আমার, আমাকে এটাও বলতো না। তখন আমি জিত কইরা ওর সাথে একদিন রাস্তার মধ্যে দাঁড়া করে ইচ্ছা মতো অনেক টমক টমক দেই, এটা চটকনো আমার, আমি আশা করলাম চৌধুরী বাড়ি, এক বন্ধুরে ফোন দিলাম, তো চার সাড়ার থেকে আমার সময় মদ নিয়ে আসো, এই যে শুরু করলাম নেশা করা। তখন আমি সপ্তাহে বাসায় যাইতাম বড় জোর দুই দিন তিন দিন।
না, আমি একটু জানতে চাই আপনার কাছে, অনেক লিসনাররা অনেক জানতে চাচ্ছে, তারা আপনার কি মনে হয় না যে আপনি আট দশটা মানুষের চাইতে একটু অন্যরকম আলাদা, আপনি খুব বেশি ক্রেজি হয়ে যাচ্ছেন, খুব বেশি সিন ক্রিয়েট করছেন, খুব বেশি এক্সট্রিম লেভেলে চিন্তা করছেন, আপনার মনে হয় না? মানে আপনি কখনো নিজেকে ভাবে চিন্তা করেছেন যে আপনি সবার চেয়ে বেশি রিয়াক্ট করেন? অন্য একটা ছেলে আপনার জায়গায় থাকলে হয়তো ভাবে চিন্তা করতেন, হয়তো লেখাপড়াটাকে বেশি সিরিয়াসলি নিত, হয়তো আরো বেশি দুটো ধমক খেয়ে ঠিক হয়ে যেত, স্কুলের টিচারের বকাটা খেয়ে হয়তো বা সে পড়াতেই মনোনিবেশ করতো, হয়তো প্রেমের সম্পর্কে ভাবে চিন্তা ভাবনা করতো না, হয়তো পড়াতে সে সিরিয়াস হতো। আপনার মনে হয় না যে আপনি ভুল ট্র্যাকে হাঁটছিলেন বা ভুল করছিলেন?
আমার এটা মনে হয় না, আমি ওরা ছাড়া উইদাউট নাজনীন মাই লাইফ ইজ এম্পটি, আমি জাস্ট এই কথাটা জানি। ওরা ছাড়া আমি এক মুহূর্ত বাঁচতে পারতাম না। তো তখন দেখা গেছে যে নেশা করা শুরু করলাম আমি, প্রত্যেকটা দিন নেশা করতাম, মদ খাইতাম, ফেন্সিডিল খাইতাম, মাঝে মাঝে গাঁজাও খাইতাম। পরবর্তীতে এক বড় ভাই আসলো, আমার হাতে ধরে দিল ইয়াবা।
ইয়াবা? জি। মা যে জানলো যে আপনি স্কুল থেকে আপনাকে টিসি দিয়ে দিয়েছে এবং স্কুল থেকে আপনাকে বেরি করে দিয়েছে একরকম, স্কুল আর কন্টিনিউ করছে না, তারপরে মা কি বললো, ফ্যামিলি কি বললো, বাবা কি বললো?
বাবা তো অনেক গালিগালাজ করছে, অনেক কথাবার্তা বলছে।
এই মেয়েটাকে, সেই মেয়েটাকে দেখতে যায়নি, এই যে মেয়েটার কারণে আপনি এটা করলেন?
তখন আমার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কথা বলছে যে এই মেয়ের যদি এই মেয়ে বিয়ে করে আমি তোর ত্যাজ্য পুত্র করে দেব।
ফ্যামিলি থেকে আপনাকে কিভাবে বুঝিয়েছে? মা কি বলেছে?
মা তেমন কিছু বলেনি, মা বলছে যে মায়া ওরা একদিন নিয়ে আয়, দেখবো, ওর ছবিও দেখাইছে বাসায় মারে। এমনকি আমার ছোট বোনের জন্মদিনের ভিতরে আমার বলছিল তোর আব্বা তো পাশে থাকবো না, ওরা নিয়ে আয়।
ওকে, আপনাকে এই জায়গাটায় যদি আমি বলি নাজনীনকে আলাদা করে রেখে, আপনার দুনিয়াতে সবচেয়ে কাছের মানুষ, কমফোর্টের মানুষ যদি বেছে নিতে বলি, আপনি কাকে বেছে নেবেন? আছে এরকম কেউ সবচাইতে বেস্ট কে এর মধ্যে?
মা।
আমি এই প্রশ্নের উত্তরটার জন্য অপেক্ষা করছিলাম প্রিয় শ্রোতা। দেখুন, ওর মা কি করছে ওর জন্য, এবং ওর মা হচ্ছে ওর ক্ষেত্রে বেস্ট, কারণ ওর মা ওকে শাসন করে একটু ডিফারেন্ট ওয়েতে। ও কিন্তু ক্রেজি, কিন্তু ওর মা কিন্তু ওর জন্য ক্রেজি না। এবং এই মাই পারে কেবলমাত্র এই সন্তানটাকে ও যেভাবে চলছে সে জায়গাটা থেকে ফিরিয়ে আনতে। কিন্তু মা আসলে কতটুকু করবে, কারণ মার তো একটা সন্তানের সমস্ত জায়গা জুড়ে না, তার বাইরে থাকে তার টিচাররা, তার বাইরে থাকে তার প্যারেন্টসরা, তার বাইরে থাকে তার বাবা, তার বাইরে থাকে তার ফ্রেন্ডসরা, তার বাইরে থাকে সে জায়গা লাভ করছে তার ফ্যামিলি। তারা কি আসলে সঠিক অ্যাটিটিউড পালন করছে? ও তো ঠিক নেই ওর জায়গাটাতে, আমরা বারবারই বলছি, কিন্তু ওর সারাউন্ডিং, ওর মা বাদে কেউ কি অ্যাকুরেট দায়িত্বটা পালন করছে? ওকে, তারপর কি হলো?
তো নদীর পার থেকে আমি আসতেছি, স্কুলের ছুটি শেষ, সব স্টুডেন্ট গেছে গা। এইভাবে আমি আস্তে আস্তে সিগারেট খেতে খেতে হেঁটে যাইতেছি, সিগারেটটা ফালাইছি, ফালানোর ঠিক 30 সেকেন্ড পরে একটা মোচর ঘুরতে হবো আমার, মোচরটা ঘুরছি, একেবারে মুখোমুখি পড়ছি, আমিও দাঁড়াই গেছি, ও দাঁড়াই গেছে। দাঁড়ানোর পরে দুজন আবার একই সাথে হাঁটা শুরু করছি। ক্রস করার পরে আমি দুই কদম দেওয়ার পরে আমার স্পষ্ট গেল, আমি দুইটা কদম দেওয়ার পরে পিছনে তাকাইছি, পিছনে তাকাই দেখে ও ঘুরে দাঁড়া রয়েছে, ওই ঘুরে দাঁড়া রয়েছে মতো আমিও ঘুরলাম। ঘুরে দাঁড়াইতে দেরি, ও রাস্তাটার মধ্যে ময় মুরব্বী অনেক, এমনকি স্কুলের যে সভাপতি জালাল সাহেব তার সামনে আমাকে জড়ায় ধরছে। দীর্ঘ অনেকদিন পর ব্রেক আপ হওয়ার পরে ফার্স্টই দেখা, এবং এই জড়া ধরলো, আমি তো পুরো হতভম্ব, কি করব এখন। ওই যে জালাল উনি আমার দিকে তাকায় রয়েছে, আনুগা তুলে আমি এখন ওরা সাইড করে নিয়ে যাই গা, আমি নগদরে ঘাটে নিয়ে দিলাম, ঘাটে নিয়ে আনুগা তুলে দিলাম, যাও গা এদিক দেখতেছে আমি দেখতেছি।
এর মধ্যে ব্রেক আপ হয়েছে যে প্রায় 6-7 মাস আমাদের দেখা হয় নাই, কোনো কথা হয় নাই। তো আমি অনেক চেষ্টা করতাম, মনে মনে অনেক খুঁজতাম, যে একটা কথা বলছিল যে তোমার চেহারা দেখলে আমার মুখে চেপ আসে, তো এই কথাটা নিয়ে তারপর ওর সাথে রাগ করছিলাম যে আর তো কথা বলি নাই। তারপরে এই 6-7 মাস আমি অনেক খুঁজতাম, বললাম ইয়ে যেতাম, ওই যে স্কুলে পড়তো তো স্কুলে যেতাম, পড়া ফাঁকি দিয়ে পড়তে দুই বেলার জায়গায় এক বেলা যেতাম, আর এক বেলা দিয়ে অনেক খুঁজতাম মনে মনে। তো একবার ও একটা নাম্বার দিয়ে ফোন দিছিল, বলছিল যে এটা ওর বোনের নাম্বার, তো নাম্বারটা আমি আবার আমার ডায়েরিতে লিখে রাখছিলাম যে কোনো এক সময় দরকার পড়তে পারে। তো আমি ফোনটা নিয়ে আমার বোনের ফোন, রাইকা গোসল করতে গেছে, দুপুরবেলা চুরি করে নিয়ে ফোন দিছিলাম। বৃষ্টি ছিল ওই দিন, প্রায় 2-3 বার ফোন দিছি। তোর বোন নাকি কে বলতে পারি না,
আমার জেঠা তো বোন,
বোন সম্ভবত দিছি, ফোন রিসিভ করছে, তো বলতেছি ওর কথাই বলতেছি, মনে আছে? বলতেছে হ্যাঁ, তুমি কে, তোমাদের বাসা কই? বললাম যে এপার যে এটা বলিনি কারণ জানে, তো বলতেছে যে হ্যাঁ চর্দি পারি।
কোন নদী এটা বলেন তো?
শীতলক্ষা
নদী, শীতলক্ষা নদীর শীতলক্ষা। আচ্ছা,
তুমি কে, তোমার নাম কি? তো আমি বললাম যে আমার বাসা চৌধুরীবাড়ি, আমি আমার নাম আর কি আমার বান্ধবীর নাম বলছি যে আমার নাম মিমি। তো বলতেছে হ্যাঁ, ও তো পড়তে গেছে না, একটা বলছে 10টা বাজে ফোন দিও। তো আমি দিছি, তখন সকাল 8টার দিকে ফোন দিছিলাম, ফোন দিছি, তো বলছে তুমি বারবার ফোন দাও কেন, তুমি ফোন দিবে না, তুমি কে আমি বুঝছি, তুমি আর ফোন দিবে না, হ্যাঁ তোমার নাম মিমি নাকি আমি জানি। তো বলে ফোন রাখছে যে, তো অনেক দীর্ঘ 6-7 মাস পর ওই দিনই ওরে
দেখছি।
দেখার পর তারপরে আমি সিগারেটটা দেখা আমি ওর দিকে একবার তাকাইছি, দেখাই চলে একটু আসছি, তো চলে যেতেছে, আমার চোখ দিয়ে পানি বেড়ে গেছে যে ওই কিভাবে আমার দেখে চলে যেতেছে। তারপরে ও দেখা যে আমি গুইরা দাঁড়ায় আছি, তো আসছে, আসছে মতোই আমি নিজেরা কন্ট্রোল করতে পারি নাই, চোখের পানি ছেড়ে দিছে, আর আমি জড়ায় ধরছি আশেপাশে কি আছে না আছে ওটা খেয়াল ছিল না, তারপরও মানে আগাই দিছে।
Okay, the thing is that sweet love, অদ্ভুত সুন্দর লাভ এবং দুজন দুজনের প্রতি অদ্ভুত সুন্দর ডেডিকেশন, কিন্তু সেটাকে ওই যে বললাম না যে পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল, সেটাকে চালনা করার জন্য সুন্দর একটা ছাঁচ, সুন্দর একটা গাইডেন্স, সুন্দর একটা অভিভাবকত্ব যেটার প্রয়োজন ছিল সেটা প্রত্যেকটা জায়গা থেকে ল্যাক ছিল। একমাত্র মা ছাড়া বাকি সবাই ভুল করেছে, ইভেন ওরা দুজনও ভুল করেছে। ইনফ্যাক্ট তখন পর্যন্ত সামনের দিনগুলো কি হবে নিঃসন্দেহে আমরা সেটা স্টেপ বাই স্টেপ যখন যাব তখন বুঝতে পারবো, নইলে ওই বয়সে বিয়ে করাটা একেবারেই ঠিক হয়নি আপনাদের জায়গাটা থেকে। কিন্তু কি বা করার ছিল যদি এতগুলো মানুষ ভুল না করত, তাহলে কি ওরা বিয়েটা করতো? আচ্ছা ইনফ্যাক্ট আপনাকে এই প্রশ্নটা আমি করি মুন্না, সেটা হচ্ছে বিয়ে করার প্ল্যান নিয়ে তো ওকে লাভ করেছিলেন, সেটা ঠিক আছে, খুবই অনেস্ট একটা ফিলিংস, কিন্তু যদি আপনাকে স্কুল থেকে বহিষ্কার না করত, যদি আপনাকে আপনি বাবা মার কাছে এতটা থ্রেটেন না থাকতেন, ভয়াবহ এরকম একটা পরিস্থিতির মধ্যে না থাকতেন, জানালে ওকে পাবেন না, যদি এই ভয়টা না থাকত যে ওর ফ্যামিলিতে যদি জেনে যায় তাহলে ওকে যে কোনোভাবেই হোক আপনাকে আপনার কাছ থেকে একেবারে চিরদিনের জন্য আলাদা করে ফেলবে, এই ভয়টা যদি না থাকত তাহলে কি আপনারা এত দ্রুত বিয়ে করতেন?
না।
ওকে ফাইন, নাও কন্টিনিউ দ্য স্টোরি, কোথায় ছিলাম আমরা, জড়িয়ে ধরলো তারপর?
হ্যাঁ, পরবর্তীতে আমি আমার মাথায় সত্যি বলতে গিয়ে তখন আমার কোনো ফিলিংস ছিল না, আমার চিন্তা মাথার মধ্যে এসে গেছে একটাই, এখন যদি ও এখানে দাঁড়া করায় যদি বলে তোমার বাপমা খবর দাও, তোমার বাপমা খবর দাও, তখন জিনিসটা আরো বেজাল হয়ে যাব। আমি তো মনে করেন তখন এই টেনশনে ছিলাম, আমার কথা হলো কিভাবে এখান থেকে সাইড কাটবো আমি, ঠিক আছে? পরবর্তী তরে নৌকা উঠে দিয়ে আমি আসলাম শেষ ঝামেলা ওখানে, তখন আমি পড়ালেখা ইনটুটালি ছেড়ে দিছি, আমি মহল্লার এক বড় ভাই, তুই প্রেম কর না নাই, তুই পাশাপাশি একটা জব কর, তুই যদি এভাবে ঘুরস তো মানুষ খারাপ বলবো, তুই আরো খারাপ দিকে যাবি গা। উনি আমার বুঝাই টু যায় তুষার ভাই, আমাকে একটা জায়গায় চাকরি নিয়ে দেয়, ওখানে মোটামুটি ভালোই একটা আরামের চাকরি ছিল।
কিসের চাকরি ছিল?
লাইব্রেরিতে।
লাইব্রেরিতে কিসের জব?
সেলসম্যান এবং মার্কেটিং এ। ঠিক আছে, তখন আমার পুরো প্ল্যানিং, আমি এখন আবার কাগজপত্র করব, আমি এবার ভেগাই যাবো আমি,
মানে বিয়ের কাগজপত্র আবার করব,
আবার করব কইরা, এবার আর বসে থাকবো না, এবার নগদ আমি ভাইগেই যাব, আমার প্ল্যান হলো এটা।
ততদিন পর্যন্ত কি আপনারা হাজবেন্ড এন্ড ওয়াইফের যে রিলেশনশিপ হয় বা হাজবেন্ড এন্ড ওয়াইফের মধ্যে যে সম্পর্কটা থাকে সেটা কি হয়েছে আপনাদের? ততদিন পর্যন্ত হয়নি। ওকে, তারপর
অনেকদিন করছি জবটা, আর এসএসসি পরীক্ষা শেষ হইল, আমি ওর সাথে যে সিমটা কথা বলতাম, রিলেশনটা ব্রেকআপ এর পর আবার যখন জোড়া লাগলো, এরপরে কখনই 300 টাকা নিচে আমি নামতে দিইনি।
They are so crazy, man. Okay, তারপর
ঠিক আছে, সারা রাত আমার সাথে কথা বলছে, আমি বলছি যে এখন 2 ঘন্টা ঘুমাও, দেখো পরীক্ষা ভালো হইব। আমার জন্য খারাপ আসে না, রেজাল্ট ভালো আসতো।
যে আমি যখন টেস্ট পরীক্ষা দিই স্কুলে, স্কুলে টেস্ট পরীক্ষা দেওয়ার আগে যে কোচিং এ পড়তাম, সে কোচিং এ টেস্ট পরীক্ষা হয় তো 5টা থেকে, বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত। তো আমি আমাদের এই পার থেকে আমি আমার আরো 2টা বান্ধবী 3-4 জন মিলে যাইতাম পরীক্ষা দিতে। একজন নৌকল আছে আমাদের বাসার সাথে, নৌকা চালায়, সে তারা বলে দিছে যে তুমি নিয়ে আসবা, তুমি নিয়ে আসবে দেখা। আবার ওই বার থেকে আমি মিথ্যা কথা বলছি যাতে ওর সাথে যাইতে পারি আসতে পারি, যে এই পর্যন্ত ঘাট পর্যন্ত একটা টিচার এসে আগায় দিয়ে যায়। তো প্রতিদিন যাইতাম, ও ঘাটের দিকে দাঁড়া থাকতো, প্রতিদিনই যেতাম আসতাম। প্রথম পরীক্ষা দিয়ে আসতেছি তো এমনি হাঁটতেছে, তো আমি বলতেছি আমার হাতটা ধরো, আমি ওই দিন ফার্স্ট নিজের মুখে বলছি যে আমার হাতটা ধরো, হাত ধরে আসতাম। প্রতিদিন এরকম করতাম, রাত্রের বেলা একা নৌকা দিয়া এপার আসতাম না, যদি ওই মাঝে দেখে ফেলায় বাসায় বইলা দেয়।
এখানে আরেকটা কথা বলি আমি, আর থার্ড পরীক্ষার সময় ওমারে বলতেছে যে ওর কেক খেতে ইচ্ছা করতেছে, তো আমি
জিজ্ঞেস করছিল যে তোমার কি পছন্দ, আমার কেকটা অনেক পছন্দ, আমার যতদিন আমি ততই খাবো কেক, কেকটা আমার অনেক পছন্দ।
পরে পরে 1200 টাকা দিয়ে 2 পাউন্ড কেক আনি, আনার পরে এত স্বাদ আছে কিন্তু কেক উনি খাইবই না।
কেন?
হ্যাঁ, কি জানি উনি ভালো জানে। তখন আমার সাথে কথাই বলো না, ব্যাপারটা কি আমি চিন্তা করি এটা আবার কোন ধরনের কথা, আমার কাছে সেন্সলেস। আমার সাথে আবার ছুরি কেক কাটার, ওর সামনে মনে করেন 4-5টা হাতের মধ্যে পুষ দিই, কেক খাইবা কি না বলো। তারপরও খাইলো না কেকটা, নৌকাতে উঠলাম অনলি উস ও আমি আর 2টা বান্ধবী, ঠিক আছে, আর কেউ না। তারপরও খাইলো না, পরবর্তীতে আমি কেকটা নদীতে
খাইনি। আবার বলছিল আমাকে যে কামে খাইটা দিছে যে আমার একটু খাওয়াই দো, আমার ইচ্ছে আমি খাওয়াই দিব না, মাইরা ফেললে আমি কে ওরে খাওয়াই দিব না, আমি তোমার খাওয়াই দিব না।
কেন কেন খাওয়াই দিবেন না? কেন?
আমার এটা পছন্দ ছিল না, তো বলতেছে না আমার একটু খাওয়াই দাও, আমি বলতেছি না আমি খাওয়াই দিব না।
খুবই ইম্পর্টেন্ট, মানে এই যে ফিলিংস গুলো, এই যে বারবারই বলছি যে ইয়াং বা ক্রেজি বা ওদের যে ফিলিংস গুলো সেগুলো সব কিশোর কিশোরীর মধ্যেই আছে, কিন্তু প্রথম কথা হচ্ছে যে ওদের স্কুলিংটা, ওদের স্কুলিংটা যদি খুব সুন্দরভাবে হয় তাহলে এই জিনিসগুলো অনেক 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 বেশি সুন্দর হয়ে ওদের জীবনে থাকতে পারত। ইনফ্যাক্ট ওদের জীবনে সুন্দরও, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যারা একটু পরিণত বয়স্ক আছি, ইনফ্যাক্ট যারা 40 ঊর্ধ্ব আছেন কিংবা 30 ঊর্ধ্ব আছেন, তারা তাদের কিশোর বয়সটাকে একটু মনে করার চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন। হয়তো আপনি বাবার কাছ থেকে ধমক খেয়ে বা পড়াশোনার চাপে মেয়েটার মুখ ভুলে গিয়েছেন, কিন্তু এই ছেলেটার ক্ষেত্রে এরকম হয়নি, এই মেয়েটার ক্ষেত্রে এরকম হয়নি, তারা কিন্তু অনেক ক্রেজি। কিন্তু এই জায়গাটার মধ্যে অনেক ভয়াবহ কিছু হয়ে যেতে পারত, সেটা শেষ পর্যন্ত হয়েছে কিনা সেই জায়গাটায় আমরা যাচ্ছি। তারপরে কি হলো?
তারপরে কি, এই যে দুদিন রাগ কথাবার্তা কম হইতো, মানে চুপচাপ আমি জাস্ট আমার কোন সিগন্যালও দিতেছে না যে নৌকাটা মাঝিটা পরিচিত, ঠিক আছে।
আর কি, তারপরে যে আমি বললাম যে না আমি খাওয়া দিতে পারবো না, তো তারপরে কি করলো, না আমার খাওয়াই দাও নাহলে আমি ফালাই দিবো, বলছে না আমি তোমার খাওয়াই দিতে পারবো না। ভয় ছিলাম, মাঝিটা আমার পরিচিত, আবার আমার ভয় লাগতেছে পারবো না খাওয়াই দিতে, তো কেকটা নিয়ে ফালাই দিছে নদীতে। তারপরে বলতেছে আমার পাশে এসে বসো, বলতেছে না আমি বসতে পারবো না, কারণ আমি বলতেও পারতেছি না যে মাঝিটা আমার পরিচিত, আমার ভয় লাগতেছে, আমি এক সাইডে কিনারে বসে আছি।
ওদিনকে আমি আবার জিন্সের প্যান্ট পরছিলাম, অনেক মোটা একটা প্যান্ট এবং খুব মোটা একটা গেঞ্জি পরছিলাম। জিত কইরা করছে কি, মোবাইল টোবাইল রাইখা আমি দিছিলাম নদীতে, এখন তো আমি তো আর সাথে যেতে পারতাছি না,
জানেন না
30 সেকেন্ডের বেশি আমি সাঁতরাতে পারি না, কখনোই না।
কেন পারেন?
আমি সাঁতার তো ততটা কাটি নাই।
ওকে, আচ্ছা,
ঠিক আছে। পরবর্তীতে আর কি, আমি তো চিল্লাইতেছি, এখন তো মাঝিতে মনে করতে ভাই দিন করতেছি, পরবর্তীতে মাঝি নৌকা ঘুরে আমার আবার
তুলছে, আমার অনেক খারাপ লাগতেছে। তারপর আমি বলতেছি যে আমার আর কি কাকা বলি, কাকা ওরে নিয়ে আসেন, হয়তো সাঁতার জানে না, কয়ে তুমি কি জানো সাঁতার জানা নাই, ফাইজলামনি করে, এই বুঝবা না, এর এগুলো এমনই, এসব ছেলের এমনই থাকে।
যদি মনে করেন ওদিনকে আর 30 সেকেন্ডের মতো আমি থাকতাম, আমি তোলাই যেতাম, ছিল না।
কি বলবো, আমি আসলে কমেন্টলেস হয়ে যাচ্ছি, আমি আসলে বুঝতে পারছি না যে এটা কি বলা উচিত। অদ্ভুত সুন্দর একটা প্রেম, অদ্ভুত সুইট একটা লাভ, কিন্তু আমার জায়গাটা থেকে বা আপনাদের জায়গা থেকে, জাজমেন্টের জায়গাটা থেকে যদি আপনারা জাজমেন্ট করেন ভালো মন্দির বিচারে, তাহলেই কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে। কিন্তু ওদের দুজন দুজনের প্রতি যে সুইটনেসটা, বিশেষ করে আমি তো বলুন নাজরিন দেখতে অনেক সুইট, কিন্তু ও আবার মানে মুন্না দেখতে আবার একটু কিছুটা টাইপ একটু ফেরোশাস লুক আছে ওদের মধ্যে, কিন্তু মানে অদ্ভুত একটা কম্বিনেশন। ওরা চাচ্ছে কেউ একজন কেক খাইয়ে দিক শেষ পর্যন্ত, কিন্তু ও চাচ্ছে না যে নৌকার মাঝিকে আড়াল আপল করার, কিন্তু শেষ পর্যন্ত নৌকার মাঝি বুঝেই গেল, কারণ একটা ছেলে সাঁতার জানে না, সেটা যদি মেয়েটার ডিটেল জানে তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, খুব স্বাভাবিক, শেষ পর্যন্ত সেটা অজানা থাকলো না। যাই হোক, আমরা আরো জানতে চাই ওদের জীবনের যে গল্পগুলো রয়েছে সেগুলো উঠে আসবে হ্যালো 8920 তে। আমরা 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, আপনি হাতে গুনে দেখতে পারেন, একদম গুনে গুনে 4 মিনিট। 4 মিনিট পরে আমরা ফিরে আসছি আবার ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই ফাঁকে আপনাকে বলছি, ওদেরকে দেখতে চাইলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে হবে এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর যারা লাইক দিচ্ছেন তাদের মধ্যে থেকে দুইজন এবং যারা কমেন্টস করছেন তাদের মধ্যে থেকে বেস্ট কমেন্টকারী পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। 4 মিনিট পরে ফিরে আসছি আবারও ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণভাবে। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ততায় আমরা পেয়েছি অগণিত কাছে আসার অসাধারণ সব গল্প। এখন চলছে বাছাই পর্ব, সেরা 3টি গল্প নিয়ে তৈরি হবে 3টি নাটক যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডে তে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh পেজে। Close Up presents Hello 8920, Close Up, the closer, the better.
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমাদের সঙ্গে রয়েছে মুন্না এবং নাজনীন, তাদের জীবনের গল্প নিয়ে। মুন্না এবং নাজনীনের জীবনের গল্পে আপনি কি খুঁজবেন, ভুল নাকি ভালোবাসা, সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। দিস আর দ্য ট্রুথ, এটা ওদের জীবনে হয়েছে এবং সমাজের অনেক কিশোর কিশোরীর জীবনেই হয়। আমরা ভালোবাসাকে বলতে পারি না যে বয়স বুঝে আসো বাবা, এখন আমার বয়স হয়নি, 20 বছর বয়সে এসে আমার মনেও কি দিও। আমরা ভালোবাসাকে বলতে পারি না যে এখন আমি ক্লাস সিক্সে পড়ি বা সেভেনে পড়ি, এখন আমি ভালোবাসতে পারবো না, সুতরাং ভালোবাসা আমার কাছে এসো না। ভালোবাসা সৃষ্টিকর্তার একটা উপহার, এটা চলে আসে, সেটা চলে আসতে পারে খুব ছোট বয়সে কিংবা এবারে জীবনের শেষ বয়সে। ভালোবাসার কোন বয়স নেই, আমরা খুব ছোট্ট করে বলি, কিন্তু এই ভালোবাসা অত্যন্ত শক্তিশালী একটা জিনিস। এই শক্তিশালী জিনিসটাকে যদি খুব শক্তিশালীভাবে খুব সুন্দর করে পরিচালনা না করা যায়, খুব সুন্দরভাবে সেটাকে যদি পরিচর্যা না করা যায়, তাহলে এই শক্তিটা জীবনের সমস্ত সৌন্দর্যকে নষ্ট করে দিতে পারে। সেটা তো বারবার সত্য, হাজারবার সত্য, লাখবার সত্য, কোটিবার সত্য, কিন্তু এদের জীবনে কতটুকু সেটা সত্যি হয়েছে, নাকি এদের জীবনটা শতরিস্কের মধ্যে দিয়ে গেলেও শেষ পর্যন্ত একটা ভালো জায়গাতে রয়েছে, সেটা আমরা জানবো পুরো গল্প জুড়েই। তবে তার আগে বলে নেই, আপনি যদি চলে আসতে চান এদেরকে দেখার জন্য ফেসবুকে, আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দিতে হবে এবং লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিজি আপনার কাছে মুন্না, তারপরে তুললো আপনাকে মাঝি,
তোলার পরে আর কি আমি বাসায় চলে আসলাম। আসার পরে কাপড় চোপড় দেখে নাই,
তারপরে কেক খাইয়ে দেয়নি, নাকি খাবে নদী খেয়ে ফেলেছে,
নদীর মাছ আর কি খাইছে। পরের দিন গেলাম, পরের দিন হলো আরেক ঝামেলা, ওর সাথে আমি হাইটাইটে কথা বলতে বলতে আসতেছি, হঠাৎ ওর বড় বোন বড়জোর 1 থেকে 150 হাত দূরে আমার পিছনে,
ওকে
ডাক্তার, এই নাজদিন এই মুন্না, আমি কি তুমি এখান সোজা হাইটা নদীর পার যাও, আমি এখান সোজা জায়গা, কারণ তোমার বড় বোন যেই, ঠিক আছে, এই জায়গায় 10টা 15টা আমার কালা ধরে গেব। পরবর্তীতে আমি চলে আসলাম, এই তো শুরু হলো ওর বাসা অশান্তি। এরপর থেকে ওর SSC পরীক্ষা প্রায় 4 মাস, 4 মাসে যে ও কত টর্চার সহ্য করছে এটা বলার বাইরে।
কি ধরনের টর্চার হয়েছে আপনার উপরে?
ওই দিন দেখছেন তো, ওই দিন আমি একটু অসুস্থ ছিলাম, একটু অসুস্থ ছিলাম, আর নদীর পারে আরো অসুস্থ ঢং করতেছিলাম, দাঁড়ায় আছি, আমার বোনের বান্ধবী ছিল, আমার বলতে বকার দিচ্ছে আমার বোন, হ্যাঁ তোর কত বড় সাহস, নদীর পার কত মানুষ, আব্বু থেকে কেউ বিচার দিলে তো, আমি তো মনে করেন পাত্তে দিতেছি না, ওরে তোর বোনের বান্ধবী বলতেছে, ও মনে হয় অনেক অসুস্থ, ওরে বাসায় নিয়ে যায়, এখন কিছু বলিস না, তো বাসায় নিয়ে গেছে, তো আমি বাসায় যাই শুয়ে আছি, কিছু বলি নাই। যে তারপর আবার একদিন কোচিং থেকে ফোন গেছিল বাসায়, যে এমন এমন তোর বোন একটা ছেলে আসা দিয়া যায় কোচিং এ, আবার কোচিং থেকে নিয়ে যায়, মাঝে মাঝে হাত ধরে যায়। আমার বোন আবার ওরা একটু পছন্দ করতো না, ফোন দিয়ে ডিস্টার্ব করতো, ভালো না খারাপ হ্যান ত্যান সহ্য করতে পারতো না, ওরে তো অনেক মারধর করতো, কোচিং যাওয়া পুরাই আমার অফ করে দিছে, তাহলে আর নদীর উপর যাওয়াই যাওয়া যাবে না। তারপর ও আর কি সন্ধ্যার পর আমার বোন আবার প্রাইভেট পড়াইতো বাসায়, তো সন্ধ্যা বেলা আমার চাচা তো বোনের পড়াতে যেত, রাতে 10টা বাজে আসতো, আমি একা একা ঘরে পড়তাম, মাঝে মাঝে আমার ঘরের তালা দিয়ে যেত আটকে, যদি আমি বের হয়ে যাই তাই মাঝে মাঝে মিথ্যা কথা বলতাম যে আমি বাহিরে যাই, আমার কত কিছু তো প্রয়োজন পড়ে, তোমার তার লাগাই আজকে, তো খুলা দিয়ে যেত, আর লাগাইতো না, বিশ্বাস করতো তখন আস্তে আস্তে যে আমি স্কুলে যাই না, মানে সবকিছু ছেড়ে দিছি, আমি ভালো হয়ে গেছি। তারপর কোনো মতে আর কি ওর সাথে দেখা হইতেছে না, ও একটা আমার ফোন কিনা দিছিল, তো এই ফোন দিয়ে লুকাই লুকাই কথা হইতো, এখন আসতে পারতেছে না, দেখাই করতে পারি না। তো একদিন রাত্রে সন্ধ্যার সময় আমাদের বাসায় আসছিল, এরকম একদিন আসছে, তো এরকম একদিন দেখা যে প্রতিদিনই তো আসতে পারবো, কেউ তো বাসায় থাকে না আর কি, এই সময় তো সবাই ঘরে থাকে, আমার একটু শীত, সবাই দরজা টরজা লাগায় ঘরে বসে থাকে, তো মাঝে 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 কি প্রায় প্রতিদিনই আসতো। তো একদিন আসছে আমার বোন আর কি, ও একটা ছেলে নিয়ে আসছে আমাদের ওই পারে,
যাইতাম ওরা খাটে বসা যেতাম আমি, আর আমি নিচে বসতাম, আমি শুধু ওরা দেখতাম, কারণ আমি সারাদিন দেখতে পারি না। একদিন ঘটনা হয়েছে কি, প্রথম দিন
খাটে
বসতো, আমি ওর পায়ের এভাবে হাত রেখে, এই যে খাটটা বসলো
নিচে বসে থাকতাম,
ফ্লোরে বসে আর দিকে তাকায় থাকতাম, মাঝে মাঝে যদি বাসায় মেহমান টেমান আসতো, ও আবার ওর চাচির বাসায় শুইত, ওর চাচির বাসা দোতলা, আমি গাছ বেয়ে দোতলা উঠে যেতাম গা, ছাদ উঠে যেতাম গা, রাত্রে 12টা 1টা বাজে নদীর ওই পারে, ও ছাদে আসতো সারা রাত্রে কথা বলতো,
একা একাই যেতেন আপনি?
একা একাই।
এমন দিন গেছে তখন আর কি রাত গেছে, সারাত্র বাইরে বসে বসে, অনেক শীত, আমার কোন শীতের জামা কাপড় ছিল না, যে আমি বাইরে বসে বসে কথা বলছি শীতের সময়, কোনো ভয় পাই না কিছু না, এমনি কিন্তু অনেক ভয় পাই,
ঠিক আছে। তো যেটা এরকম সিস্টেমটা, পরবর্তীতে একদিন হঠাৎ অরবর বোন আসে 10টা বাজে, একদিন 8টা বাজে দরজা টোকা মারে বসে আমি ঘরের ভিতরে, তো দেখলো কপালটা ভালো, দরজাটা টোকা মেরে ভিতর রুমে গেছে, আমি সাথে সাথে বেরিয়ে গেছি, কন্ঠ শুনে তো আমার মাথা নষ্ট। হ্যাঁ হ্যাঁ, এটা কি কোন রকম ওদিনকে আসলাম, এরপরে দুই দিন অফ রাখছিলাম, যাই নাই কলজাটা ওদিনকে আমার সাথে ছিল না। এরপরে আরেকদিন গেছি
আমি, এখানেও একটা প্রশ্ন করতে চাই, আপনারা তো হাজবেন্ড ওয়াইফ ছিলেন, বিয়ে করেছেন আপনারা ধর্ম মতো, আপনাদের রেজিস্ট্রির কাগজপত্র সবকিছু ছিল, আমি জানি না পরবর্তীতে রিকভার করেছেন কিনা, যদি রাগ করে ছিঁড়ে ফেলেছেন, সেই সময়টা তো আপনাদের সুযোগ ছিল এই ধরনের সম্পর্কে যাওয়ার, ইনফ্যাক্ট ফিজিক্যাল রিলেশনশিপের কথা বলছি, আপনারা সেই সময়টাতে কোন ফিজিক্যাল রিলেশনশিপে গিয়েছেন?
বিশ্বাস করবেন কিনা জানি না, শ্রোতারা অবিশ্বাস করবো কিনা জানি না, আমার এরকম দিক দিয়ে ফিজিক্যালি দিক দিয়ে আমার কোন চাহিদাই ছিল না,
দুজনের মনে ধরনের কোন মানসিকতাই ছিল না,
দেখতাম না দেখতে পারলি আর কি, অনেক খারাপ লাগতো, কখন কথা বলবো কখন ওরা দেখবো ওই চিন্তাই করতাম,
এরকম কোন ফিলিংস ছিল আমার কখনো সত্যি বলতে। যেটা
কোশ্চেনটা এই জন্যই ছিল, কতটা প্রিটি ছিল এই লাভটা, কতটা পবিত্র এবং কতটা সুন্দর হতে পারে এই লাভটা, দুজন দুজনের প্রতি যে ডেভোশনটা অদ্ভুত সুন্দর ডেভোশন, উপরে শুধু বসে আছে একজন, নিজের পায়ের কাছে বসে শুধু তাকে দেখবে এবং অপলক দৃষ্টিতে তাকে দেখেই যাচ্ছে, এবং কতটা রিস্কি হতে পারে চিন্তা করে দেখুন, বোন চলে আসতে পারে যে কোনো মুহূর্তে, এবং যদি পেয়ে যায় রীতিমতো ছিলে ফেলবে দুজনকে, জানার পরেও তারা সবকিছু ভুলিয়ে ফেলে, এবং রাত দুটোর সময় সে কোন রকম ভাবে ওয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে, দোতলায় উঠে মেয়েটাকে দেখার জন্য, মেয়েটা ভয় পায় কিন্তু তার কোনো ভয় ডরই কাজ করতে না ছেলেটাকে দেখার জন্য, এবং এই সময়টাতে সুযোগ ছিল, তার হাজবেন্ড ওয়াইফ ছিল, করলে এটা দুটি জায়গা।
This track was downloaded from fusionbd.com.
তাকে প্রশ্ন করার কোন সুযোগ ছিল না, কিন্তু তারা এই ধরনের কোন ফিলিংসই ছিল না মনের মধ্যে, শুধুমাত্র দুজন দুজনের দেখা ছাড়া, দুজন দুজনের পাশে বসে থাকা ছাড়া, দুজন দুজনের সান্নিধ্য পাওয়া ছাড়া, অদ্ভুত সুন্দর লাভ। ওকে, তারপর
এরপরে আরেকদিন বাসায় রুমে বসে রয়েছি, হঠাৎ ওর আব্বা ডাক দিছে যে নাজদিন ভাত দিয়া যা, বাবা ডাক দিছে দরজা বাইরে লাগাই দিছে, তো আমি ভাবছি যে বাইরে যেহেতু লাগাই দিছে আর দরজা খুলবো কে, আমি আর ভিতরে দা সিট কিড়া লাগাইনি, আর ভিতরে যদি এখন দরজাটা লাগাই দিই আমি, যদি বাইরে দা অন্য কেউ খুললো তাহলে আমি কি করবো, আমি প্রিপারেশন নিতাছি, এখন খাড়া নিয়েছি ঢুকে জায়গা, বাই চান্স যদি কেউ আসা পড়লো, এই প্রিপারেশন নিতাছি, আর ছোট ভাই দরজা খুলছে, আমার দেখে মনে করেন ছোট ভাই আবার করছে কি, দরজাটা লাগাই দিছে, দরজাটা লাগাই দেওয়ার দশ সেকেন্ডের মধ্যে ও আবার আসছে, আমি কি নাই আমার দেখে আসছে, তুমি থাকো,
আমার ভাই আমার যে বলতেছে ও আবার ঘাড় কাছে বলে না, হ্যাঁ বলতেছে কি আপু তোমার রুমে ডেকে আমি কিন্তু দেখছি, সে ভাইয়া তুমি কিছু বললো না, তোমার টাকা দিব না, বলতেছে না আমি আব্বুর কাছে এখন যা বললাম, বলতেছি না আমি সাথে সাথে,
এখন নয় বছর, তখন তো ছয় সাত ছোট ছিল না, আমি একটু জানতে চাই যে এই যে আপনি ওর বাড়িতে যাচ্ছেন, ওর বাড়ি থেকে আপনার বাড়ির দূরত্ব কত ছিল?
7-8 কিলোমিটার।
7-8 কিলোমিটার রাতের বেলা আপনি ভাবে যেতেন?
মাঝখানে আবার নদী।
আমি রাতে 4-3 বাজে ওর বাসা থেকে হাইটে হাইটে আসতাম, রিক্সা পাইতাম না শীতকালে, কোন গাড়িও পাইতাম না, হাইটে হাইটে আসতাম
প্রত্যেকদিন,
এই 7-8 কিলোমিটার। যাই হোক, তারপরে কি হলো?
তারপর আর কি ও দরজা খুললো, দরজা খোলার পর আমি বেরিয়ে গেলাম, আমি তোমার ভাই দেখছি, আমি জায়গায় একটা বই লিয়ে হাঁটা শুরু করলাম, যাতে বাই চান্সলি বাড়ি কেউ দেখে, আমি ওর বন্ধু বই নিতে আসছিলাম এখানে ওর কাছ থেকে একটা, ঠিক আছে, এই গছ দেখাতে পারবো, তো ওই দিনকার বাসায় যাই না রাত্রেবেলা, বিজন আমার একটা ফ্রেন্ড আছে ওর বাসায় থাকছি, তখন আমার একটা ঝামেলা হয়েছিল এর দুদিন পর পরই নদীর ওই পার, ওই যে বিজয়ের নিয়েই ও একটা মেয়ের লাভ করতো, ওর ভালোবাসা নিয়ে একটা ঝামেলা ছিল, তখন একটা মামলা খাইছিলাম, তখন আর কি এলাকা থেকে লিট, অন্য জায়গায় থাকতাম, বাসাও যেতে পারতাম না, এমনকি যে ওর বাসাও থাকতে পারতাম না, অন্য কোথাও দুজন একসাথে থাকতাম, ফাহাদ একটা বন্ধুর বাসায়, আর তখন ওর SSC পরীক্ষা,
তারপর ও আর কি প্রতিদিনই রাত্রে সন্ধ্যার পর আমার বন্ধু বাসায় যেত না, আব্বু আমার ওই রুমে থাকতো সবাই, এই রুমে কেউ আসতো না, জানতো সন্ধ্যার পর আমি পড়তে বসতাম, একবার 11টা বাজে বের হইতাম ঘর থেকে, ও প্রতিদিন যেত, মাঝখান দিয়ে একদিন গেছে আমাদের এই পাড়েরই একটা বন্ধু, ও নিয়ে গেছে,
তো আমি নিয়ে যাই, ওর সাথে আমার দেখা হয়ে গেছে, তাই বলতেছি তুই এই দেখে দাঁড়া, আমি একটু আসতেছি, আলাউদ্দিনের সাথে
রুমে ঢুকতেন কিভাবে আপনি?
ওর গেটটা ঢুকে থেকে
একদম রুম কি বাইরে থেকে গেট ছিল, একদম সরাসরি ঢোকা যেত
না, আর কি বাড়ি তো ঘর তো
অনেক বড়,
একবার একটা গেট
ফার্স্টলি, পরে ওদের বাড়ির মেইন গেট, এরপরে ওর চাচির রুমের দুইটা দরজা, এরপরে ওর দাদার রুমের একটা দরজা, এরপরে ওদের বাসার ভাড়াটিয়ারদের রুমের একটা দরজা, এরপরে ওদের ওর বাবা মা যে রুমে শোয় এবং ওর যে রুমে আমি যাইতাম, এই দুইটা রুমের দরজা আবার মুখোমুখি, এমন একটা রিক্স নিয়ে যেতাম,
আর আমার দাদার দরজা সবসময় খোলা থাকতো,
প্রত্যেকদিন দাদার চুপি মেরে দেখতাম, কিন্তু দাদা আমার দেখতো না,
রাত্রের বেলা একদম 10-11টার দিকে,
না না এটা মনে করেন SSC পরীক্ষার আগে, SSC পরীক্ষার আগে যে মনে করেন যাইতাম আপনার সন্ধ্যার পর পর, ওর বড় বোন পড়াতে যেত সন্ধ্যার আগে, অন্ধকার
হয়ে গেছে, 9টার আগে চলে আসতো,
আমি 9টার মধ্যে চলে আসতাম, আর ওর SSC পরীক্ষা শেষ হয়েছে, ফুপির বাসায় পাড়া দিছে, তখন ওর মাঝখান দিয়ে
তারপরে ওই যে ওর বন্ধুরা নিয়ে আসলো, আমি প্রতিদিন গেটে মেন গেটে একটা বই নিয়ে দাঁড়ায় থাকতাম, কিছু জিজ্ঞেস করতো যে বই আনতে যেতেছি কিংবা বই আনবো, এরকম করে দাঁড়ায় থাকতাম, তো আসছে, তো ওই ছেলেটা আবার ওই জায়গায় দাঁড়াইছিল, ও আবার আসছে ঘরের ভিতর ঢুকছে, তো দরজা তো লাগানো, আমি বসে আছি ও বসে আছে, তো ওই ছেলেটা ওরে ডাকতেছে যে এমন না, তো ও আবার দরজার পিছনে ছিল, আমি বলতেছি জুতা ঘরে নিয়ে আসছে। তো আমি বলতেছি ঘরে নিয়ে আসছে, যদি কেউ না দেখতে পারে যে ও তো চলে গেছে। কখন দেখতে চলে গেল, গেটের বাইরে তো আমি দাঁড়িয়ে আছি কখন থেকে। তো বলতেছে কি চলে গেছে, আমি না চলে গেছে, দরজা আটকে দিছে। একটু পরে আবার আসছে কয়েকটা ছেলে নিয়ে, ওরে নিয়ে এসছে। মুন্না তো কোথাও যায় নাই, কোন দিক দিয়ে যাবো, তোমাদের তো চারপাশে তো আমাদের ওয়াল দেওয়া, কোন দিক দিয়ে যাবো, মেইন গেট তো লাগানো, আমি তো মেইন গেটের জায়গায় দাঁড়িয়ে আছি। তো তারপর ও আর কিছু বলে না, ও বাইরে হয়ে চলে
গেছে। ছেলে ছেলে করতে থাকেন যদি মানুষ এসে পড়ে, আমি বাইরে হয়ে যাওয়ার লগে যাওয়া আমি বুঝবো। পরবর্তীতে আমি বাইর হই, বের হওয়ার পরে ডালডার মিলের মোর ওদের বাসার সাথেই, এটা মোরের মধ্যে আমার দুটা চটকন আমার পোলাটা। পরবর্তীতে এটা নিয়ে একটা ঝামেলা হয়।
পোলাটা কি ছিল?
পোলাটা ছিল ওদের এলাকার।
ওকে কেন মারলো?
ও যে আমার ঘরে আসছে, তো জানে না যে ও যে আমার পছন্দ করে, যে ওর সাথে আসছে দেখা গেল, ঝামেলা টামেলা হইলো ওর সাথে। তো সকালবেলা আর কি যে ছেলেটার সাথে আসছে, ওর ছোট বোনের আবার আমার বড় বোন পড়ায়। তো বলতেছে যে আরিনা পু এমন এমন তোমাদের ঘরে না রাত্রে একটা ছেলে গেছিল, তো বলছে তো আমার বোন আইসা আর আইগামে গে, তো আমার আম্মুরে ডাক দিছে আর কেমন, আব্বু অনেক আগে দেখা, আমার আব্বুরে কিছু বলে নেই, আমার দাদিরে ডাক দিছে। তো বলতেছে যে এমন এমন করছে, তোমরা কি কিছু করবে না, তোমরা বাড়িতে থাকো, দেখো না এতগুলা রুম থাকতেই থাকতে মানুষ থাকতে এত মানুষ কিভাবে আয়ে। তারপরে আমার বোন অনেক মারধর করে, পেটে লাথি দেয়।
আপনাকে এভাবে মারধর করে?
হ্যাঁ। তো আমার সামনে এমন আছে পরীক্ষার 15 দিন কয়দিন আছে, এমন মার মারছে যে আমি কয়েকদিন বলতো বমি করছে, বমির সাথে রক্ত বের হয়েছে, প্রচন্ড রকম মারছে আমারে, কি আমি ভালো করে দাঁড়াইতেও পারতাম না। আমার বান্ধবী বলছে যে তোরা ওর খারাপ বানাইছে, ওরা অনেক বোকা টোকা করছে। তো আমার বান্ধবী প্রতিদিনই আসতো, কিছু একটা বলতো বা ই করতো, আমার আইসা বলতো, ওরা এত বকতো, তারপরও আসতো। তারপর এসএসসি পরীক্ষা দিতেছি, প্রতিদিনই পিছনে পিছনে যাইতো।
আমি করছি ঝামেলা, ঠিক আছে, আমার দুটা চটকন মারছি, আমি দু তিনটার মধ্যে চটকন মারছি, বেশি কিছু করিনি, আমার এই জায়গায় আসতে হইবই, আমি আজকে আরো বেশি করে মারবো, এরপর আমার আরো বেশি করে মারবো, বিরাট ঝামেলা হয়ে যাবো, সমস্যা ডোবো হওয়ার অর্ধেক বিবেচনা করে আমি আর বেশি কিছু করলাম না। পরবর্তীতে আর কি জানতে পারলাম যে এই ঘটনা। পরবর্তীতে আমি যে বললাম তাহলে কি করবা, আমি তো মানা দেখে থাকতে পারতাম না, এখন যা একটা হয়েছিল দেখা, আর এখন তো এটা অসম্ভব না। পরে বলছে, আমি বলতেছি তোমাদের বাসা সবাই ঘুমায় যায় 11টা বাজে, বলে যে এই তো 11টা 12টার মধ্যে আমি কেমন 12টার পরে তোমাদের বাসায় আসবো। তারপরও প্রত্যেক দিন 12টার পর বাসা যেতাম, 3টা 4টার দিকে বাসা বের হয়ে যেতাম গা, বা মাঝে মাঝে দেখা গেছে ওর বড় বোন বেড়াইতে গেছে গা, ওর রুমে চলে যেতাম 7টা 8টার দিকে, চাচির বাসায় ঘুমাইলে সুপারি গাছ ভাইয়া ছাদে উঠতাম, ছাদে টাকা কথা বলতে বলতাম।
কোন দুর্ঘটনা ঘটেনি এই সময়টার
মধ্যে? এই সময় কোনো দুর্ঘটনা ঘটেনি।
ওকে, মানুষ লাভ করে কেন, এত ডিপলি লাভ, হাউ ইট ইজ পসিবল, আই ডোন্ট নো। আসলে একটা কথা আছে না, যে সাপের বিষ সেই বুঝবে যে একটা সাপে দংশন করে। আমি আসলে সাপদের উদাহরণ দিচ্ছি, ব্যাপারটা আসলে এরকম, যাদের এক্সপিরিয়েন্স আছে তারাই বুঝবে যে আসলে ওদের ফিলিংসটা কেমন। আমার জায়গা থেকে কাঠখোট্টা মতো মানুষের পক্ষে দিস ইজ নট পসিবল টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য লাভ ওয়াজ ফর ইউ গাইজ। ওকে, তারপর কি হলো?
তারপর কিভাবে কন্টিনিউ চললো, এসএসসি পরীক্ষা আসলো, এসএসসি পরীক্ষার দিনও যেতাম আমি, এই গতকালকে পরীক্ষা,
পরীক্ষার দিনও প্রত্যেকদিন
আমি প্রত্যেকদিনে যেতাম, আর ওর পরীক্ষা কমন পড়তো, আমি যে বলতাম যে বেশি পড়া লাগবো না, আর পরে কি করবা, তোমার পরীক্ষা শেষ হলে আমি বাগাই নিয়ে যাবোগা।
বই নিয়ে বসে থাকে, ও আসলে মুখটা লড়াইতাম, বই নিয়ে বসে থাকতাম,
কানের মধ্যে মোবাইল থাকতো।
স্বপ্ন ছিল কোন, ছোটবেলা থাকে না অনেকে স্বপ্ন বড় হয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম কোন স্বপ্ন কি ছোটবেলায় আপনাদের ফ্যামিলি থেকে আপনাকে বলে দেয়া, বা আপনার নিজের জায়গাটা থেকে খুব শক্ত করে ধরা যায় আমাকে বড় হয়ে এটা হতে হবে, এরকম কোন এম ইন লাইফ ছিল?
আমার ছোটবেলায় সবচেয়ে এখনো যে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার হওয়া,
ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল। আপনার কোন স্বপ্ন ছিল আপনার ফ্যামিলি থেকে বলতো? এরকম
বড় বোন দেখতাম কলেজ যায়, তো আমি বলতাম যে আমার বড় বোনের মতো আমি একদিন কলেজ যাব, ভার্সিটিতে যাব, এই পড়াশোনা করবো, এছাড়া কোনো
ক্যারিয়ার নিয়ে কোনো স্বপ্ন ছিল না। নোট অন দ্যাট পয়েন্ট প্রিয় শ্রোতা, ছেলেমেয়েরা বড় হচ্ছে, ছোটবেলাতেই তাদের মধ্যে যদি স্বপ্নের বীজটা বপন না করা হয় তাহলে ওরা কি করবে, ওরা তো পদে পদেই ভুল করবে, তাই না? যাই হোক, তারপর
পরবর্তীতে ওরা এসএসসি পরীক্ষা শেষ হলো, রেজাল্ট দিল, তো এর মাঝে আরেকটা ঘটনা বলি, ও আবার রেজাল্টের আগে উপপত্তি পাইছে 1000 টাকা,
1100 টাকা
পাইছে, আমার বিরিয়ানি খাওয়াই দিব, আমার খাওয়াইবো কিন্তু ও খাইবো না, ও বাসায় নিয়ে যাবো, আমার সাথে বসে খাইবো না। পরে যাই হোক, আমার কথা আমি অর্থে খেয়ে সারমুই, আমি একা একা খাইছি আর ওর জন্য পার্সেন নিয়ে লিছি ওর টাকা দিয়ে। পর পরীক্ষার সময় দেখা গেছে ওর মা খালি তাকায় থাকতো, আমার চিন্তা ওদের জাত গোষ্ঠীর মধ্যে একমাত্র বড় বোনে, আর কেউ
আর কি আমার আম্মু চিনে ওরাই, কিন্তু পুরোপুরি খেয়াল করতে পারে না যে এটাই ওই ছেলে।
পরীক্ষার সময় প্রত্যেক দিন পিছনে পিছনে যাইতাম, মাঝে মাঝে দেখা গেছে ওর মা আর ও একসাথে বসে রয়েছে বাসের মধ্যে, আমি দাঁড়া রয়েছি আর মাথার মধ্যে টোকাইতেছে, দেখিনি আর মা, এরকম ঘটনা। পরীক্ষা শেষ হলো আর ওর ফুপুর বাসায় পাঠিয়ে দিল।
পরীক্ষার জন্য মাঝখান দিয়া আমার ভাইয়া যখন আর কি ছিল ফেব্রুয়ারি 16 তারিখ আমার বিজ্ঞান পরীক্ষা ছিল, ওই দিন আর কি দেখা করতে যায়নি, কথা বলতেছি মোবাইলে। তো আমার বোন আবার রান্না বসাইছে, তো আমার বলতেছে ও এত চুপচাপ কেন, ও পড়তেছে না কেন? তো আমার বোন আবার কি অনেক চালাক, দরজাটা একটু ফাঁক করে দেখতেছে যে আমি কি করি, দেখে আমি ফোনে কথা বলতেছি। তো আমি ওই দরজাটা খুলছে আমার মনে নাই মোবাইলটা কম্বলের নিচে রাখতে, আমি বইয়ের উপরে রাখাই পড়তেছে, ওরা দেখে হয়তো দেখে বলছে মোবাইল। তো হাতের থেকে মোবাইলটা নিয়ে আমার বিজ্ঞান পরীক্ষা ছিল, মনে একটা অক্ষর পড়ি নাই, তো আমার বই ছিঁড়া বাইরে ফেলা দিছে, তো পড়াও লাগবো না পরীক্ষাও দেওয়া লাগবো না, তো এগুলাই কর। আমার মোবাইলটা নিয়ে আমার দাদার কাছে দিয়ে দিছি, তো আমি অনেক কান্নাকাটি করতেছি, বলছে আমার মোবাইল দে আমি পড়বো, আমি পরীক্ষা দিবো, আমি পরীক্ষা না আবু মারবো বই দে। তাহলে আমি মোবাইল না দিলে বাসা থেকে বের হয়ে যাই, গেটের বাইরে যাই বসে আসি গানতাছি, ওই জায়গায় সবাই জিজ্ঞেস করে কি হয়েছে কি হয়েছে, তো আমি সবার বকা টকা দিয়েছি যে এই জায়গায় কি আমি কানতাছি, আমার কান্না দেখা লাগবো নাকি, অনেক কিছু বলে টেলে রাত্রে 11টার দিকে মোবাইল দিছে, কয় যার মোবাইল তার দিয়ে আমার মোবাইল দে, তারপর কয় যা দিয়ে। তো এমনি এই বাসা থেকে একটু বাইরে এসে আমি আর কারো মোবাইল দিব, তো লুকায় মোবাইল নিয়ে আসছি, চোখ টোক অনেক ফুলা ছিল, একটু অক্ষর পড়ি নাই। তো পরের দিন পরীক্ষা দিতে আসছি, রাত্রেও কিছু খাইনি সকালেও না, তো পরীক্ষার হলে এই পরীক্ষা দিব, আমি বলতেছে এটা ওইটা স্বাদ আছে, আমি কিছু খামো না, গেছি পরীক্ষার হলে, তো ওই জায়গায় যাই পরীক্ষা কি লিখবো, আমার হাত পা কাঁপতেছে, কিছু খাইনি, ওই জায়গায় মাথা টাতা ঘুরে দিছে, তো আমি একটু লিখছি সম্ভবত দুই এক পাতা লেখা। আগে একটা টিচারে বলতেছি আমার মাথা ঘুরতেছে, মাথা একটু পানি দিম, তো বলতেছে এক ঘন্টা দেয় না তুমি কিভাবে যাবে, এক ঘন্টা না দিলে তো বের হওয়া এলো না, বলতেছে ম্যাডাম অনেক খারাপ লাগতেছে, কয় যাও। তো আমি যাই মাথায় পানি টানি দিয়া, তো আমার সাথেই মোবাইল ছিল, তো আর ফোন দিছি যে আমি চলে আসবো, আমি কিন্তু পরীক্ষা দিব না, আমার অনেক খারাপ লাগতেছে, আমি কলমটাই উঠে লিখতে পারতাছি না। তো বলতেছে না যদি কষ্ট হোক যা পারো তাই দাও, তো পরীক্ষা কোনো মতে লিখছি, তারপরে বমি টুমি করে ওই জায়গায় পরীক্ষার হলেই।
ওকে, পাশ করেছিলেন আপনি?
হ্যাঁ।
তারপরে পাশ করেছিলেন? মেধাবীও কিন্তু ছিল প্রিয় শ্রোতা, অদ্ভুত, শুধুমাত্র প্রপার নার্সিংটা ছিল না, ওরা তো ভুল করবেই, কিন্তু ওদের চারপাশের মানুষজন কেন ভুল করবে, এটাই হচ্ছে হ্যালো 8920 তে আজকে প্রশ্ন। তারপর মুন্না কি হলো? আর
পরীক্ষা শেষ হলো, তিন মাস জাস্ট ফোনে কন্টাক্ট, দেখা হইতো খুব কম, আমি চাইলেও পারতাছি না, তারপরও মাঝে মাঝে স্কুলে আসতো। এখন ওর কথা হইলো, ওর বাসার কথা হলো যে আর নদীর এপার একটা অদ্র এলাকায় একটা কলেজ আছে কদম রসুল, ওই জায়গায় ভর্তি করে, আবার বড় বোনের কথা, কারণ ওই জায়গায় ভর্তি করালে আমি ওর সাথে রেগুলারলি যোগাযোগ করতে পারবো না।
আমার বোন টোটালি আমার নদীর এপার ভর্তি হতে দিব না।
আমার কথা হলো যে যদি কলেজে ভর্তি হইতে হয় নদীর এপার ভর্তি হইব, যত টাকা পয়সা লাগে আমি নেব, আমি ভর্তি করাবো তোমার, সমস্যা নাই, যদি ওই পার কলেজে ভর্তি হও আমি তোমার সাথে জীবনে যোগাযোগ করবো না। এই নিয়ে মনে করেন ওর বাসায় বিশাল ঝামেলা হয়, ওরে মারে, যেদিন ওর কলেজে ভর্তি করতে নিব ওই দিনকে আমার কল দেয়, তুমি কই কান্দা গেন্দা, আমি কই যে আমি দুই নম্বর বাস স্ট্যান্ডে আমাদের এলাকায়, বলতেছে তুমি চিত্তরঞ্জন ঘাটে আসো, আমি বাইরে থেকে বাইরে হয়ে গেছি গা, এখন আমার লই যাইবা।
এই জায়গায় যে আর কি অনেক ই করতেছে যে আমরা এই জায়গায় ভর্তি হইতে হওয়ার জন্য, অনেক বড় ঝগড়াটা হয়েছে আমার জন্য, তোমার আব্বু আমার প্রচন্ড আদর করত, তোমার আম্মু হয় কি ওই রাজি না, আমার আম্মু একটু একটু জানতো, আমার আব্বু বলতেছে যত টাকা লাগে আমি দিবো, না থাকলে আমি কারো কাছ থেকে ধার নিয়ে দিবো, তুই যে কলেজ ইচ্ছা ওই কলেজে ভর্তি হবি, বলতেছে আচ্ছা। তারপরে আমার বোন তো দিবেন, আমার বোন প্রচুর রাগি, তারপরে আমার আম্মু অনেক অসুস্থ ছিল, বলতেছে আমার টাকা দাও আমি ভর্তি হইতে যাম, তো আমার ইচ্ছে আমি একা যাবো ওর সাথে যাম, তো বলতেছে কি না এই তুমি কালকে যাইও, আজকে তো তোমার আম্মু শরীর ভালো না অনেক অসুস্থ, আমি আজকেই যাম। তো দেন ও আবার অনেক ই করতেছে, আমি বলতেছি মিথ্যা কথা বলছি যে আজকে ভর্তি লাস্ট ডেট, তোমরা কি বাংলা কথা বোঝো না, একথা বলছি, আমার আব্বু মনে হয় না কখন আমার গায়ে হাত তুলছে। তো ওই দিনই ফার্স্ট আলমারি খোলা ছিল স্টিল আলমারি, ওই জায়গা থেকে টাকা বের করবো, তারপরে আমার আম্মু তো অনেক অসুস্থ, আমার আম্মু অনেকবার অজ্ঞান হয়ে গেছে দুই তিনবারের মতো, তো আমার আব্বু মাথায় পানি টানি দিয়ে ভালো করছে, তো আমি ওই আলমারির জায়গায় দাঁড়ায় আছি, আমি বলতেছি আমার টাকা দাও, বাংলা কথা বোঝো না, একথা বলছি, আমার আব্বু আমার ঠাঁস করে চট করে মারছে, ওই দিন একটা চর মারছে, আর কখনো আমার আব্বু আর কি আমার বুঝের হইতে আমার কোনোদিনও গায়ে টাচ করে নাই। তো আমি পইরা যাই আলমারির ভিতরে, আমার কান দিয়ে রক্ত বেরিয়ে গেছিল, তো আবার লাইনে ছিল মোবাইল কথা ইয়ে ছিল, তো কানতেছে অনেক, তো মোবাইলে টাকা শেষ, আমি একলাই ফাইল টাইল নিয়ে মারছে যে কান্না টান্না করে বের হয়ে গেছি, তো একটা দোকানে যাইয়া মোবাইলে টাকা পইরা, তারপর ওরা ফোন দিছি যে তুমি কই আসা আমার নিয়ে যাও, না নিয়ে গেলাম তোমার সামনেই গাড়ির তলে পইরা মরে যাম গাড়ির নিচে পইরা, তারপরেও আইসা গাটে আইসা অনেকটা বন্ধুরে নিয়ে তারপর নিয়ে যায়।
প্রিয় শ্রোতা, আরেকটা বিরতি নিচ্ছি, ঠিক রাত একটা টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসবো এই কাপল যুগলকে নিয়ে, মুন্না এবং নাজনীনকে নিয়ে ছোট্ট একটা বিরতি। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2। আর জিকে প্রিয়া আপনার সঙ্গে রয়েছে, ওদেরকে দেখার জন্য, ওদেরকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920, আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবেন এবং লাইক যারা দিচ্ছেন তাদের মধ্য থেকে দুইজন পাচ্ছেন ক্লোজ আপ এর সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং যারা কমেন্টস করছেন তাদের মধ্য থেকে একজন বেস্ট কমেন্টকারী পাবেন ক্লোজ আপ এর সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আবারও বলছি ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। ঠিক রাত একটায় আমরা ফিরে আসছি আবারও এখানে এবং দুজনকে সাথে নিয়ে তাদের জীবনের সবচাইতে ক্রুশিয়াল পয়েন্টগুলো উন্মোচিত হবে ঠিক রাত একটার পরপর। সাথেই থাকুন, ফিরছি একটু পর।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণভাবে। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ততায় আমরা পেয়েছি অগণিত মানুষের কাছে আসার অসাধারণ সব গল্প। এখন চলছে বাছাই পর্ব। সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হবে তিনটি নাটক, যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডে তে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh পেজে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার, দ্য বেটার।
প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা এবং আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আর জিকে প্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে দম্পতি মুন্না এবং নাজনীন। তাদের জীবনের গল্পে আমরা ফিরে যেতে চাই, তবে এই বলতে চাই আপনি যদি আপনার জীবনের গল্প নিয়ে আমাদের কাছে আসতে চান এবং যদি বলতে চান লাখো মানুষের কাছে আপনার জীবনের গল্প, সেক্ষেত্রে আসার জন্য নিয়মটি হচ্ছে আপনাকে ফোন করতে হবে। ফোন করার নিয়মটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি ফোন করার জন্য নাম্বারটি হচ্ছে 9115668। এখানে ফোন করার পরে আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন এবং তারপরে আপনার যা বলার আছে সেটাকে প্রিসাইজলি সংক্ষিপ্ত করে 2 মিনিটে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। ফেসবুকের মাধ্যমে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করা থেকে শুরু করে আজকে যারা অতীতে রয়েছে তাদের সাথে কথা বলা থেকে শুরু করে সরাসরি যোগাযোগ করা থেকে শুরু করে যাবতীয় তথ্যাবলী আপনি ফেসবুক থেকে পেয়ে থাকবেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিলেই সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাচ্ছেন এবং যারা আজকে মেম্বার হচ্ছেন তাদের মধ্য থেকে দুইজন পাচ্ছেন ক্লোজ আপ এর সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং যারা বেস্ট কমেন্ট করবেন তাদের মধ্য থেকে একজন পাচ্ছেন ক্লোজ আপ এর সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমরা ফিরে যাচ্ছি আবারও মুন্নার কাছে। মুন্না, তারপর ও তো বলল যে এরকম একটা অবস্থা, আপনি ওকে গিয়ে পিক করলেন, তারপর কি করলেন?
তারপর নিয়ে গেলাম আমাদের 2 নম্বর লঞ্চঘাট, যেটা আমাদের নারায়ণগঞ্জের, ওখানে নিয়ে নদীর পাড়ে বুঝালাম তুমি বাসায় যাও, আমি তোমার বিকালের মধ্যে নিয়ে যেতেছি। এলাকায় গেছি, দুজন পাঠাইছি দুই জায়গায়, যেমনি হোক যত টাকা লাগে কাগজগুলা উঠা। তো রাব্বি গিয়া কাগজপত্র উঠাইলো, প্রায় 2 ঘন্টা সময় লাগছে ওর, 8000 টাকা লাগছে।
মানে আপনি যে কাগজগুলো ছিঁড়ে ফেলেছিলেন, বিয়ের কাগজপত্র। ওকে,
এরপরে আর কি, আমি খালি বালুর মাঠে বই ফোন দিতেছি, ভাই আপনার ওই জায়গায় আসা যাইব। সে হল আমার বেস্ট ফ্রেন্ড অন্তরের বড় ভাই নয়ন ভাই। নয়ন ভাইয়ের কাছে সর্বশেষ ফোন দিচ্ছে আমি, কি ভাই কারণ আপনি সবার শেষে, আপনি যদি ব্যবস্থা না করেন তাহলে মনে করেন আমার গিয়ে উঠতে হবে হোটেলে, কারণ আমি আজকে নাজিন জেলে ব্যাগে যামুগা। হ্যাঁ, একটা খালতো ভাই নাম্বার দিল, এই নাম্বারে ফোন যোগাযোগ করা গেলাম ব্রাহ্মণবাড়িয়া ঘরে নিয়ে। তো এর মধ্যে আমি বাসায় গেছি, বাসায় যখন বের হব তখন বড় বোনের হাসপাতালে নিয়ে যেতেছে। যে আজকে ডেলিভারি এটা আমি জানতাম না, যখন আমরা ভৈরব তখন আমার কাছে আমার বিয়ে ফোন দেয় বাতি জয়েছে। এই কথা শোনার পর আমার মাথা নষ্ট। পরবর্তীতে করছি কি, মোবাইলটা তখন আমি অফ করছি, অফ করে মোবাইলটা খুলছি রাত্রে 2টার বেলা। 2টার বেলা ফোনটা খুলতেই আমার এক ফ্রেন্ডের ফোন, ওই ফ্রেন্ডের কাছে গেছে আর বড় বোনে, আর বড় বোনে ওই ফ্রেন্ডটা ফোন করাইছে আমি কই খবরটা নিতে। পরবর্তীতে আর কি, আমি ফোন দিছি আর বড় বোনের, ফোনটা বলতেছে আপা টেনশন করেন না, নাজদিন আমার সাথে আছে। আর বড় বোন বলতেছে তুমি একটাবার চিন্তা করলাম, আর একটা বড় বোন আছে হ্যান তেন আর কি। হ্যাঁ হ্যাঁ, দুঃখ বলতেছে, দুঃখ বলে কান্দতেছে। আমি কি, শোনেন আপনি কেমন তোরা বড় বোন, আজকে আপনার ছোট বোন বাসা থেকে একটা ছেলের হাত ধরে গেছে গা, আপনার এটা নিয়ে কোনো আফসোস নেই, আপনার আফসোস হলো আপনার আপনার সামনে বিয়ে এসে কষ্ট হয়ে যাবো, আপনার ভবিষ্যৎ নিয়ে। আপনার ছোট বোনটা কেমন একটা বাজে গেছেন, আপনার মারে আপনার বাবা মারছে, আপনার তো এটা একটাবার কথা বললেন, এটা একবার কাঁদলেন না, আপনি হা হা করতেছেন, ইচ্ছা মতো গেছে বড় বোনের মেয়েদের। মোবাইলটা আমার বন্ধু করে ঘুমাইছি, ঘুমে থেকে উঠে ব্রাহ্মণবাড়িয়া ঘুরলাম টুরলাম, 2 দিন থাকলাম ওখানে, পরে আসলাম বাসায়। বাসা থেকে লোকজন আসার কথা ছিল, ওর বাসা থেকে লোকজন আসে নাই। এখন আমার বাসার কথা হইলো যে ওর বাসা থেকে যেহেতু লোকজন আসে নাই, আমি কথাবার্তা ছাড়া তোর থাকতে দিতাম না, ওর তো আর আগে না কই থাকবি থাক গা। পরে আমি পাগলা ফোন দিলাম, পাগলা এক ফ্রেন্ড আছে, পরে পাগলা ওই ফ্রেন্ডের উনি গিয়ে থাকলাম। পরবর্তীতে এরপর দুপুর বেলা আসলাম, এসে দেখি তারা সবকিছু আগে মীমাংসা করে লেছে। আমি কিছু যদি নেয় যাইবা, কিন্তু একটা কথা মনে রাখো, যদি ঘুরে যাও গা তাহলে মনে করো আমার বিষ খেয়ে মরে যাবো গা। পরে আর কি ওরা নিয়ে গেল। এরপরে শুক্রবার আমাদের বাসা থেকে লোকজন গেল, পরের শুক্রবার 20 জুলাই মেয়ে নিয়ে আসবে। ভাই আমার বাবা আমার 19 জুলাই বলে যে আমি মেয়ে আনতে যাবো না বৃহস্পতিবারে। ও যে আত্মহত্যা করবে এটা আমি ভালো করে জানি, যদি এম আজকে ওরা আমি যদি আগামীকাল করে আনতে না যাই। এক কথা দুই কথা বাবার লোক আমার অনেক ঝগড়া হয়ে গেছে গা। এক পর্যায়ে নিজের আমি কন্ট্রোল করতে না পারি, কি বলবো কি করবো আর না। আমি আমার মোবাইলটা ঢিলা মারছি গ্লাসে, গ্লাসে লাগা তা শরীরে লাগছে। জিততে বাড়ি থেকে বেরোয় গেছি, ওদিনকে রাত্রে এক বড় বাইরে ছিলাম। বাসা হওয়ার পরে জিগেছি মারা যাইবা না, না লইলাম একটা ব্লেড, মার সামনে ইচ্ছা মতো পচানা শুরু করলাম, মায়ের কান্নাকাটি শুরু করলো। পরে মায়ের ডরে টাকা পয়সা দিল, তুই মার্কেটিং করে তুই একলা গেলো এগা। পরে আর কি আমি আমার এক ফুফাতো বন্ধুর ফোন দিলাম, ফুফাতো বন্ধু নিয়ে গেলাম বা চিটাগাং রোড, বন্ধু বান্ধব ফোন দেওয়া গেছি তোরা সব রেডিও গেলাম।
আমাদের বসে তো কোনো অনুষ্ঠান করে না, আমাদের বসে বড় করে অনুষ্ঠান করছে, হলুদ টলুদ হলুদ হয়েছে হয়েছে, তো অনেক মানুষ দাঁত করছিল। এর আগে আবার যে জানতে পারছে যে সকালবেলা যে ওর বাসা থেকে যে মানুষ আসার কথা, কেউ আসবো না মেয়ে নিতে, তো আমার আব্বুর তো মাথা নষ্ট। আমার আব্বুকে এখন আমি কি করবো, এতগুলা মানুষ মেহমান, মানুষ তো জানতে চাইবো যে মেয়ের বিয়ে, মেয়ের তো কেউ নিতে আসে নাই, তো এগুলো নিয়ে অনেক ঝামেলা টামলি সরে অনেকক্ষণ সবাই ফোন টোন দিছে।
পরবর্তীতে বাসায় এসে গোসল করলাম, মারে সালামটা করলাম, বড় বোনের সালাম করলাম, বাসায় বাবা ছিল না, ছোট বোনের হাতলাম, ছোট বোনে যাবো না, আমি একলাই বাসা থেকে বেরিয়ে গেছি। কারণ আমার যেতে হবো, আমার কোনো ওয়ে নেই। আমার মাথায় এটা গেছে যে আমি দুদিন পরে আমি আমার ফ্যামিলিকে ফিরে পামো, তোর যদি আমি আজকে হারাই ফেলাই আমি কিন্তু আর সারা জীবনও পাবো না। পরবর্তীতে আর কি ঝামেলা করলো বাবা অনেক, পরবর্তীতে ফিরা কাবিন করাইবো, তো লাখে তো 1250 টাকা কাজে দিতে হয়, হাসিল যেটা যেটা ফরজ। আমি তখন ওই জায়গায় বললাম যে আচ্ছা আপনার কাবিন কত করবেন, 5 লাখ টাকা। আমি কি আমার কাছে তো হাসিলের টাকা নাই, হাসিল যা লাগে আমরা দেখবো। 3 লাখ টাকা কাবিন দেওয়া, আবার মেয়ে নিয়ে আসি, ফুয়াতো বোনের বাসা থাকলাম দুদিন, উকিল বাপের বাসায় ঘরবাড়া ঠিক করলাম, এক মাস বয়ে বয়ে খেলাম। রমজান মাস কোনো জায়গায় কোনো চাকরি টাকরি নেই, কোনো জায়গায় চাকরি পাই না, জাস্ট জিজ্ঞাসা করে অভিজ্ঞতা নাই তাহলে চাকরিও নেই। পরবর্তী বাধ্য হইয়া এখন তো আমার কাছে টাকা শেষ হয়ে যেতেছে আমি দেখতেছি। পরে করলাম কি, খালি দুইটা বন্ধু জানে, হাসান আর রাব্বি জানে, আমি গাড়িতে হেল্পারি করি। গাড়ির একটা মালিকে দেখে তোমার তো হেল্পারের মতো লাগে না, তুমি এই কাম করো গে।
কোন রুটে হেল্পারি করতাম?
নারায়ণগঞ্জ টু ঢাকা আমি এটা জিদ্দে করছি আমার বাবার দেখানোর লেগে। স্ট্যান্ডে যখন গাড়িটা দেখবো সবাই আমার দেখলে চিনবো, তখন আমার বাবার যে যাইবো যে তোমার বলাই দিই গাড়িতে হেল্পারি করে। আমি একমাত্র আমার বাবার দেখানোর লেগে আমি এটা করছি। ওখানে আমার সুপারভাইজার এতে চান্স দিল, সুপারভাইজারি করলাম দুই মাস করার পর আমি একটা অ্যাক্সিডেন্ট করলাম, গাড়ি থেকে পড়ে যাই। পড়ে যাওয়ার পরে মনে করেন পা ব্যথা পাই, এক মাস পুরা বসা, চাকরিটাও গেল গা।
বাবা যখন জানলো এই ব্যাপারটা আপনি হেল্পারি করছেন কিছু বলেনি?
না, তো আমার মা, আমি যে মনে করেন দীর্ঘ 9 মাস বাড়ির বাইরে ছিলাম, আমার মা যখন যা পারছে চাল ডাল যখন যা পারছে দিছে। আমি যদি মনে করেন যে দীর্ঘ 9 মাসে যদি আমি চোখ দেখার জন্য পানি ভাড়া থেকে একমাত্র আমার মার জন্য,
তখন ও কই ছিল?
ওই দেখছে ওই দেখছে, আমি একটা গান মা গানটা শুনছি আর বিশাল আমার চোখ দেওয়া কখনো পানি বেরো না কিন্তু।
ওকে
ঠিক আছে, পরে মনে করেন আর কি এই যে মার জন্য খুব খারাপ লাগতো, একটা মাত্র ভাগিনা, প্রথম ভাগিনা, আমি ভাগিনার কোলে নিছি 3 মাস পরে বাসায় গিয়া, 3 মাস আমি বাড়া বাসায় পাড়াই দেয়নি জিততে। পরবর্তীতে এসব চিন্তা আমি নামলাম ইয়াবা ব্যবসায়।
ইয়াবা ব্যবসায় আপনি নামলেন?
ইয়াবা ব্যবসায় এক বড় ভাইয়ের আন্ডারে নামলাম, বড় ভাইয়ের আন্ডারে এলাকায় করলাম কিছুদিন, করে আর কি সমস্যা ছিল। পরবর্তীতে বড় ভাইটা পাঠাইছে ঢাকা, টানা 13টা থেকে ঈদের পর 3 দিন পর্যন্ত আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই নেই। 24 ঘন্টা মনে করেন আমি খালি ইয়াবা দিছি। আমি যে মনে করেন সাইসলে মোড়, ধানমন্ডি কলাবাগান, জিগাতলা, শ্যামলি, নিউ মার্কেট, আজিমপুর, বসুন্ধরা সিটিতে আমি ডেলি দিতাম 5,000 পিস গুলি, খিলখেত দিয়ে দিতাম সপ্তাহে একদিন 20,000। তুই বড় ভাইয়ের আন্ডারে, বড় ভাই খালি এনে দিয়ে আমি খেলে দিয়ে দিতাম গিয়া। এই যে বড় ভাইটার কাছে গেলাম না, উনি আমার পুরো এডিক্টেড বানাই দিল।
একটু থামাচ্ছি আপনাকে, নাজরীন আপনি এটা জানতেন যে ওই কাজটা করতেছে?
না
আপনি জানতেন না,
তো পুরো নিখোঁজ
বাসায় জানতো
যে রমজানের এক সপ্তাহ থেকে আসতেছি বলে সকালে গেছে, এখন আসে না, সন্ধ্যা হয়ে গেছে, আমি ফোন দিতেছি তুমি কোথায় তুমি কাজে যাবা, হ্যাঁ আমি আসতেছি, এই ওর সাথে কথা আর কোনো না। তারপর পুরো রমজানের
এটা কাজটা করলেন, বেসিক্যালি আপনার টাকা দরকার ছিল তাই তো?
হ্যাঁ।
তারপর একটু শুনি ওর কাছ থেকে। হ্যাঁ,
আপনার কি ইসলাম খিলখেত, আমার খিলখেত একটা বন্ধু ছিল, ওর সাথে ডিল করে আমি আসে বললাম, ওই যে এই ডিলটা শুধু আমি করছিলাম, প্রতি সপ্তাহে গিয়া 20,000 পিস গুড়ি দিতাম, এই ডিলটা শুধু আমি একলা করছিলাম, আমি নিজে থেকে বড় ভাই হইয়া, কিন্তু আমি কোন টাকা পয়সা রাখতাম না। দেখা গেছে যে বড় ভাইটা আমার ডেলি আমার 2 পকেটে 2 লক্ষ টাকা, দরা খাবি না তো, দরা খাওয়ার কোন স্কোপ নাই, তারপরও যদি দরা খায় জাস্ট নগদ 2 লাখ টাকা জায়গায় খারে দিয়ে দিবি, কারণ হ্যাঁ 2 লাখ টাকা আসে 2 ঘন্টার মধ্যে। আর আমার যে এলাকার বড় ভাইটা পাঠাইছে তার হলো খুব ঘনিষ্ঠ বন্ধু, আমারও যথেষ্ট পরিমাণ বিশ্বাস করছে। তাছাড়া মনে করেন দেখা গেছে যে ডেইলি মনে করেন আমার ইয়াবা খাইতে দিত 50 পিস, আমি 13 রমজান থেকে সাতাইশ রমজান পর্যন্ত যদি নাও খাইয়া থাকি প্রায় 1500 থেকে 2000 পিস গুটি খাইছি। আমার পুরো এডিক্টেড বানাই দিছে ভাইটাই। তার সাথে যাওয়ার সময় গেছি যখন আমার মোবাইলটা নিয়েছে, মোবাইলটা নিয়ে খালি মনে করেন বাসার নাম্বার মুখস্থ আছে না, হ্যাঁ তোরা তোর সামেলে শেষ, নাম্বার গুলা সব ডিলিট করে দিল, মোবাইল নাম্বার হাতে ধরাই দিল, একটা মোবাইল দিল, এই মোবাইলটা শুধু আমার লয়ে কন্ট্যাক্ট করবা, আমার কাছে কল দিবা, একটা মিস কল দিবা, মিস কল দেওয়ার পরে আমার কল দিবা, যদি মিস কল ছাড়া যদি কোনো কল হয় বুঝবো যে আমি সমস্যা হয়েছে। এই হলো ও ফোন দিত, আমি বলতাম যে আমি খিলকে দোকানে চাকরি করতেছি, ফোন দিলে আমি খালি যে ওর সাথে কথা বলতাম, আর কারোর সাথে কথা বলতাম না, নাজিনের সাথে আর মার সাথে একটু কথা বলতাম। এই তো সাতাশ সন্ধ্যা আসলো, অনেকদিন ধরে তো বাইরে আশেপাশে যাস না, তাহলে এক কাজ কর, 15,000 টাকা নিয়ে যা, 100 পিস R7 আর 100 পিস WI লয়ে যা, এই 200 পিস ইয়া বা বেচ, আর 15,000 টাকা যাওয়ার সময় মার্কেটিং করে লয়ে যাস, আর বেচা তুই এক সপ্তাহ চল, এক সপ্তাহ আমি অফ রাখমু, তোর বাবির লয়ে যাবো কক্সবাজার আইয়া, এরপরে তোর আবার শুরু করবো, তখন তুই আইস। আমি করছি মার্কেটিং করতে, যেমন নিউ মার্কেট ওভার ব্রিজটার উপরে বসছি, রাস্তার এপার থেকে যে ফুট ওভার ব্রিজটা উপরে বসছি, আড়াইটা বাজে রাত্রেবেলা, মানে কি করবো আর, ভিতরে মারাত্মক রকম গরম, বসছি, বসার পরপরই ডাক দিছে ডিবি, আপনার চিন্তাই গেলে মনে করি, মানে দেখা গেছে না রমজান মাসে চিন্তা চিন্তাই করে পোলাবেন, এই সন্দেহ করে ডাকতেছেন, আমার কথা হলো যে এমন ধরা খাইছে, এমন ধরা খাইছে, মানে জিনিসটা এমন জায়গায় রাখছি তো আমার চান্স আছে একটা, আমি একটা দৌড় দিই, আমি একবার নিচে থাকি, নিচে রিক্সা গাড়ি ঘোড়া বড়া যে লাভ দিলে দৌড়ে আমি যেতে পারবো গা, দৌড়তেছি ওভার ব্রিজের এক কোনা নেই মা, আরেক কোনা নামতে পারি নাই, পিছন দা থাপা মেরা বেলের মধ্যে ধরে ফেলছে একবার প্যান্টের, আগে জায়গায় ধরে কোন নি মারছে, কোন নি মারে সার্ফ করছে, যখনই দেখছে যে 200 পিসের জায়গায় দুইটা জিপার আমার লেগে গেছে বাসায়, ডিবির বাসায়, ওনে নিয়ে মনে করেন টর্চার করছে কমই, কোন নি মারছে অনেকগুলা থায় থাপ্পড় মারছে, থাপ্পড় গুলা মনে করেন ফাটা ফুড়ালে আমার মেয়েরা থাপ্পড় মেরা, খালি গেছে তোর বাসার নাম্বার দিয়ে, মানে আমি কিছু এই যে আমার বড় ভাইয়ের লয় কথা করেন, নাম্বার দিকে হ্যাঁ লয় কথা কইব না, এই নাম্বার দিকে হ্যাঁ লয় কথা কইব না, তোর বাসার নাম্বার দিয়ে আমার মোবাইল আমার কাছে দিয়ে দিল, ল তোর বাসায় ফোন করে কইস। আমি আবার এই দিকটা করছি কি, ফোন দিয়ে মনে করেন ফেসবুকে এক বন্ধুরে বলছি যে ভাইয়া আমি একটা প্রবলেম করছি, আমার ডিবিতে ধরছে, আমি ডিবির বাসায় আছি, তুই এক কাজ কর, তুই ইয়ে যা জহির এসি মার্কেটে যা, দারানরে খালি কইলে চলবো, এই লোকটারে বল জানাইতে ব্যাপারটা যে মুন্না বেদালে পড়ে গেছে, ও করছে কি এই ব্যাপারটা আবার মহল্লায় পুরা ছড়াই দিছে। যখন মহল্লায় গেলাম বড় ভাইটা আবার আসছে, তো আমি চান্সে ফোন দিছি, ফোন দেওয়ার পরে রিসিভ করছে, আমি কি ভাই আমার গালি শুরু করছে, তুই এতদিন ধরে গেছ শোনো খোঁজ খবর নাই গেলিগা তোর, আমি জামু যেতাম না, পরে আর কি করার, মসজিদে ছাদে গিয়ে ঘুমাইছি, মসজিদে যখন দুপুর বেলা আজান দিতেছে তখন আমি ঘুমি থেকে উঠে দেখি কি বৃষ্টি আসা, পুরো মনে করেন হাঁটু পানি হয়ে গেছে এলাকায়, কিন্তু আমি কইতে পারি না বৃষ্টি আছে কোন সময়, সন্ধ্যাবেলা 2 নম্বর স্টেশনে গেলাম, পরবর্তীতে বাসায় এলাম, এক চাচি আছে কথা বললাম, মায়ের ফোন দিলাম, মায়ের বিক্রমপুরায় খালার বাসায় আছি, মায়ের আবার ওই খাওয়া দাওয়া করে না, ওই গেছে খালার বাসায় যাতে একটু নদীর পাড়ে,
তখন কি আপনাদের বাড়িতে থাকতো না?
এ মাঝে মনে করেন আমি বাসায় আসছি, দুলা ভাই বাড়ি থেকে আসছে, দুলা ভাই বাড়ি থেকে আসা অনেক বুঝা টুজা নিয়ে আসছে, কিন্তু বাসায় আসা 3 মাস পরে এই ঘটনা, মায়ের তো তখন এসব কিছুই জানে না, আমি এই কাজ করছি, মায়ের তো নগদই তখন বাসায় পড়ছে, কারণ আমি সাপোর্ট পাইনি আমার ফ্যামিলির, আমার বাবা যদি ইচ্ছা আজকে উনি বলবো মুখ দিয়া আমার 15 দিনের মধ্যে সিঙ্গাপুর পাঠাইবো, ওনার কাছে কোনো ব্যাপার না, আমি ফ্যামিলির সাপোর্ট একটু পেয়েছি না, আমি যদি আমার এই যে সাংসারিক জীবনে যদি আমি সাপোর্ট পেয়ে থাকি, একমাত্র আমি আমার মার সাপোর্ট পেয়েছি।
বর্তমান অবস্থা নাজনীন কি বলেন আপনি, আপনি যে জানলেন যে ওই আবার সাথে যুক্ত ছিল বা ব্যবসা করছিল, যখন জানলেন তখন আপনি কি বলেছেন ওকে?
যখন জানছি তখন আমি কিছু বলি না, সেরকম কথা বলতাম না,
পরবর্তীতে আমি যেটা বলতেছিলাম যে 4 মাস আমি মারো সময় দিচ্ছি 2013 সাল, তার মধ্যে যদি আমার বাইরে পাঠাইতে পারো তাহলে আমার পাঠাই দিও, আর নাহলে আমার ভবিষ্যৎ আমি দেখে নিব, মারে এটা কথা বলছি যাতে মা আমার তাড়াতাড়ি পাঠায় দেয় দেশের বাইরে, কারণ আমি দেশে থাকলে আমি নষ্ট জমুগা, মহল্লাটা পুরো জানা গেছে গা, আমি যখন রমজানের পর আসছি আমার পিছে পিছে ইনফর্মার ঘুরছে, চার্জ খুঁজছে, ওরা পারলে আমার পকেটে ইয়াবা ঢুকাই আমার দরাই দিব, ওগো দান দেবো 5-10 হাজার টাকা। তো মনে করেন 4 মাস একটা ফ্যাক্টরিতে কাজ করছি আমি টানা, হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম না একটা বেবি নিতেই হইবই, যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি একটা বেবি নিতেই হইবই, এই বেবির উসিলাই নাকি আমার একটা কিছু করে দেয়। তো যখনই মনে করেন যে বেবি নিল কনফার্ম হইলাম, আমার তো যদি ময়ূরও হয়ে গেছে আমি ফালামো না, এটা নষ্ট করবো না, এটা ভুলো, তো দেখতেছি যে এটা এখন পরিবারের অবস্থাটা আরো খারাপ, বাসায় এখন মূল্যায়নটা আরো খারাপ, কিরকম ভাবে যে একটা সুপারভাইজার ছিল, সুপারভাইজারের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, যে ফ্যাক্টরিতে কাজ করতাম, ফ্যাক্টরির নিয়ম কানুন তেমন একটা ছিল না, ওই সুপারভাইজার করছে কি হঠাৎ করে 700 কেজি কাপড় চুরি করে বেচা ভাইগা গেছে গা, এখন তার সাথে টার্গেট করছে আমারে, আমার দুই মাসের বেতন আটকাই দিছে। তা এখন মনে করেন বাসায় চিল্লা চিল্লি করতেছে, বাসায় আব্বাই করে কি এর ওর বেতন দিয়েছে ইয়াবা খাইছে। কিন্তু যে মনে করেন চার মাসের মধ্যে আমি প্রথম তিন মাস আমি ইয়াবা ধরেও দেখি নাই, কিন্তু এই যে আমার বাবার কথা করে না, চার নম্বর মাসে ডিসেম্বর মাসে আমি ইয়াবা খাইছি, অনেক খেয়েছি ইয়াবা। আমার বাবা যদি আমার একটু সাপোর্ট করতো আমার লাইফটা এরকম হইতো না। আজকে দেখেন আমার চিন্তা হলো, মাথা চিন্তা হলো একটা, আমার কাছে যদি টাকা থাকতো মা অবশ্যই দিত, মা যদি পারে আমার কুলচাটা খুলে দিয়ে দেবো আমার মায়, মায়ের কতটুকু করবো। এখন আমার কথা হলো যে ভাই প্রেম করছি ভাই, এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে একটা, তো তুমি কেমন করলা যে তুমি অবৈধ টাকা তোমার ওয়াইফরে খাওয়া যাচ্ছ? আমার তো কোনো ওয়ে নাই, কারণ হলো এটা যে বেবিটারও তো আমার রক্ষা করতে হইব। আমি প্রায় ঋণ আছি, এখন অনেক টাকা ঋণ আছি, ভালো একটা চাকরিও পাইতেছি না। যে যে চাকরি লাগে আমি ছয় হাজার টাকা বেতন চাকরি করছি, আমার মাসিক পকেট খরচ হয়েছে ছয় হাজার টাকার উপরে। তারপর আমি বড় জোর দেড় হাজার টাকা এক হাজার টাকা খরচ করছি মাসে। তো মনে করেন যে এখন চিন্তা ভাবনা মাথার মধ্যে আসা পড়ছে, ইদানিং আমি শুরু করে দিছি। দেখা গেছে যে আমি যে গতকালকে স্যাম্পল দিয়েছি, যখন গতকালকে আমার ভাইয়া ফোন দিয়েছে, ভাইয়া ফোন দিয়েছে যখন, তখন আমার সাথে ছিল নব্বই পিসি আবার। আমি শনিয়াকরা কিছু দিয়েছি, খিলখেত গিয়ে কিছু দিয়েছি, শনিয়াকরাটা কনফার্ম হয়েছে, এখন খিলখেতাটা কনফার্ম হইলে তো আমি নিয়োগ করছি যে যখন যদি নিয়োগ করছি যাতে হ্যালো এইট নাইন টু জিরোতে আসার আগে আমি আজকে সারাদিন ধরে দেখিনি আবার। আজকে যদি আমি ব্যস্ত ইচ্ছা করতাম সাত থেকে আটশো পিসি আবার বেচতে পারতাম, কারণ মধুঘর এলাকাটা আমাদের এলাকার পাশের এলাকার মধুঘর, মধুঘর এলাকার মধ্যে কারোর কাছে ইয়াবা নাই, একমাত্র আমি এনে দিতে পারবো ইয়াবা। আমি যদি চাই যে নারায়ণগঞ্জের মধ্যে ডিলার, ওই জামুকে আমি ডিলার হইতে পারবো, কারণ নারায়ণগঞ্জের মধ্যে আমার থেকে কমে কেউ দিতে পারবো না ইয়াবা। একটা মাস জায়গায় আমি থাকছি, একটা মাস ঢাকা শহরটা বলতে গেলে হেরোয় আমি পুরোটা চালাইছি, নিউ মার্কেট, তারপর আজিমপুর, ধানমন্ডি কলাবাগান, সায়েন্স ল্যাব মোড়, সুকন্যা টাওয়ার তো চিনছেনই, সায়েন্স ল্যাব মোড়ের মধ্যে সুকন্যা টাওয়ারে দিতাম আমি ডেলি সাত থেকে আট হাজার পিস গুডি।
কারা নেয়, কারা খায় এগুলা?
আমি দি পাইকারি।
আপনি পাইকারি দেন, আপনি খুচরা বিক্রি করেন না? ঠিক আছে, আপনি এখন ব্যবসার সঙ্গে আছেন, আমি ইন জেনারেল একটা গ্রাফ তৈরি করতে চাই। রাইট নাও আপনার ইয়াবা ডিলিং করেই এটা চলে, এবং এখান থেকে আপনার যে রোজগারটা হয় সেটা দিয়ে আপনার ফ্যামিলি চলে, এবং এই রোজগার দিয়ে আপনার সন্তান আসতেছে দুনিয়া।
না, এখন মনে করেন আমি এখন আসতাম না, তারপর আমি আসতাম না, আমি দরকার পড়লে আবার গাড়িতে হেলতারি করতাম, কিন্তু যে টাকা পয়সা যে পাইতো আমার দুই তিনটা বন্ধু বান্ধব বাদ দিয়া সবাই টাকা পয়সা চাইতেছে। এখন দেখা যায় সামনে আমার না হলে তো অনেক টাকা লাগবে,
আপনি জানেন এটা শরীরের জন্য কত ক্ষতিকর?
অবশ্যই, কারণ আমি আমার লাইফের সর্বশ্রেষ্ঠ ঘটনা হলো চয়নবার গল্পটা, এটা আমি জীবনে বলতাম।
আপনি তো চয়নের গল্পটা এখানে শুনেছেন হ্যালো ইট নাইন টু জিরোতে। আপনাকে আমি কি সাজেশন দিব, আমি তো নিজেই সবকিছু লোটপালট করে ফেলছি আপনার গল্পটা শোনার পরে। আমি আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি কি মনে করেন আপনার মতো করে আরেকটা মানুষ আরেকটা সোসাইটিতে একইভাবে একটা মেয়ের প্রেমে পড়লে একইভাবে ভুলগুলো, আমি ঠিক জানেন আপনার জায়গাতে আপনি এটা ভুল মনে করেন কিনা, এই জিনিসগুলো করলে আপনি নৈতিকভাবে তাকে সাপোর্ট করবেন? আপনি যদি শ্রোতা হয়ে গল্পটা শুনতেন আপনার জায়গা থেকে কি বলার ছিল?
এখন আমি যদি শ্রোতা হই তাহলে এই জায়গায় বলবো যে হ্যাঁ, আমি যেটা করছি আমার কাজটা ভুল হয় নাই, আমার কাজটা সঠিক হয়েছে, কিন্তু আমার বয়সটা ভুল হয়েছে। আমি যদি আর দুইটা বছর পরে করতাম,
আপনি যে বয়সে বিয়ে করেছেন আপনার তো একটা ক্যারিয়ার হওয়ার কথা ছিল, ইনফ্যাক্ট আপনি একটা পেশা নিয়ে তারপরে সাধারণভাবে যেভাবে বিয়ে হয় সেটা তো হওয়া উচিত ছিল, কিন্তু আপনি ধুমধাম করে যেভাবেই পারেন হঠাৎ করে করে ফেললেন, এইভাবে ক্রেজি হয়ে গেলেন, এভাবেই করলেন, এখানে আপনার ভুলের জায়গাটা আছে কি, নাকি আপনার ফ্যামিলি, নাকি আপনি বাধ্য হয়েছেন? আমি এই জিনিসটা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে।
পরিস্থিতি আমাকে বাধ্য করছে। আজকে যদি আমি স্কুলে যে ব্যাপারটা, তারা যদি ব্যাপারটা আমার সংশোধন করার একটা চান্স দিত, তাহলে আমার
কথা বলতে চাই। আর এই সম্পূর্ণ এই যে এই জায়গায় সে যে দাঁড়াইছে আজকে পরিস্থিতিটা, সব বেশিরভাগ ওর বাবার, সত্যি কথা যেটা, ওর বাবার কারণে আজকে এই পরিস্থিতিতে এসে দাঁড়াইছে।
আপনি এখনো তো আপনার শ্বশুর বাড়িতেই
থাকেন,
এই যে হ্যালো ইট নাইন টু জিরোতে যদি শুনে এই ঘটনাটা।
হ্যাঁ শুনুন,
আমি আজকে একটা কথা বলি, আমি এক তারিখে বারো বাসা থেকে বের হয়ে যেতেছি।
আমার একটা কথা মাঝখান দাঁড়িয়েছে যে আমরা দীর্ঘ নয় মাস আর কি বাড়ির বাইরে ছিলাম, ভাড়া ছিলাম, তো ওই দিনগুলো তো আমাদের অনেক কষ্ট করে আসছে,
ওই দিনগুলোর মতো সুখে
মানুষের চোখে অনেক কষ্ট ছিল, নিজের বিছানা ছিল না, অন্য মানুষের বিছানায় আইনা শুইতাম, কি বলবো বলার মতো না, কিন্তু ওই দিনগুলো আমাদের মাঝে অনেক সুখের ছিল।
আপনি বললেন যে আপনার এক সন্তান আসছে, অনাগত সন্তান, ওর বয়স কত এখন? মানে বয়স বলতে তিন মাস রানিং। আপনারা সবকিছু মিলিয়ে এই তিনজন মানুষ, এখন তিনজন মানুষ মানে একজনের এখনো দুনিয়াতে আসেনি এবং আপনারা দুজন, এই তিনজন মানুষ আপনাদের ভবিষ্যৎ আপনি দেখতে পান? আপনি তো ভবিষ্যৎটাকে দেখবেন, আপনি দেখতে পান?
এখন আমার এখানে আমি সর্বপ্রথম বলি, মানুষ কিন্তু মানুষের স্বার্থ ছাড়া এক পা আগায় না। আমি এখানে আসছি আমার একটা স্বার্থের জন্য, আমার দৃষ্টিকোণ থেকে সে স্বার্থটা হলো আজকের এই গল্পটা লাখ লাখ শ্রোতা শুনতেছে, আমি লাখ লাখ শ্রোতার কাছে দোয়া চাই, আপনারা একটু দোয়া করেন আমার জন্য, যাতে আমি পথটা থেকে সইরা আসতে পারি। লাখ লাখ মানুষ থেকে তো আল্লাহ তাআলা একজনের কবুল করবো, কারণ আমি যদি আজকে হ্যাঁ আমি যদি চাই যে আমি নারায়ণগঞ্জের ইয়াবার ডিলার হয়ে যাবো আমি পারবো, কিন্তু দেখে স্যার দুদিন পর আমার সন্তানের দিকে আঙুল দা বলবো যে তোর বাবা ইয়াবার ডিলার, তখন আমার সন্তানের সন্তান আমার যে প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো? পারতাম না তো, আমি এটা থেকে সরে আসতে চাইতেছি। তাই আমার এই জায়গায় আসতে হইতো নইলে, আমার এরকম অবস্থাটা হইতো নইলে, সর্বপ্রথমে বর্তমান যে সমাজ ব্যবস্থাকে আমি সবার আগে দোষারোপ করব, এবং ফ্যামিলির যে গাইডটা স্কুলের নিয়ম কানুন, হ্যাঁ আমার পারতো, তারা একটা চান্স দিতে পারতো, তারা একটা চান্স দিয়ে দেখতো আমি কি করি, যদি আমি আবার গাফলতি করতাম আমার একটু বড় শাস্তি দিত, আমার চান্স দেয় নাই। আমি আবার একটা স্কুলে ভর্তি হয়েছি, সেখানে একটা স্যার আয়া যদি বলে বিশ্বপ্রেমিক পড়া বল ছেলে মেয়েদের সামনে, তখন একটা ছেলের কি একটা স্টুডেন্টের কি ইচ্ছা থাকে পড়াশোনা করার? আমার দেখলে মানুষ হায় হায় করে, কিন্তু তুই তো একটা গোল্ডেন পেয়েছি, জিপিএ 5 পেয়েছি, তোর এই অবস্থা গেলি, তখন আমার কাছে খারাপ লাগে না? অবশ্যই খারাপ লাগে। এটা কেন? একমাত্র বর্তমান যুগের সমাজ ব্যবস্থার কারণে। আমি বর্তমান সমাজকে অনেক ঘৃণা করি, সত্যি কথা। মাঝে মাঝে আমার সবচেয়ে বেশি শুনি হে সমাজ আমি চাই না তোমার রাষ্ট্র একটা গান, আমি খুব শুনি সমাজের রাষ্ট্র আমি চাই না, আল্লাহ তালা আমার একটু আশ্রয় দিলে ওইটা নিয়ে থাকবো, সমস্যা নাই। কিন্তু আপনাদের কাছে দোয়া চাই আমি, আর যারা নেক্সট জেনারেশন যারা, আমি বলতেছি যে আমি ভুল করছি, অবশ্যই ভুল করছি, দুটোই হয়তো বা দুইটা বছর পরে করতাম আমার এই অবস্থা দাঁড়াতে হতো না। আর গার্জিয়ানদের যেটা বলবো আমি, আপনারা আপনাদের সন্তানের ভালো চাইতে গিয়ে অনেক সময় খারাপ করে ফেলেন। যেমন আমার দিক থেকে আমি বুঝি, আমার বাবা মা চাইছিল না যে আমি ওরা বিয়ে করি, কিন্তু আমি ওরা ছাড়া আর কোন মেয়েদের সুখী হতে পারবো না। তো এরকম যদি আপনার সন্তানের জায়গায় যদি আমি হইতাম, আমার বলে এটাই ঘটত। তো সন্তানের সাথে একটু বন্ধুত্বপূর্ণ যদি সম্পর্ক করতে পারে, বিশেষ করে বাবা মা তো সবসময় আসেই, আমি বলবো যে বাবা আপনারা একটু সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেন, যাতে সন্তানেরও মঙ্গল হবে, আপনারও মান সম্মানটা বাড়বে, কমবে না। আজকে আমি ইয়াবা ব্যবসায়ী, আমার বাবার কিন্তু মান সম্মানটা কমছে, অনেক কমছে। মানুষ হয়তো বা সরাসরি কেউ বলতে সাহস পায় না, পিছনে ঠিকই বলে, মান সম্মানটা কমছে না। আর একটা কথা না বললেই নয়, ভালোবাসো, যাকে ভালোবাসো তাকে যে পেতে হবে, এটা আমি এখন বুঝতেছি। এখন আমি ভালোবাসার পরে কারো গায়ে হাত দিই নেই, আমি ভালোবাসার কিন্তু মর্যাদা রাখতে পারি নাই। আমি ভালোবাসার বিয়ে করছি, ভালোবাসা সুখ হয়েছি, অনেক সুখ হয়েছি, আমার থেকে সুখী আর কেউ দুনিয়াতে নেই। আমি যেমন একজন পারিবারিক ভাবে যে মানুষটা বিয়ে শাদী করছে তাদের থেকে অনেক সুখে আছি, কারণ শত কষ্ট থাকলে ওর চেহারাটা দেখলে রাত্রে যখন বাসায় যাই, দুদিন পরে যখন বাসায় যাই চেহারাটা দেখলে একটু গুমরা মুখ করে থাকে, আমার সামনে দুদিন পরে আসছে, দুদিন একটু বড় জোর 5 মিনিট আমার সাথে গুমরা মুখ করে থাকতে পারে, ওই বড় জোর আমার সাথে 5 মিনিট বেশি পারে না রাগ করে থাকতে, ঠিক আছে, যখন জড়াই ধরি ওর রাগ শেষ। আজকে যদি আমার বাবা একটা বিয়ে করাই দিত আমার এই জায়গায়, আমি কি পারতাম এরকম একটা মেয়ে পাইতে? জীবনও পাইতাম না। আমি সবসময় আমার বাবার একটা কথা বলছি, এবং পৃথিবীর সকল বাবার একটা কথা বলি, ছেলে মেয়ে খারাপ হওয়ার সর্বপ্রথম কারণ যদি হয় এটাই, বাবা মার অতিশাসন অথবা বাবা মা শাসন না করা।
প্রিয় শ্রোতা, আমি এই জায়গার থেকে দুটো জিনিস একটু যোগ করতে চাই। আমি কাউকেই দোষারোপ করতে চাই না, কে দোষী কে দোষী না, সিচুয়েশন ইজ ও যেদিকে যাচ্ছে সেদিকে একটা অনিশ্চিত ভবিষ্যৎ, শুধুমাত্র একার না, ওর স্ত্রীর ওর অনাগত সন্তানের। বাবার হয়তো অনেক কিছু বলার আছে, বাবার জায়গাটা থেকে অনেক বড় বড় অভিযোগ থাকতে পারে সন্তানের প্রতি, কিন্তু সম্পর্কটা কিন্তু বাবা এবং সন্তানের, এবং সেই জায়গাটিতে কে লস হবে কে লাভবান হবে সেই ইকুয়েশনটা থাকে না। বাবা যদি উচ্চমানের হন, সন্তান যেমন প্রাউড ফিল করেন বাবাকে নিয়ে, সন্তান যখন অধপতনে চলে যায় বাবারও মুখ নিচু হন। আমরা কাউকে দোষারোপ করতে চাই না, আমি শুধু কিছু প্রশ্ন করতে চাই। এই ছেলেটি তো অনেক ব্রিলিয়েন্ট ছিল, এবং এই ছেলেটির ভবিষ্যৎ আজকে কেন এরকম হল, সেই প্রশ্নগুলোকে সামনে রেখে আপনি একটু চিন্তা করবেন কি, যে আপনার যে সন্তানটি আপনার ঘরের মধ্যে বড় হচ্ছে সে কি অতি আদরে নষ্ট হয়ে যাচ্ছে, নাকি অতি শাসনে এরকম নষ্ট হয়ে যাচ্ছে? তার ক্ষেত্রে যে ব্যালেন্সিং ভূমিকাটা, যে ফ্রেন্ডশিপের ভূমিকাটা, সেটা আপনি রাখতে পেরেছেন কি? বা আপনার যে পাশের যে ছেলেটির সাথে অন্যায় আচরণটি হচ্ছে, কিশোর বয়সের ছেলেটি, তার প্রতি যে অন্যায় আচরণটি হচ্ছে সেটার ব্যাপারে আপনি প্রতিবাদ করেছেন কি, সুন্দর করে বুঝিয়েছেন কি? কোন জিনিসের ক্ষেত্রে হার্ড হওয়াটা আসলে সেটার কোন সমাধান নয়, কারণ যার প্রতি আপনি হার্ড হচ্ছেন, যার প্রতি আপনি উচ্চস্বরে কথা বলছেন, যাকে আপনি অসম্মান করছেন, সেও কিন্তু তার জায়গা থেকে অনেক কিছু করার আছে খারাপ, এবং সে যদি সেটা করে তাহলে আপনার সম্মান বাড়বে না, বরং কমবে। কিন্তু অদ্ভুত একটা জিনিস আজকের গল্পে আমরা পেয়েছি, সেটা হচ্ছে এই মানুষটি যে মানুষের মধ্যে বৈচাসিকতা দেখেন, ক্রেজিনেস দেখেন, ভুল দেখেন, অপরাধ দেখেন, যাই দেখুন না কেন, যদি একটা জায়গার দিকে দেখার চেষ্টা করেন, ওর যে লাভ এই মেয়েটির প্রতি, নাজনীনের প্রতি, সেটার প্রতি আমার অনেক সম্মান, অনেক ভালোবাসা। ভুল করেছে ভালোবেসে, অনেক ভুল করেছে, কিন্তু এই ভুল, এই কষ্ট, এই অন্যায়, এই যে ক্রেজিনেস গুলো, এই যে ভুলগুলো, এই যে অপরাধগুলো, সেগুলো কিন্তু কখনো নাজনীনকে ওর কাছ থেকে দূরে সরিয়ে নিতে পারেনি, এবং ও কখনো নাজনীনের কাছ থেকে দূরে সরাতে পারেনি। আমি শুধু একটা কথাই বলতে চাই, ও যেমন আল্লাহর কাছে বললো যে আল্লাহ আমাকে একটা, তুমি একটা জায়গা দিও, আমি শুধু আল্লাহর কাছে সবার পক্ষ থেকে শুধু একটা কথাই বলতে চাই, যে ওকে এই যে ফিলিংসটা উপরওয়ালা দিয়েছে, সৃষ্টিকর্তা দিয়েছে, এই ফিলিংসটা যেন সারাটা জীবন ওর মজবুত থাকে দুজন দুজনের প্রতি, এবং এতটা বেশি মজবুত থাকুক যেখানে যেন কোনো অপছায়া অপশক্তি কখনো কোনো কাজে না লাগে। এবং আমরা বিশ্বাস করি কোন স্ত্রী চান না তার হাজবেন্ড অসৎ পথে পথে অন্যায়ভাবে রোজগার করুক। আমরা বিশ্বাস করি নাজরিনই ওকে একদিন সৎপথে ফিরিয়ে নিয়ে আসবে এবং ওর ভেতরে যেহেতু মনুষ্যত্ব বোধ আছে, সুতরাং আমাদের প্রগাঢ় বিশ্বাস মানুষ তার ইচ্ছার সমান বড়, ও যদি চায় সৎপথেও পারবে ওর ফ্রেন্ডদেরকে টাকা পয়সাগুলো শোধ করে দিতে। কারণ ওর ভিতরে কিন্তু এই মনুষ্যত্ব বোধটা আছে যে ওর সন্তান যখন পৃথিবীতে আসবে তখন যদি ওকে কেউ বলে যে তোমার বাবা একজন ইয়াবা ডিলার, সেটার চেয়ে বড় পরাজয় আর কোনো কিছু হতে পারে না। ঠিক এই ফিলিংস এর জায়গাটিতে আমাদের রেসপেক্ট থাকুক। আমরা শেষ করতে চাই আজকের ক্লোজ আপ প্রেজেন্ট স্যালো 920। নাজরিন আপনার কিছু বলার আছে ওকে?
আমি কি বলবো, শুধু আপনার সাথে দোয়া করেন যে এসব পদ থেকে চলে আসতে পারে।
আপনার কত টাকা রোজগার হয় এসব করে প্রতি মাসে?
থাকে প্রায় দেখা গেছে যে পকেট খরচ দিয়ে অনেক দূরে, তো হয়তো এখন কম দূরছে। আমার কাছে পার্টি আছে মাত্র তিনটা বর্তমানে, এই তিনটা পার্টি দেখা গেছে সপ্তাহে আসে 5,000 টাকা।
সপ্তাহে 5,000 টাকা হলে আপনার মাস শেষে থাকে 20,000 থেকে 22,000 টাকার মতো। এটা দিয়ে আপনি আপনার ধার দেনা শোধ করেন এবং আপনি নিজেও মাঝে মাঝে এই সেবনটা করছেন। এবং আপনি কি জানেন যে আপনার ব্লাড থেকে ওর শরীরে এই জিনিসগুলো ইনফেক্টেড হয়ে যেতে পারে? এবং আপনি নিজেও বলেন জয়নের গল্পটা আপনি শুনেছেন, ও একটা মারাত্মক রকমের ঝুঁকির মধ্যে পড়ে যেতে পারে। এবং আপনার বয়স যদি আমি ভুল না করে থাকি এখন 20 থেকে 21, 21 বছর বয়স মানে ইস আ গোল্ডেন এজ ফর এভরি ম্যান। আপনি নিশ্চয়ই জানেন যে যৌন ক্ষমতা বলে যে ব্যাপারটা আছে সেটা কিন্তু ইয়াবা একটা সময় পার্মানেন্টলি ড্যামেজ করে দেয়।
এখন দেখা গেছে যে আমার ভাদ্য হইয়া আমার সাথে যে দুটা বন্ধু আসছে রাব্বি এবং হাসান, আমার একদিন চটকার ইচ্ছা মতো, তুই যদি কোনদিন ইয়াবা খাস আমি যদি জানতে পারি তোর মেরালামো। তো ওরা যখন ঘটনাটা পুরো শুনতে পারছে যে এই ঘটনাটা আমি এই কারণে এই লাইনে গেছি এই করছি, তখন ওরা কয় তুই কর কিন্তু খাইস না। কিন্তু দেখেন এই যে আমি 3 দিন যাবত পুরো সজাগ, 3/24 এ 72 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড ঘুমাই না। এই যে কারণে যে আমার ওয়াইফ তো পাশে আছে, একজন সুস্থ স্বাভাবিক মানুষের সপক্ষে সম্ভব যে সপ্তাহের মধ্যে বড় জোর আমি 24 ঘন্টা ঘুমাইলাম অথবা সপ্তাহের মধ্যে বড় জোর 10 ঘন্টা ঘুমাইলাম, সম্ভব না। এই খুব
আমি জেগে থাকাটা কেন জরুরি?
দেখা গেছে যে ফোনটা দিলেই দিয়ে আসতে হয়,
মানে কলটা দিলে দিয়ে আসতে হয়, চিন্তা দেওয়ার ঘুম আসে না, সারা রাত্রও জেগে থাকে।
আর তাছাড়া আমি যদি এমন বাসায় শুয়ে থাকি আমার 3-4টার আগে ঘুম আসে না, আমার ঘুম আসে এই ফজরের সময়।
আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চাই, কোনো বুঝ দেব না, কারণ আপনি সমাজদার লোক, আপনি সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন, আল্লাহর উপরে আপনার তাওয়াফ আছে। আপনি নিজের উপরে শক্তি রেখে সাহস রেখে আপনি সৎপথে চেষ্টা করুন। আপনি ইয়াবা করে যে 20,000 টাকা রোজগার করছেন তার তুলনায় আল্লাহ হয়তো আপনাকে তার চেয়ে 3 গুণ বাড়াই দেবে। হ্যাঁ, আপনি সেই জায়গাটা থেকে বিশ্বাস নিয়ে চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ হয়ে যাবে, এটাই শুধু শুভকামনা। কি হয়েছে কি হয়নি সেটা বড় কথা না, আপনার অনাগত সন্তান আসছে, সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনি আপনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কি হতে পারতো জীবনে কি ভুল হয়েছে সেটা বড় কথা নয়, সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং সেই এগিয়ে যাওয়ার পথটা যেন মসৃণ হয়, সেজন্য আমাদের লাখো লাখো শ্রোতার পক্ষ থেকে আপনার জন্য দোয়া থাকবে। আপনি অনেক ভালো থাকবেন।
দুটা জিনিস, দুটো মিনিট আপনাদের কাছে চাইতেছি। আমি সর্বপ্রথম আমাদের রিলেশনটা যদি বলি যে সর্বপ্রথম অবদান বড় ভাই নয়ন ভাই, আপনারা কি বলবো আর আপনারা ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, আমি আপনার কাছে আমি অনেক ঋণী। আপনি আমার অনেক হেল্প করতেন টাকা পয়সা দিয়া, থাকার জায়গা দিয়া আপনার খালার বাসায়, কারণ আপনি যদি তখন না দিতেন আমি যেতে পারতাম না, হইলে আপনার কাছে আমি অনেক ঋণী। আমি সবার উপরে রাখবো আমার বড় ভাই নয়ন ভাইরে, তারপরে হাসান রাব্বি আর অন্তর। অন্তর তোর আমি যেটা বলতেছি যে তুই আমার ভুল বুঝিস না বন্ধু, তোর সাথে আমার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তুই এটা ভালো করে জানাস, এটা আমি করি নাই, তারপর আমি তোর সাথে যোগাযোগ করি নাই, তাই তুই আমার উপর রাগ করে আসোস। তুই এটা মুন্নার কাছ থেকে জেনে নিস, ডিজের কাছ থেকে। আর মামা তোমার অনেক মিস করতেছি, তুমিও মাঝে মাঝে যখন নাজদিনের সাথে আমার ঝগড়া হইতো রাগ ভাঙাই দিতা, নাজদিন এখনো মাঝে মাঝে সে কথাগুলা বলে। তো যারা যারা আমার এই ব্যাপারে হেল্প করছে তাদের কাছে আমি কৃতজ্ঞতা এবং সারা জীবন কৃতজ্ঞ থাকব। আমার পাশে থাকেন, দোয়া করেন যতটুকু পারেন দোয়া করেন। এবং সব শ্রোতাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের কাছে টাকা পয়সা চাই না, থাকা খাওয়া চাই না, আপনারা একটু দোয়া করেন আমার জন্য, এই যে এখনই বলেন যে আল্লাহ এই ছেলেটা যাতে এই পথটা থেকে সরে আসতে পারে। আর নাজদিন তোমার নতুন করে কিছু বলার নাই আমার, আমি যে তোমার কতটা ভালোবাসি এটা তুমি ভালো করে জানো। তারপরও অনুষ্ঠান শেষের বেলায় বলতেছি খুব ভালোবাসি তোরে, খুব তোরে যে কতটা ভালোবাসি এটা বইলেও শেষ করা যাব না। আই লাভ ইউ লট।
শেষ হলো প্রিয় শ্রোতা আজকের হ্যালো 8920। আপনি বলেছিলেন যে আপনি একটা গান করবেন, গান কি করবেন?
না এখন আর ওই মুডটা নাই ভাইয়া,
মুডটা নাই, ঠিক আছে, দ্যাটস এনাফ, আমরা গান বরং শুনবো। প্রিয় শ্রোতা শেষ করছি আজকে হ্যালো 8920। এদেরকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920। আবারও বলছি facebook.com/hello8920, ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরব, আশা করছি সাথেই থাকবেন।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণভাবে। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ততায় আমরা পেয়েছি অগণিত কাছে আসার অসাধারণ সব গল্প। এখন চলছে বাছাই পর্ব। সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হবে তিনটি নাটক, যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডেতে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh পেজে। Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণভাবে। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ততায় আমরা পেয়েছি অগণিত মানুষের কাছে আসার অসাধারণ সব গল্প। এখন চলছে বাছাই পর্ব। সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হবে তিনটি নাটক, যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডেতে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh পেজে।
১:৪২ হচ্ছে সময়, আপনারা শুনছেন হ্যালো 8920 ক্লোজ আপ প্রেজেন্স। আর কিপ্রিয়া এবং শাকিল আপনাদের সঙ্গে রয়েছে এবং আমাদের সঙ্গে ছিলেন আজকে দুই অতিথি, যাদের জীবনের গল্প আমাদেরকে অনেক অনেক বেশি কিছু শিখিয়েছে। আমরা কে কি কমেন্টস করেছি সেগুলো একটু পড়ে দেখতে চাই। অন্তহীন জুয়েল আমাদেরকে লিখেছে, ইট মে বি দ্য বেস্ট লাভ অকারেন্স ইন বাংলাদেশ, ইট অ্যাপিয়ার্স টু আস লাভ ইজ দ্য বেস্ট অফ অল। অনেক ধন্যবাদ আপনাদেরকে, কিন্তু এভাবে ভাবার সুযোগ কি আছে? আপনি যদি বেস্ট করতে চান আসলে জীবনের গল্প কোনটার থেকে কোনটা বেস্ট, সেই জায়গাটাতে আমরা কখনোই যাই না। তারপরেও আপনার ফিলিংসের জায়গাটাকে আমরা রেসপেক্ট করতে চাই। সজীব হাসান লিখেছে, খুব সুন্দর। আফ্রিদা ইয়াসমিন নিশিতা লিখেছে, আজকের গল্পটা চুজ করার জন্য ভাইয়াকে থ্যাংকস। আর এই গল্পটি আছে আনন্দ, আছে কষ্ট, সব মিলিয়ে গল্পটা অনেক সুইট হয়েছে। নাজমুন সুলতানা লিখেছে, ভালোবাসা হল একটি বিশেষ ল্যাম্প যাতে দুদিক থেকেই ফুয়েল সরবরাহ করতে হয়, নয়তো ভালোবাসার বাতিটি একসময় নিভে যায়। তোমরা দুজন সেই বাতিটি আজও জ্বালিয়ে রেখেছ যতনে এবং তোমাদের জীবনের শেষ দিন পর্যন্ত জেলে রাখো। মুন্না নাজনীন, আপনাকে ধন্যবাদ কমেন্টসের জন্য। মোহাম্মদ জুয়েল লিখেছে, অসম লাভ, সেলুট বস। সানফ্লাওয়ার মুজাহিদ লিখেছে, আসলে এরাই সত্যিকারের প্রেমিক প্রেমিকা। এইস জেড সজীব খান লিখেছে, পৃথিবী উল্টে যেতে পারে কিন্তু তাদের মন উল্টাবে না। ওয়েলকাম মুন্নি এবং নাজনীন। করিম রেজাউল লিখেছে, দিস ইজ পিওর অ্যান্ড কিউট লাভ, বাট উই হ্যাভ আ গ্রেট রেসপন্সিবিলিটি অ্যাবাউট লাইক দিস টাইপ অব লাভার্স। মেহরিন শাহী লিখেছে, তোমরা অনেক হ্যাপি হও এবং তোমাদের ফিউচার অনেক সুন্দর হোক, অল দ্য বেস্ট। শাহন আহমেদ লিখেছে, অসম লাভ মুন্না এবং নাজনীন, তোমাদের ভালোবাসাকে শ্রদ্ধা জানাই, আমাদের সবার ভালোবাসা যেন তোমাদের মতো পবিত্র হয়। শামীম হোসাইন লিখেছে, এই ভালোবাসাকে স্যালুট জানাই, তবে বলি মুন্নার জীবন তো নষ্ট হয়ে গেল। জেনেইস হৃদয় লিখেছে, রাগ, কষ্ট, ভয় এবং কান্নার মাঝেও বেঁচে ছিল মুন্নার নাজনীনের ভালোবাসা। আচ্ছা, সালাম হুসাইন আকাশ লিখেছে, তোমরা এগিয়ে যাও, তোমাদের ভালোবাসা পবিত্র হলে সত্যি আল্লাহ তোমাদের সহায় থাকবে। কৌশিক দাস লিখেছে, কিবরিয়া ভাই আপনাকে থ্যাংকস এরকম একটা অনুষ্ঠান উপহার দেবার জন্য, স্টোরিটা কিন্তু খুব অসাধারণ, এই স্টোরি থেকে অনেক কিছুই শিখলাম, থ্যাংকস লাভার্স। ওকে, তৌহিদুল মল্লিক লিখেছে, এরকম ভালোবাসা কয়জনের হয়, এরকম ডিপ লাভ, মাই গড, হ্যাটস অফ। ওকে, ব্লু গাছো আমায় শচীন, ভুলে গেছো, ওকে ভুলে গেছো আমায় শচীন বা কিছু একটা এরকম টাইপের নাম লিখেছেন। প্রথমে হ্যালো 8920 টিম মেম্বারদের কাছে ঋণী হয়ে গেলাম। আমি ঠিক জানি না শাকিল ইদানিং প্রশংসা শুনতে কেন ভালোবাসছে, এই জাতীয় কমেন্টস আমরা কখনো পড়ি না, কারণ হ্যালো 8920 নিয়ে প্রশংসা হয় সেগুলো আসলে লিসনার যারা থাকেন তারাই পড়েন। ও বেছে বেছে আমাকে এই কমেন্টসগুলো দিয়েছে, হ্যালো 8920 প্রশংসা শুনতে ইদানিং ওর খুব ইচ্ছে করছে, যে কারণে হয়তো বা। ইউনুস আহমেদ লিখেছে, মুন্না তোমার এই স্পিডটা ভালো কাজে লাগাও, জীবনে সফল হতে পারবে। ব্লাড ড্রিঙ্ক আকাশ নামটা পছন্দ হয়নি আমার, লিখেছে হচ্ছে, ভালোবাসা যে কতটা স্ট্রং তা ওদের দুজনকে দেখলেই বোঝা যায়, ভালোবাসে মানুষকে বাঁচতে শেখায়। রাজীব দাস লিখেছে, খুব ভালো একটা লাভ স্টোরি, আজকাল এরকম এই খাঁটি ভালোবাসা পাওয়া মুশকিল। শুধুমাত্র প্রশংসার জায়গাটাই যে হয়েছে ঠিক তা কিন্তু বলবো না আমি, সমালোচনার জায়গাও ছিল এবং সমালোচনার জায়গাটাও যদি আপনারা দেখতে চান ফেসবুকে এসে দেখতে পারেন, যে ওদেরকে নিয়ে একটু এক ধরনের ক্রিটিসিজম হয়েছে, বিশেষ করে মুন্নার যে ক্রেজিনেস সেটা নিয়ে। সবকিছু মিলিয়ে আমি শুধু একটা কথা বলতে চাই, যে লাভ ইটস কাম ফ্রম হিভেন, সুতরাং স্বর্গ থেকে আসে প্রেম,
স্বর্গে রিটার্ন যাবার আগে আমাদের জীবনে সেটাকে স্বর্গীয়ভাবে ধরাটাই উচিত, কিন্তু মুন্নার সাথে যে ব্যবহারটা চারপাশের মানুষজন করেছে বা ওদের কাপলদের সাথে হয়েছে, সেই জায়গাটায় আমার মনে হয় যে একটু হলেও অনেকখানি ভুল ছিল, একটু ঠিক বলবো না, অনেক বড় জোরই ভুল ছিল। সেই ভুলের জায়গাটা যেন অন্য কোন প্যারেন্টসরা কিংবা অন্য কোন অভিভাবক যারা রয়েছেন বা স্কুলের টিচার যারা রয়েছেন তারা যেন না করেন। প্রিয় শ্রোতা, আমরা বারবারই অনুষ্ঠান জুড়ে বলেছি যারা আজকে জয়েন করছেন আমাদের ফেসবুকে তাদের মধ্যে থেকে দুইজন, এবং যারা কমেন্টস করছেন তাদের মধ্যে থেকে একজনকে আমরা দিচ্ছি ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। যিনি বেস্ট কমেন্ট করেছেন তিনি হচ্ছেন নাজমুন সুলতানা। আমি অনেক আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই আপনার সুন্দর কমেন্টসটির জন্য। এবং যারা লাইক করেছেন নতুন লাইক তাদের মধ্যে দুইজন হচ্ছেন নিশাত নুরজাহান এবং আরেকজন হচ্ছেন মানিক হোসাইন। এই তিনজন পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্য আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আপনাদের সাথে শাকিলের আইডি থেকে, শাকিলের পার্সোনাল আইডি থেকে হ্যালো জানানো হবে খুব শীঘ্রই, এবং আপনারা শাকিলের পার্সোনাল আইডিতে আপনাদের সেল নাম্বারটি জানিয়ে দেবেন, শাকিল আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের পুরস্কারটি আপনাদের কাছে পৌঁছে দেবে। আমরা হ্যালো ইট নাইন টু জিরো আজকে শেষ করব, তবে তার আগে একটা কথা বলতে চাই। গত সপ্তাহে আমাদের এখানে এসেছিলেন সাবিনা, সাবিনা সম্পর্কে কে কি বলেছে আমরা একটু শুনবো, এবং একই সাথে হ্যালো ইট নাইন টু জিরো তে যারা আসতে চান তাদের জীবনের গল্পগুলো এখানে কে কিভাবে বলেন সেগুলো আমরা শুনে তারপরে বিদায় নেব। এবং প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলছি আমাদের ফেসবুকে চলে আসতে পারেন ওদেরকে দেখার জন্য, লাভবাস যাদেরকে আপনারা বলছেন। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/hello8920 আজকের মতো আলবিদা এবং শুভরাত্রি। শীতের রাত, দেখে শুনে সাবধানে থাকুন, এবং সবসময় বলে থাকি এবিসি রেডিওর সাথেই থাকুন।
আমার নাম ফারজানা রহমান সবি। সাবিনার জীবনের গল্পটি শোনার পরে আমার খুব খারাপ লাগলো, কেমন বাবা সন্তানকে রক্ত দিতে পারে না। আর সাবিনা বিয়ের আগে বোঝা দরকার ছিল যে নাকি বিয়ের আগেই যারা সম্পত্তির কথা বলছে সে আসলে একটা ভালো মানুষ হতে পারে না। সাবিনা সুখে থাক, ভালো থাক।
আমি মোহাম্মদ রফিক ইসলাম বলছি। সাবিনাপুর কথা শুনে আমার মন অনেক খারাপ লাগছে। সাবিনাপুর জামাই লোভী মানুষ, আমি চাই সাবিনাপুর তার ছেলেকে নিয়ে জীবন উন্নত হোক এবং ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক।
আমি লাকি বলছি চট্টগ্রাম থেকে। সাবিনাপুর কাহিনীটা শুনে খুব ভালো লেগেছে, শেষটা এত যে কষ্ট পেয়েছি ভাষায় প্রকাশ করার মতো না। আমরা চাই যে মিলন ভাই 2001 ছিল সেই ভালোবাসাটা যেন আবার ফিরে আসুক, সাবির জীবনটা সুখী হোক, না হলে সে সুখী হতে পারবে না।
আমি আব্দুল কাদের, সাবিনাপুর গল্প শুনে আমি ব্যতীত মিলন ভাইকে বলবো তুমি হয়ে যাও সংশোধিত। সালাম জানাই আপুর ধৈর্য ভালোবাসার প্রতি। আজকে যাদের বয়স শৈশবে সাবিনার মতো তারা যেন ভুল পথে পা না বাড়িয়ে অন্তত ভালোর জন্য এই গল্প থেকে শিক্ষা গ্রহণ করে।
আমি হাফেজ মাহবুব বলছি। সাবিনার গল্পটা আমার খুব ভালো লেগেছে, আমিও লজিং মাস্টার ছিলাম। মিলন যেমন ভাবে লজিং মাস্টার থাকাকালীন সাবিনার সাথে যে ব্যবহারটা করেছে সে ব্যবহারটা আমি করি নাই। একজন মানুষের জন্য 10 জন মানুষের বদনাম হয়।
আমি মাসুম বলছি নারায়ণগঞ্জ থেকে। সাবিনার কাহিনী শুনে প্রথমে আনন্দ পেয়েছি, পরে অনেক কষ্ট পেয়েছি। সাবিনার ভালোবেসে মিলনকে বিয়ে করে সুখী হতে পেরেছিল, কিন্তু পাশান মিলন ওকে বাসাদার থেকে যেভাবে অত্যাচার শুরু করেছিল তাতে ওকে মানুষ বলা যায় না। সাবিনার জীবনে অবশ্যই সুখ আসবে, এটাই আমার কামনা।
সুমা বলছি, সাবিনাপুর প্রথম গল্পটা ভালোই লাগলো, কিন্তু লাস্টে আমি আর সহ্য করতে পারলাম না, আমার চোখ থেকে পানি আসলো। তো সাবিনাপু তুমি লেখাপড়া করতে থাকো, মিলন ভাই এত একটা কাপুরুষ লোক, একটা ছেলে সন্তান পাইয়াও সে খুশি হইতে পারলো না।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণভাবে। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ততায় আমরা পেয়েছি অগণিত মানুষের কাছে আসার অসাধারণ সব গল্প। এখন চলছে বাছাই পর্ব, সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হবে তিনটি নাটক যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডে তে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh পেজে।
হচ্ছে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই, তাই লিখে পাঠান আপনার গল্প জিপিও বক্স নং 4034 অথবা ইমেল করুন ক্লোজ আপ গল্প @gmail.com এই ঠিকানায়। বিস্তারিত দেখুন পত্রিকায়। চলছে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই, তাই লিখে পাঠান আপনার গল্প জিপিও বক্স নং 4034 অথবা ইমেল করুন ক্লোজ আপ গল্প @gmail.com এই ঠিকানায়। বিস্তারিত দেখুন পত্রিকায়। চলছে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই, তাই লিখে পাঠান আপনার গল্প জিপিও বক্স নং 4034 অথবা ইমেল করুন ক্লোজ আপ গল্প @gmail.com এই ঠিকানায়। বিস্তারিত দেখুন পত্রিকায়।
আমি আয়েশা, আমি ফার্মেসিতে অনার্স কমপ্লিট করেছি। এক কথায় বলা যায় অনেক কাটখোপ পড়াই তার পরবর্তীতে আমি আজকে এই অবস্থায় আসছি। আমার জীবনের গল্প বলার জন্য আমাকে সুযোগ দিন।
আমার নাম মোহাম্মদ তোফায়েল মিয়া, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী সরকারি স্কুলের ছাত্র। আমি ফাতেমা নামে মেয়েটি ভালোবাসতাম, সেও দৃষ্টি প্রতিবন্ধী। তাকে না পেলে আমি আউটসাইড করবো, সে আমাকে না পেলে সুইসাইড করবে। আশা করি আমাকে একবার হেলপলাইন পুজোতে সুযোগ দেওয়া হবে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। প্রিয় শ্রোতা, আপনাদের অংশগ্রহণে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই ক্যাম্পেইনটি চলছে দারুণ ভাবে। দূরত্ব, অপেক্ষা, অনিশ্চয়তার মতো হাজারো বাধা পেরিয়ে প্রিয় মানুষটির কাছে আসার গল্প পাঠানোর সময়সীমা শেষ হয়েছে গত 20 জানুয়ারি। অসংখ্য মানুষের স্বতঃস্ফূর্ততায় আমরা পেয়েছি অগণিত কাছে আসার অসাধারণ সব গল্প। এখন চলছে বাছাই পর্ব। সেরা তিনটি গল্প নিয়ে তৈরি হবে তিনটি নাটক, যা আপনারা দেখতে পারবেন ভ্যালেন্টাইন ডেতে। আরো আপডেট এবং কাছে আসার গল্প জানতে লগ ইন করুন facebook.com/closeupbangladesh পেজে।
আমার নাম ফাতেমা, আমি আমার লাইফ সম্পর্কে বলতে চাই। প্যারানর্মাল টাইপের এক্সপেরিয়েন্স, যেটাকে বাস্তব এক্সপেরিয়েন্স বলে, সেটা রিলেটেড আমি আপনাদের অনুষ্ঠানে আসতে চাই।
আমার নাম নুসরাত জাহান স্মৃতি। খুব ছোটবেলা আমার বিয়ে হয়, তারপর সেখানে খুব অশান্তি যেটুকুর কারণে আমার হাজবেন্ড আমাকে আগুন লাগিয়ে পুড়ে দেয়। আমি অনেক প্রতিকূল অবস্থায় এই পর্যন্ত আসতে পারছি। আমি আমার জীবনের গল্পগুলো আপনাদের এখানে শোনাতে চাই।
আমার নাম জয়নাল, রাজশাহী থেকে বলছি। আমি একটু দরিদ্র ছেলে, আমার জীবনে একটা মেয়ে জড়িয়ে যায়, সে অনেক বড় লোকের ঘরে মেয়ে, সে আমার সাথে ভালোবাসার নাম করে কত যে সমনয় করেছে। যদি আপনাদের মাঝে আমাকে একটু নেন, সবাইকে আমি জানাতে চাই।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. চলছে ক্লোজ আপ কাছে আসার গল্প দুই, তাই লিখে পাঠান আপনার গল্প জিপিও বক্স নং 4034 অথবা ইমেল করুন closeupgolpo@gmail.com এই ঠিকানায়। বিস্তারিত দেখুন পত্রিকায়।
This track was downloaded from FusionBD.com.